স্বাগত সবাইকে ভূত স্টুডিওতে, এবং ভূত স্টুডিওর আরো নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আর জি অপূর্ব। এবং আপনি শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4। এবং একই সঙ্গে কিন্তু আপনি ফেসবুকের থ্রুতে আজকের এপিসোডটা দেখতেও পারবেন, ইউটিউবের থ্রুতে দেখতে পারবেন, এবং একই সঙ্গে আমাদের যে ওয়েবসাইট রয়েছে বা মোবাইল অ্যাপ আছে সেটার থ্রুতে কিন্তু আপনি অনলাইনে সেখানে স্ট্রিমিং হচ্ছে সেটাও আপনি এনজয় করতে পারবেন। সো সবগুলো প্ল্যাটফর্ম থেকে আপনাকে একযোগে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আশা করছি আজকের আপনার সময়টা দুর্দান্ত রকম ভালো কাটবে। তো যাদের কোনো না কোনো কারণে মন খারাপ ছিল, যাদের কোনো না কোনো কারণে আজকে একটু মুড অফ ছিল, আশা করি আজকের পুরো এপিসোডটা জুড়ে আপনি যখন থাকবেন আমাদের সঙ্গে আপনার সময়টা বেশ ভালো কাটবে। তো স্বাগত আপনাকে আরো একটা বার ভূত স্টুডিওর আজকের এই এপিসোডে। অ্যান্ড ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কখনো মনে হয় চিপস, কখনো মনে হয় বিস্কিট, একটা বিউটিফুল কম্বিনেশন। যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই আজকে সঙ্গে রাখবেন প্রাণ পটাটা, এবং আজকের গল্পগুলো আই হোপ আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। এনিওয়েজ, সো আমরা প্রথম যিনি অতিথি তার সাথে পরিচিত হব, এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু ঘটনা আমরা শুনব। আশা করি আপনাদের ঘটনাগুলো ভীষণ রকম ভালো লাগবে। সো মোটামুটি যাদের এই মুহূর্তে তেমন কোনো কাজ নাই বা হচ্ছে একটু রিল্যাক্স মোডে আছেন, কালকে যেহেতু অফিসের টেনশন নাই বা হচ্ছে ক্লাসের প্যারা নাই, আমাদের সঙ্গে থাকেন। আজকের এপিসোডটা একটা স্পেশাল এপিসোড হতে যাচ্ছে। কেন স্পেশাল এপিসোড? গল্পগুলো শুনলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো প্রথম যিনি গেস্ট তার সাথে আমরা পরিচিত হচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
জি ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আর যাবো ভাই আপনাকে। ভালো আছি।
ওকে ভাইয়া, নামটা জানতে চাই এবং কোথেকে এসছেন?
আমি কৃষিবিদ মোহাম্মদ শরীফ, আমি পেশায় একজন ভেটেরিনারিয়ান। আমি জেলা ভেটেরিনারি অফিসার হিসেবে আছি কিশোরগঞ্জে, এসছি গাজীপুর থেকে।
অসাধারণ, এবং খুবই চমৎকার একটা প্রফেশনের সঙ্গে তিনি নিয়োজিত, এবং যারা আসলে অ্যানিমেল লাভার তারাই আসলে এই জিনিসটা ফিল করতে পারে যে ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট একজন ভেট এবং তাকে পাশে পাওয়া বা কাছে পাওয়া, এবং এই যে এত ব্যস্ততা, এত ব্যস্ততার পাশাপাশি তিনি যে আমাদের সঙ্গে আছেন এইটা আমাদেরকে ব্যাপকভাবে ইন্সপায়ার করে। এনিওয়েজ ভাই, আমরা প্রথম কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে?
প্রথম যে ঘটনাটা আমি বলবো, এটা আমার বেশ ছোটবেলায় ঘটনাটা ঘটেছে। আমি আমার আম্মার কাছ থেকে ঘটনাটা শুনেছি। 1977 কি 78 সালের দিকে হবে আর কি ঘটনাটা। তখন আমি বেশ ছোট আর কি, তো আমরা দুই তিন ভাই বোন। তো আমার আব্বা PWD-তে চাকরি করতেন তখন, জয়দেবপুরে, গাজীপুরে জয়দেবপুরে। তো উনি আমাদেরকে নিয়ে একটা মানে বাসাতে উঠেন আর কি জয়দেবপুরে। তো আসলে সেই সময়টাতে ভালো বাসা বা এখন বর্তমান সময় যেরকম পাওয়া যায় সেরকমটা ছিল না। তো উনি অফিস থেকে হাফ কিলো দূরে একটা বাসা আর কি, এটা দীর্ঘদিন ব্যবহৃত হয় না, তো উনি এটা বিভিন্ন লোকজন দিয়ে পরিষ্কার করে আপাতত এটাতে উঠার ব্যবস্থা করেন আর কি। তো বাসার লোকেশনটা যদি বলি, তো এটা আসলে একটা নির্জন স্থান ছিল, যেটা আমার কাছে যেটা শুনেছি আর কি। আশেপাশে তেমন একটা লোকালয় ছিল না, এবং আপনার এটার যে বাসাটা ছিল দুই রুমের একটা বাসা, এর সামনে আপনার রান্নাঘর ছিল, এটা আলাদা, সম্পূর্ণ আলাদা ছিল, ওয়াশরুমটা আলাদা ছিল, বাইরে একটা চাপ্পল ছিল, এবং ওই বাসার সংলগ্ন একটা তেঁতুল গাছ ছিল, বেশ পুরনো তেঁতুল গাছ। তো আমরা যখন ছোট, তো আম্মা যেটা বলেছেন আমাদের আমার কাছে আর কি, যখনই বাসাতে উঠলেন আর কি ফ্যামিলি সবাইকে নিয়ে, আমরা দুই ভাই এক বোন আব্বা আম্মা, তো আম্মা আব্বা তো দিনের বেলা অফিসে চলে যেতেন, তো আম্মা যেটা ফিল করতেন যে ঘরে কে যেন মানে পিছিয়ে পিছিয়ে হাঁটাহাঁটি করে বা অনেক সময় ছায়ার মতো দেখা যায়, এগুলো আম্মা দিনের বেলা ফিল করতেন। আর রাতের বেলা যেটা হতো যে ওই ঘরের চালের মধ্যে মানে কে যেন ঢিল দিচ্ছে বা হাঁটাহাঁটি করতেছে, অথবা অনেক সময় মনে হতো যে দরজায় কেন টোকা দিচ্ছে, দরজা এবং জানালে কে যেন টোকা দিচ্ছে, এগুলো মাঝে মধ্যে ফিল করতেন আর কি। তো আম্মা বলতেন আব্বাকে, আব্বা এগুলো খুব একটা বিশ্বাস করতেন, বুঝতে না এটা হয়তো মনের ভুল অথবা এটা অন্য কোনো কারণ হতে পারে, অথবা এটা মনের কোনো ভুলের কারণ হতে পারে। তো এর মধ্যে কয়েকটা ঘটনা ঘটল, যেমন একদিন আম্মা ওই রান্নাঘরে রান্না করে দুপুরের দিকে খাবার দাবার ঢেকে আম্মা একটু বড় মানে রুমে আসছেন আর কি, আমাদেরকে নেওয়ার জন্য, খাবো আমরা একসাথে বসে। এর মধ্যে আম্মা গিয়ে দেখেন যে ওই রান্নাঘরে যে খাবারগুলো রেখে দিয়ে আসছিল, ওখানে বিশেষ করে ওখানে ইলিশ মাছের তৈরি রান্না করার তরকারি ছিল, ওইটা নাকি কিছুই নাই, একদম সম্পূর্ণ মনে হয় যে কেউ খেয়ে একদম ধুয়ে টুয়ে রেখে গেছে, একদম ওই ওই হাড়িতে যে কিছু ছিল ওইটাও নাকি বোঝার কোন উপায় নাই, এভাবে এটা কেউ খেয়ে গেছে। তো আম্মা তো একটু হয়ে গেল যে কি ব্যাপার, রান্না করা তরকারি কে খেয়ে গেল। তো আব্বা যখন বাসায় আসলো আব্বাকে বললো আব্বা বলতেছে এটা হয়তো কুকুট করে খেয়ে গেছে, এটা তো অন্য কেউ হয়তো খাইনি, কুকুট করে খেয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটলো। এরপরে নাকি একদিন হলো যেটা আম্মা ওই ওয়াশরুমে গিয়েছেন আর কি, যেহেতু বাইরে ছিল ওয়াশরুমটা, আমাদের ভাই বোনদেরকে বাসায় রেখে গেছেন। তো আম্মা ওয়াশরুমের যে দরজা, টিনের দরজা ছিল, তো ওই দরজা ফাঁক দিয়ে দেখতেছে যে বিশাল দেহি একটা মানুষের মতো ওই ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা দিনের বেলায়, দিনে দুপুরের দিকে, দুপুর 12:30 দিকে। এখন আম্মা তো ভয় পেয়ে গেছে যে তিনটা ছোট ছোট বাচ্চাকে রেখে আসলাম, তো ওদের কোনো ক্ষতি হয় কিনা। তো এই কথা চিন্তা করে আম্মা ওই আল্লাহর নামে দরজা খুলে ফেলছে, ওয়াশরুমের দরজা খুলে দেখে যে কিছুই নাই। মানে এতক্ষণ যেটা দেখছিল যে বিশাল একটা মানে মানুষের মতো কিছু দাঁড়িয়ে আছে, ওটা কিছুই নাই, সম্পূর্ণ ফাঁকা। তো যাই হোক, আমাদেরকে আম্মা দৌড়ে এসে ধরলো, তো আমরা তো সবাই কান্নাকাটি করতেছি। আর ওইখানে একটা জিনিস ছিল কি, আমাদের সবসময় নাকি অসুখ বিসুখ লেগেই থাকতো ওই বাসাতে যাওয়ার পর থেকে। বিশেষ করে আমার বিভিন্ন সমস্যা হতো, যেমন আমি খাওয়া দাওয়া করতাম না, সবসময় কান্নাকাটি করতাম, এরকম বিভিন্ন সমস্যা হতো। তো আরেকদিন একটা ঘটনা ঘটলো আম্মার সাথে, এটা হলো সন্ধ্যার দিকে আর কি। তো আম্মা ওই বাইরে যে চাপকল ছিল ওখানে হাত মুখ ধুয়ে ঘরে আসবে, ঠিক তখন দেখে যে ওই তেঁতুল গাছের মধ্যে একটা মহিলা বসে আছে, পা ছড়াইয়া বসে আছে, সাদা শাড়ি পরা এবং চুলগুলো নাকি ছাড়া। তো এটা আম্মা দেখার পর খুব ভয় পেয়ে যায়, আম্মা চিৎকার দিয়ে ঘরে চলে আসে। এসে তো আম্মা খুব অসুস্থ ছিল, তো এইগুলা আব্বাকে বলতো। আব্বা তারপর বলতো যে ঠিক আছে, আমি নতুন বাসা দেখি, দেখলে যদি বাসা পাওয়া যায় আমরা চলে যাবো এখান থেকে। এই করতে করতে একদিন ঘটলো আব্বার সাথে এক ঘটনা। সেটা হলো আব্বা এরকম একটু রাত হয়ে যায়, অফিস থেকে প্লাস বাজার করে আসতে আসতে একটু রাত হয়ে যায়। তো রাতে যখন আব্বা ওই যে চাপকলটা ছিল, ওই চাপকলটা ছিল সামনের দিকেই, ওটার সামনে দিয়ে যখন আসবে আর কি, তখন আব্বা দেখে যে একটা পুরুষ মানুষ মানে লোক আর কি ওই চাপকল চেপে চেপে হাত মুখ ধুচ্ছে। আব্বা চিন্তা করলো যে এই নির্জন স্থানে এই লোক কোথেকে আসলো বা কি আসবে বিষয়। তো এটা দেখে ওনাকে জিজ্ঞেস করতে যাবে যে আপনার নাম কি বা কোথেকে আসছেন। এর মধ্যে দেখা যায় লোকটা এক লাভ দিয়ে ওই তেঁতুল গাছের মধ্যে উঠে গেছে। তো সেদিন আব্বা নিজেও খুব ভয় পাইছে। তো ভয় পাওয়ার পরে আব্বা আম্মার সাথে আলাপ করতে না, এই বাসায় তো থাকা যাবে না, কারণ এখানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। এতদিন যেটা আব্বা বিশ্বাস করতো না, আব্বা আজকে ওদিন নিজেই আব্বার একটা সম্মুখীন হয়েছে আর কি। তো এরপরে যে ঘটনাটা ঘটলো এটার সাথে আমার সাথে ঘটলো। তো আমার বয়স আসলে তখন অনেক ছোট ছিলাম আমি, হয়তো আম্মা যেটা বলেছেন 3-4 মাসের মতো বয়স ছিল আমার। তো যেহেতু সবসময় আমি অসুস্থ থাকতাম, তো একদিন রাতের বেলা আব্বা ওই খাটের মধ্যে আমার ওই দুই ভাই বোনকে নিয়ে শুয়ে আছে বা ঘুমাচ্ছে আর কি। তখন রাত প্রায় 12:30 মতো বাজে, আর আম্মা আমাকে ফ্লোরের মধ্যে, তখন আসলে কারেন্ট সেভাবে থাকতো না, ওই যে কুপিবাতি যেটাকে বলা হয় আর কি, ওই কুপিবাতি জ্বালিয়ে আম্মা দুই পা ছড়িয়ে আমাকে শুয়ে ওখানে সেক দিচ্ছে আর কি, কাপড় গরম করে করে, যেহেতু আমার ঠান্ডা থাকতো সবসময়, জ্বর থাকতো, বিভিন্ন অসুখ বিসুখ থাকতো আর কি আমার। তো এর মধ্যে আমার একটু ঝিমঝিম ভাব লেগে আসছে, হঠাৎ করে দেখে যে আপনার ওই যে দরজার ফাঁক দিয়ে বাইরে দেখে যে বিশাল দুটা আলোর মতো ঘুরতেছে আর কি, দরজার ফাঁক দিয়ে যেটা দেখছে আপনার যে আলোর বলের মতো আর কি, লাইট বা আলোর বলের মতো ঘুরতেছে। তো হঠাৎ করে আম্মা দেখলো, যেটা খেয়াল করলো, ওই লাইট দুইটা বা যে আলোর যে বল গুলা ছিল, ওই যে আগুনের বল গুলা, এগুলো দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেছে এবং ভিতরে ঢুকে ওই আমার উপর দিয়ে চক্কর দিচ্ছে আর কি। এর মধ্যে আম্মার ঝিমঝিম ভাবটা কেটে যায়, ঘুম ভাবটা কেটে যায়, আম্মা তো চিৎকার দিয়ে উঠে। তো আম্মার চিৎকার শুনে আব্বাও সজাগ হয়ে যায়, আমাদের বাকি যে ভাই বোনরা ছিল তারাও সজাগ হয়ে যায়। সজাগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে আগুনের যে গোলা দুটা ছিল ওটা দরজার নিচ দিয়ে চলে গেছে। এর মধ্যে তো আমি চিৎকার করছি সমানে, এবং আমার নাকি কালার পরিবর্তন হয়ে যাচ্ছিল বারবার, একবার নীল হয়ে যাচ্ছিলাম, একবার লাল হয়ে যাচ্ছিলাম, এরকম বাকি যে রাতটুকু ছিল সারা রাত চললো এবং এক ফোঁটা নাকি ঘুম নাই, কারোর চোখে ঘুম নাই। পরে আব্বা সকাল হলে আব্বা ওই পাশের যে মসজিদ ছিল একটা, মোটামুটি দূরে, পাশে বলতে প্রায় হাফ কিলো দূরে, ওখান থেকে একজন ইমাম সাহেবকে নিয়ে আসেন। তো উনি এসে তো বলে যে আসলে এটা তো আমি পারবো না কিছু করতে, কারণ আপনি ভালো কোনো কবিরাজ অথবা কোনো ইয়া নিয়ে আসেন, কবিরাজ নিয়ে আসেন। তো আব্বা যেহেতু ওই এলাকায় খুব বেশি দিন হয় নাই, নতুন গেছেন প্রায়, তো আব্বা তো কাউকে চিনে না। তো হঠাৎ করে একজন বলল, আব্বার এক অফিসের স্টাফ বলল যে এরকম ওই যে গাজীপুরের আপনার প্রহ্লাদপুর বলে আর কি শ্রীপুরে পড়েছে, তো ওখানে একজন ভালো কবিরাজ পাওয়া যায়। তো আব্বা ওই ওনার কাছে গেলেন, তো ওনাকে অনেক কষ্ট করে নিয়ে আসলেন, কারণ তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। তো যোগাযোগ ব্যবস্থা ওনাকে নিয়ে আসার পরে উনি ওই ঘরের সামনে এসে উনি বলতেছে আপনি কি করে বাসনে থাকতেছেন, এটা তো ভয়ঙ্কর জায়গা এটা। আব্বা বলতেছে যে ভয়ঙ্কর জায়গা, আসলে তো আমরা তো মানে ভালো কোনো জায়গা পাচ্ছি না বা বাসা পাচ্ছি না, আমরা তো বাধ্য হয়ে থাকতেছি। তো উনি এসে পরে যেটা বললেন যে আসলে এখানে এটা আমরা যেটা পরে যেটা শুনেছি, আব্বা যেটা পরে শুনেছেন আর কি, যে এটা একসময় পাকিস্তানরা যখন এখানে ছিল তখন মানে স্বাধীনতা যুদ্ধের সময় এটা ওদের একটা ক্যাম্প ছিল একটা, এবং এখানে অনেক নিরীহ মুক্তিযোদ্ধা বা যাদের মুক্তিযোদ্ধাদের পরিবার যারা ছিল তাদেরকে এখানে ধরে ধরে অত্যাচার করতো, এবং সেই সময় নাকি অনেকে এখানে মারাও গিয়েছেন, এবং এটা একটা ওই এই কারণে এরপর থেকেই নাকি এই জায়গাটা একটা মানে অনেকেই যেতেন না, ইচ্ছে করে অ্যাভয়েড করতেন, বা একটা কিরকম মানে ভুতুরি এলাকা হয়ে গেছে আর কি ওই সমস্ত কারণে। তো এখানে বেশ কয়েকটা এরকম অশরীরী থাকে, এখানে যে তেঁতুল গাছটার কথা বলেছিলাম ওটাতেই থাকেন মূলত, এবং তারা দীর্ঘদিন ধরে এখানে থাকতেছিলেন। তো আমাদের এখানে উপস্থিতির কারণে ওদের বিভিন্ন রকমের ডিস্টার্ব হচ্ছিল, তারা এটা মেনে নিতে পারছিলেন না, তো এই কারণে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছিলেন তারা, যাতে করে আমরা এখান থেকে চলে যাই বা আমরা এই জায়গাটা ছেড়ে দিই। তো যাই হোক, তারপর যেটা হলো ওই যে কবিরা জেনেছিলেন উনি কিছু ঝাড়ফুঁক করে গেল এবং ওই ঘরটা বন্ধ করে দিয়ে গেল, এবং বলে গেল যে যথেষ্ট মানে তাড়াতাড়ি সম্ভব এই বাসাটা ছেড়ে দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে কিছুটা সুস্থ হলাম, এর মধ্যে আব্বা একটা অন্যত্র একটা মানে ভালো একটা বাসার সন্ধান পেলেন, এবং তারপর উনি আমাদেরকে নিয়ে আস্তে আস্তে করে ওইখানে শিফট হয়ে গেলেন, এবং এরপর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। যাই হোক, এরপর থেকে আমরা এটা আমি আমার কাছ থেকে শুনেছি আর কি।
অলরাইট, এবং এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা ছিল। ওকে, সো আমরা এখনো অনেকেই কিন্তু আমাদের সাথে ফেসবুকের থ্রুতে জয়েন করছেন এক এক করে, এবং সেই কমেন্টগুলো দেখতে চাই, এবং একই সাথে এসএমএস করছেন অনেকেই। যেমনটা রাতুল বলছিলেন, তিনি এবং তার বন্ধু সুমন, রাতুল এবং সুমন এই মুহূর্তে শুনছেন আমাদেরকে মানিক মিয়া এভিনিউর আশপাশ থেকে। আমিরুল বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, ইশরাক আছেন আমাদের সাথে, খান সাহেব তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মাতোয়াইল থেকে, এরকম আরও বেশ কিছু বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি। যেমনটা রিমঝিম আছেন আমাদের সাথে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে, এবং তিনি যেটা বলছিলেন যে তিনি যেই বাড়িটাতে এই মুহূর্তে আছেন, এই বাড়িটায় প্রায় বিগত 10-12 বছর যাবত তারা একটা হাসির শব্দ শুনতে পায়, এবং লোকে মুখে জনশ্রুতি যেটা রয়েছে, এই বাসায় নাকি একটা সময় অনেকেই দেখতে পেত যে বাসার ছাদে একটা সাদা অবয়ব দেখা যেত, এবং সেই অবয়বটা হয়তো বা উড়ে বেড়াত, এরকম একটা আর কি। ওকে, তো এরকম বেশ কিছু ঘটনা যদি আপনার থেকে থাকে, প্লিজ মোস্ট ওয়েলকাম, আপনি ভূত স্টুডিওর নেক্সট এপিসোডে কিন্তু চলেই আসতে পারেন। একই সঙ্গে যদি আপনি আসতে চান আগামী পর্বে, কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন, নিয়মটা একটু ভালো মতো বলছি, একটু ঠান্ডা মাথায় শুনবেন, রাইট? অনেকে কিন্তু ভুল করে ফেলেন, JFM লিখে রেজিস্ট্রেশন করেন, RBS তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিলে 26969 যখন আপনি পাঠাবেন, এরপর কিন্তু আমরা আপনার সাথে ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করব। তারপর শরীফ ভাই আজকে যেভাবে এসেছেন ঠিক একইভাবে আপনি ওখানে আসতে পারবেন, যদি আপনার ঘটনাগুলো প্রচারযোগ্য হয়। আশা করি শরীফ ভাইয়ের ঘটনাটা, প্রথম ঘটনাটা বেশ ভালো লাগলো। সেকেন্ড স্টোরিতে আমরা যাব, বাট তার আগে আবারও বলছি, যদি আপনি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন, ঝটপট করে রেজিস্ট্রেশনটা করবেন। শরীফ ভাই, এখন কোথাকার ঘটনা শুনছি আমরা?
এখন যেটা বলবো, এটাও আমার ছোটবেলাতেই আমাদেরই এক বন্ধু ছিল ফারুক, ওর সাথে ঘটেছে।
ওকে,
এটাও জয়দেবপুরে, গাজীপুরে জয়দেবপুরে। তখন আমি ক্লাস 5 বা 6 পড়ি আর কি। তো আমাদেরই সহপাঠী ছিল ফারুক, তো ও একটু ডানপেটে টাইপের ছিল আর কি, ওই যে একটু ঘুরে বেড়ানো, তারপরে বিভিন্ন গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়া, আম পেরে খাওয়া, তাল খাওয়া, এগুলো একটু সে বেশি করতো আর কি। তো ওর আবার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল মনির নামের আর কি। তো ওরা ওই সন্ধ্যা হলে করতে ঘুরে ঘুরে দেখতো যে কোন গাছের তাল পেকেছে বা কোন গাছের আম পেকেছে, এগুলো ঘুরে ঘুরে দেখতো। একটু রাত হলে ওরা ওইখান থেকে যে তারা নিয়ে আসতো আর কি, আম তাল এগুলো আর কি। তো একদিন মানে তালের সিজন আর কি, তো আমাদের বাসা থেকে একটু দূরেই একটা বাড়ি ছিল, ওখানে একটা পুকুর ছিল বড়, ওই পুকুর পারে প্রায় 3-4 বড় তাল গাছ ছিল। তো একদিন ওই ফারুক আর তার যে বন্ধু বললাম মনির, ওরা দুজন বিকালের দিকে একটু বের হয় আর কি। তো ঘুরতে ঘুরতে ওখানে যাই, গিয়ে দেখে যে অনেকগুলো তাল মানে পাকা অবস্থায় আছে, হয়তো রাতে বাতাস টাতাস হলে এগুলো পড়বে আর কি। তো ওরা ওখানে দাঁড়িয়ে তারা প্ল্যান করে যে রাতের বেলা তারা মানে আসবে আর কি, তাল সংগ্রহ করতে আসবে। তো যাই হোক, এখন রাত হলো, রাত হওয়ার পরে ফারুকের মাথায় একটা চিন্তা আসলো যে আমি যদি মনিরকে সাথে করে নিয়ে যাই তাহলে তো আমি ভাগে কম পাবো, এর চেয়ে ভালো ওকে আর বলবো না, আমি একা একাই ওই তাল করতে যাই আর কি। তো ওদিন রাতে আবার একটু বাতাস টাতাস হয়েছে, তো সন্ধ্যার দিকে তো মোটামুটি ভালো তাল পরের একটা চান্স ছিল আর কি। তো ফারুক করলো কি, একাই রাতের বেলা প্রায় 11-12 দিকে হবে আর কি, ও নিজে নিজেই একটা বড় ব্যাগ নিয়ে ওই পুকুর পারে আসে, ওই যে তাল গাছের নিচে আসে। তো তাল গাছের নিচে এসে দেখেছে বেশ কিছু তাল পরে আছে, অনেক খুশি যে অনেক তাল পরে আছে, আজকে একা একে সবকিছু নিবে। তো দু একটা তাল সে বেগে ভরলো, বেগে ভরে যে ঘাটটা ঘুরালো দেখে যে মনিরও দাঁড়ায় আসছে ওখানে। মানে সে তো দেখে অবাক হয়ে গেল যে আমি তো ওকে খবর দেই নাই, তাহলে কিভাবে সে আসলো। পরে সে ভাবলো হয়তো বা ওই মনিরও মনে তাকে ফাঁকি দেওয়ার জন্য একা একে চলে আসছে আর কি। কিন্তু মানে সে একটু অবাক হলো যে মনি তো তার অনেক ক্লোজ ফ্রেন্ড, সবসময় দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলে, কিন্তু মানে এই মনির যেন কেমন একটু একটু গুমরা টাইপের বা চুপচাপ দাঁড়ায় আছে এবং দাঁড়ায় দাঁড়ায় এক মনে তাল করাচ্ছে এবং তার সাথে কথাবার্তা মানে বলছেন আর কি। ফারুক ভাবলো যে হয়তো ওকে মানে অ্যাভয়েড করে আসার জন্য হয়তো একটু রাগ করেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন দেখে যে আজকে অনেক তাল পড়ছে, প্রচুর তাল সে করালো, তার ব্যাগ টেক ভরে গেছে, এদিকে ওই যে মনির সেও করাচ্ছে এবং তাকে মানে ফারুককে সে মনির আস্তে আস্তে করে ওই পুকুরের দিকে দেখে নামতেছে এবং তাকেও ডাকতেছে ইশারা করে, কোনো কথা বলছে না, শুধু ডাকতেছে যেদিকে যাওয়ার জন্য ইশারা করে ডাকতেছে আর কি। তো ওই তাল করানোর মানে ইয়েতে মানে নেশায় ফারুক করলো কি আস্তে আস্তে ওই মনিরের পিছু পিছু ওই পুকুরে নেমে গেল। তো পুকুরে নেমে দেখে যে পুকুরে প্রচুর তাল, তখন তার মাথায় এটা নাই যে এখানে যে কটা গাছ আছে এই গাছ থেকে এত তাল পড়ার কথা না। আচ্ছা যাই হোক, সে তাল দেখতে সাকুর আছে, তো হঠাৎ করে সেটা দূরে একটা তাল মানে ঘাটটা নিচু করে আনতে গেছে, এর মধ্যে তো তাকে ওই যে মনির রূপী যে ছিল তাকে পানির মধ্যে মানে ডুবাই ফেলছে আর কি, এবং পানির মধ্যে ডুবাই তাকে তো ইচ্ছা মতো চুবানো শুরু করে দিল এবং চুপাচ্ছে। আর মানে প্রথম এটাকে ফারুক প্রথম এটাকে ফান হিসেবে নিচ্ছে, হয়তো বা বন্ধু দুই বন্ধু ওদের মধ্যে একটু রাগ হয়েছে যেহেতু সে তাকে ডাক দেয় নাই, হয়তো এই কারণে তাকে একটু তার সাথে মজা করতেছে, কিন্তু একটু পরে দেখে যেন এটা তো সিরিয়াসলি এবং তাকে যান প্রাণ দিয়ে তাকে পানিতে চুপাচ্ছে। আর ফারুক চেষ্টা করছে তাকে সেভ করার জন্য, চুপাচ্ছে আর বলতেছে যে তোকে আজকে পাইছি, আজকে তোকে মেরে ফেলবো, এবং এটা বিকট অন্যরকম একটা গলায় সে বলতে টোনে এটা বলতেছে। তখন তো ফারুক ওই বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, ওদের মধ্যে মোটামুটি একটু ধস্তাধস্তি হচ্ছে। তো ওই পুকুর থেকে সামান্য একটু দূরে একটা বাসা ছিল, তো ওই বাসার যিনি ভদ্রলোক উনি হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য ওই বাইরে বের হয়েছে আর কি। এর মধ্যে পানির মধ্যে এই মানে ঝাপাঝাপি শব্দ শুনে উনি ভাবলো যে কি ব্যাপার, এই পানির মধ্যে রাতের বেলায় ঝাপাঝাপি শব্দ কি গোসল করতেছে বা অন্য কিছু মনে করে উনি ওই হাতে একটা টর্চ লাইট ছিল ওটা দিয়ে ফোকাস করছে, দেখে যে এরকম উনি তখন স্পষ্ট নয় যে কে এটা, দেখতেছে যে খালি একজনকে ছেড়ে চুপাচ্ছে, সে বারবার উঠার চেষ্টা করতেছে, তাকে চুবাই ধরে পানিতে ধরে রাখছে। পরে যাই হোক, সে একটু চিল্লাচিল্লি করে আরো দু একজন লোক জড়ো করে সে দৌড়ে মানে ওখানে আসলো পুকুর পরে, এসে দেখে যে শুধু ফারুক ওই একাই ওই পানিতে ঝাঁপাচ্ছে আর কি। তো যাই হোক, তারা তাকে ধরলো, ধরার পরে একটু ইয়েতে তোলার পর সঙ্গে সঙ্গে সে সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তারপর যাই হোক, তাকে পেট থেকে পানি টানি বের করা হয়েছে, হওয়ার পরে সে জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে তাকে এরকম জিজ্ঞেস করে যে কি ঘটনা ঘটছিল, তখন সে ওই যে মনির যে তার ফ্রেন্ড তার কথা বলতেছে যে ও আমাকে এরকম পানিতে নিয়ে চলেছে। পরে মনিরের বাসায় খবর নিয়ে দেখা গেল যে মনির বাসায় দিব্যি ঘুমাচ্ছে, মানে মনির ওদিন যায় না আসলে ওই কালকুরাতে। তো যাই হোক, পরে তাকে আস্তে আস্তে সে কিছুটা সুস্থ হলো, কিন্তু কিছুক্ষণ পরে আবার সে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং সে আরো অসুস্থ হয়ে পড়ে। তারপর ওই ইয়ে আনা হয়, ডাক্তার আনা হয়, ডাক্তার বলো যে না এটা আমাদের পক্ষে আপনি কোন কবিরাজ বা কিছু দেখান, কারণ ডাক্তারের চিকিৎসা সে ভালো হচ্ছে না, এরকম প্রায় তিন চার দিন হয়ে গেল। তারপরে ওই যে কবিরাজ নিয়ে আসে একজন, তো কবিরাজ যেটা বলল তাকে যে চুবাইছিল ওকে সে ডাকছে আর কি, ডেকে নিয়ে আসছে, মানে যে অশরীরটা তাকে এরকম তাকে অ্যাটাক করছিল সে আসছে। আসার পর বলল যে আসলে এই ফারুক সে দীর্ঘদিন ধরে এরকম রাত বিরাতে ঘোরাফেরা করে, আমাদের ডিস্টার্ব করছিল, তো আমরা তাকে আজকে মেরে ফেলতাম, কিন্তু ভাগ্য ভালো যে ওই লোকটা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়ে গেছে, তার জন্য সে মারতে পারেনি। তো সে বলছে যে ঠিক আছে আমি তাকে ছেড়ে চলে যাব, কিন্তু দুটা শর্ত আছে। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে তাকে এই যেরকম রাত বিরাতে সে ঘোরাফেরা করতে পারবে না, কারণ এতে করে অন্য অন্যদের ডিস্টার্ব হয়, মানে তাদের ডিস্টার্ব হয় আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে কিছু ভোগ দিতে হবে, ভোগ হিসেবে প্রথম তারা অনেক বড় কিছু চেয়েছিল, গরু চেয়েছিল, পরে তো তাকে সম্ভবত খাসি দেওয়া হয় একটা, এটা দেওয়ার পরে দিয়ে তিন রাস্তার মাথায় খাসিটা ছেড়ে দিয়ে আসে এবং তাকে ওই যে শর্তগুলো দেওয়া হয়েছিল ওগুলো ধীরে ধীরে পালন করার পরে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় এবং সে ভালো আছে, এখনো ভালো, এখনো সে আছে। এটা আমরা ছোটবেলায় আমরা দেখেছি এই ঘটনাটা আর কি।
অলরাইট, এবং আমরা কিন্তু এরকম ধরনের ঘটনা এর আগেও শুনেছি যে ভোগ দিতে হয়, রাইট? তো আমার সঙ্গে বেশ একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে একদিন রাতে বাসায় ফিরছিলাম এই ঢাকা শহরের কোন একটা এলাকায় এবং তিন রাস্তার মাথায় আমি স্পষ্ট আমার এখনো মনে আছে যে এক বাক্স সাদা মিষ্টি এবং সঙ্গে একটা মোরগ রাখা ছিল, মোরগের পাটা বাঁধা এবং আশপাশে ক্যান্ডেল দেওয়া ছিল এবং একটা সার্কেল আঁকা ছিল। তো ওটা দেখে প্রচন্ড পরিমাণে আমি ভয় পেয়ে যাই এবং আমার জীবনে প্রথমবার দেখা এই ঢাকা শহরেরই কোনো একটা এলাকাতে এই ঘটনাটা আমার সামনে পড়ে। এবং যতগুলো গাড়ি দেখছিলাম, একটা পুলিশের ভ্যান ছিল, একটা প্রাইভেট কার ছিল, প্রত্যেকটাই আসলে যেটা দেখছিলাম যে ওটা সাইড দিয়ে চলে যাচ্ছে, ওটা উপর দিয়ে কেউ যাচ্ছিল না। তো কিছু না কিছু তো ঘটে, যদি নাই ঘটত এত ঘটনা তো হতো না। এক্স্যাক্টলি। তো শরীফ ভাইয়ের কাছ থেকে আমরা আরো বেশ কিছু ঘটনা শুনবো। তৃতীয় ঘটনাটা কোথাকার ভাইয়া?
তৃতীয় ঘটনাটা এখন আমরা যেখানে আছি এটাও গাজীপুরেরই ছায়াতরুতে আর কি, যেখানে থাকি এখন। তো এটা আমি তখন ক্লাস সিক্স সেভেনে পড়ি আর কি। তো ওইখানে আমাদের এক দুই তিন বছরের সিনিয়র এক বড় ভাই ছিলেন, সোহেল ভাই। তো তার সাথে ঘটেছিল আর কি ঘটনাটা। তো সোহেল ভাই খুব নামাজি লোক ছিলেন, উনি ছোটবেলা থেকেই পাঁচ বছর নামাজ পড়তেন এবং চেষ্টা করতেন মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য, এবং ছাত্র হিসেবে খুব ভালো ছিলেন। তো আগে আসলে মসজিদগুলোতে এখন যেরকম ইমাম থাকে সাথে মুয়াজিন থাকে তাকে অ্যাসিস্ট করার জন্য, তখন কিন্তু শুধুমাত্র ইমামকেই রাখা হতো, মুয়াজিনের এতটা প্রচলন ছিল না। তো অনেক সময় দেখতাম যে সোহেল ভাই মসজিদে গিয়ে আজানও দিতেন, মানে ইমাম সাহেবের অনুপস্থিতিতে, এবং বেশ কয়েকবার উনি নামাজও পড়াতেন মাঝে মধ্যে। এতটা উনি মানে পাঞ্জেগানের লোক ছিলেন আর কি, এতটা উনি নামাজের লোক ছিলেন। তো এবং উনি হঠাৎ করে দেখা গেল যে এই মানে সোহেল ভাই যখন মানে যখন আগে যখন মানে আজান শোনার মতো দৌড়ে মসজিদে যেতেন, উনি যেন কেমন আস্তে আস্তে করে মানে মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে করে। এটা আমাদের সামনেই দেখা যে আগের মতো এরকম আজান দিলে রেসপন্স করতেছেন না বা ওরকম নামাজে যাচ্ছেন, নামাজ পড়তেছে কিন্তু আগের যে এটা ছিল ওইটা নাই। এরকম দু তিন মাস ঘটলো। তো ওনার বাবা মা খুব হয়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে গেলেন যে হঠাৎ করে ছেলেটা কি হলো, যে এরকম আগের মতো মসজিদে যাচ্ছে না, আগের মতো নামাজ পড়তেছে না। তো তারা মানে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলেন যে কিছু কি ঘটলো কিনা। তো আরো প্রায় দু তিন মাস গেল করতে করতে, তো হঠাৎ করে দেখা গেল যে উনি একদম মানে বদ্ধ উন্মাদের মতো, মানে খালি দৌড়াচ্ছেন, ওনার মধ্যে কোনো স্থিতিশীলতা নাই, কোথাও বসতেছেন না, লেখাপড়াও প্রায় ছেড়ে দিয়েছেন আর কি, যেখানে উনি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। এবং উনি সর্বক্ষণিক অস্থিরতা একটা, উনি দৌড়িয়ে কোথাও চলে যাচ্ছেন, গায়ে কাপড় চোপড় রাখতে চাচ্ছেন না, এবং বিভিন্ন রকমের মানে যেটা ওনার সাথে যায় না এরকম অঙ্গভঙ্গি মানে কাজকর্ম করতেছেন। তো এতে করে উনি ওনার বাবা মা আর একটু বেশি মানে উদ্বিগ্ন হয়ে গেলেন নাকি। তো ওনারা বিভিন্ন রকমের চিকিৎসা করলেন, প্রথমে ওনারা বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সাইকোলজিস্ট যারা সাইকিয়াট্রিস্ট তাদের কাছে নিয়ে গেলেন, এবং ইভেন ওনাকে পাবনাতেও নিয়ে যাওয়া হয় মানসিক হাসপাতালে। ওনার সবকিছু থেকেই ওনারা মানে ব্যাক করে দিচ্ছিলেন যে আসলে ওনার কোনো মানে উন্নতি হচ্ছিল না আর কি। তো এতে করে ওনার বাবা মাও খুব ভেঙে পড়েন আর কি। ওনার আব্বা আম্মা খুব সর্বোপরি কান্নাহাটি করতেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ছেলেটা কি হলো, তাকে একটু দ্রুত সুস্থ করে দাও, অথবা মানে কোথায় গেলে ওনার প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে। এই নিয়ে ওনারা সর্বক্ষণিক ওনারা টেনশন করতেন, বিশেষ করে ওনার আম্মা প্রচুর কান্নাহাটি করতেন। তো একদিন হঠাৎ করে ওনার আম্মা মানে স্বপ্ন দেখলেন যে একজন হুজুরের সন্ধান মানে একটা হুজুর ওনার সামনে এসে বললেন যে তোর ছেলেকে আমার এখানে নিয়ে আস, আমি চেষ্টা করব ভালো করার জন্য। তো ওরা উনি প্রথম দিন দেখলেন এটাকে খুব একটা গুরুত্ব দিলেন না, কারণ উনি যেহেতু সর্বক্ষণিক ওনার ছেলেকে টেনশন করছিলেন, উনি ভাবলেন যে হয়তোবা এই কারণে হয়তোবা একটা স্বপ্ন উনি দেখছেন। পরের দিন আবার সেম স্বপ্ন দেখলেন এবং ওই লোকটা এসে বলতেছে তোর ছেলেকে আমার কাছে নিয়ে আস, আমি ঠিক করে দেবো বা সুস্থ করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহর মধ্যে। তো এরকম দ্বিতীয় দিন দেখার পরে উনি ওনার হাজবেন্ডের সাথে আলাপ করলেন, মানে ওই সোহেল ভাইয়ের বাবার সাথে আলাপ করলেন। তো উনি বললো ঠিক আছে তুমি তাহলে তাকে জিজ্ঞেস করো যে তার নাম কি বা তার অ্যাড্রেস কি, কারণ একজন লোকটা তো স্বপ্ন দেখলে হবে না। যাই হোক, উনি তৃতীয় দিনের সেম ঘটনা, উনি স্বপ্ন দেখলেন এবং উনি আবার ওদিন জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি হুজুর বা আপনার বাড়ি কোথায়। তখন ওই হুজুর তার নাম বলেন এবং ওনার একটা অ্যাড্রেস বলেন, চাঁদপুরে একটা অ্যাড্রেস বলেন আর কি। যাই হোক, পরে ওনাদের চাঁদপুরে ওনাদের আত্মীয় স্বজন ছিল, ওখানে ওই হুজুরের নাম সহ ওই খোঁজ করতে বললেন। তো ওনারা বললেন যে হ্যাঁ, এরকম একটা হুজুরের সন্ধান পাওয়া গিয়েছে, উনি চাঁদপুরে যে বড় মসজিদ আছে ওইখানে উনি মসজিদের উনি ইয়ে করেন, ইমামতি করেন। তা যাই হোক, পরে এই সোহেল ভাইকে খুব কষ্ট করে আর কি, আমরা তো তখন দেখেছি আর কি, খুব কষ্ট করে গাড়ি রিজার্ভ করে, কারণ ওনাকে আটকে রাখা যাচ্ছিল, ওনারা বদ্ধ পাগলের মতো হয়ে গেছিল, ওনাকে কোথাও থাকতো না, কোথাও বসে থাকতো না, কাপড় চোপড় গায়ে রাখতো না, দৌড়ে শুধু বাইরে চলে যেত আর কি। তো যাই হোক, ওনাকে খুব কষ্ট করে ওই চাঁদপুরে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পরে হুজুর প্রথমে বলে যে মানে প্রথম উনি তো বুঝতে পারছে কি কারণে আসছে, পরে হুজুর যেটা বলে যে আসলে খুব বড় ধরনের একটা অশরীরী উনাকে আসর করছে। তো এবং ওনাকে হাজির করতে গেলে অনেক কষ্ট করতে হবে আর কি। যাই হোক, প্রায় তিন চার দিন কষ্টের পরে ওই যে অশরীরটা ওনাকে আসার করছিল ওই যে সোহেল ভাইকে, সে আসছে আর কি। আসার পর তো ওই সে তো চরম বিরক্ত যে তুই আমাকে ডাকলি কেন, হুজুরকে বলতেছে যে তুই আমাকে ডাকলি কেন, তুই জানোস না আমি কে। তো হুজুর বলছে না ডাকছি তো কারণ আছে, তো যে তুমি যে ওই ছেলেটার উপর ভর করছো ওর তো সমস্ত জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ওর ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, তো তুমি কিছু একটা করো, তুমি তাকে আসার করছো কেন। পরে হুজুর তো ওই ওই যে অশরীরে যেটা আছে পরে একদিন মানে বলতেছে যে আমি তো তাকে এমনি আসার করি নাই, সে তো আমাকে রীতিমতো আমাকে অপমান করছে সেই জন্য তাকে আসল করছে। বলছে কিরকম অপমান? পরে বলতেছে যে একদিন ওই যে অশরীরটা তাকে আসল করছিল যে সোহেল ভাইকে, ওই তারা আসলে মুসলিম জিন আর কি তারা, এবং উনি জিনদের সর্দার। তো উনি একদিন তার দলবল নিয়ে অর্থাৎ তার যারা ওই ইয়ে আছে তাদেরকে নিয়ে ওই মসজিদে নামাজ পড়তেছিলেন। সেই নামাজরত অবস্থায় এই সোহেল ভাই তখনও কিন্তু নাকি ইয়ার ফজরের ওয়াক্ত হয় নাই, ফজরের ওয়াক্তের আগেই আমরা জানি যে মসজিদে ঢুকতে গেলে কিছু আদব আছে, কিছু আদব ফলো করতে হয়। তো উনি ওই সমস্ত আদব ফলো না করে একদম ডাইরেক্ট ওই মসজিদ ঢুকে যায়, এবং এতে করে ওনারা যারা ইবাদত করছিলেন ইবাদতবন্দী যারা করছিলেন তাদের প্রচন্ড রকম ডিস্টার্ব হয়, এবং এই কারণেই তাকে আসর করছে ইয়াকে, ওই যে সোহেল ভাইকে ওই জিনটা আসর করছে। পরে হুজুর বুঝালেন যে আসলে সে তো বুঝে নাই, কারণ সে তো নামাজ পড়ার জন্য বা আজান দেওয়ার জন্য ঢুকছে, সে তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকে নাই, এখন সে হয়তো বুঝে নাই তোমার উপর আঘাত পড়ে গেছে, তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে যাও, তাকে তার জীবনটা সুন্দরভাবে লিড করতে দাও, তার বাবা মা তার টেনশনে অস্থির হয়ে গেছে, তো তুমি তাকে আস্তে ছেড়ে দাও। পরে অনেক বোঝানোর পরে ওই জিনটা রাজি হয়েছে এবং তাকে একটাই শর্ত দিয়ে গেছে সোহেল ভাইকে যে তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং অবশ্যই ওই যে মসজিদে ঢুকার যে আদব আছে অথবা নামাজের যে আদব আছে সে আদবগুলো ফলো করতে হবে, তাহলে সে আর তাকে ভর করবে না, আর যদি এগুলো সে ফলো না করে তাহলে সে তাকে আবার ভর করবে। আর যাই হোক, ওখান থেকে নিয়ে আসার পরে আস্তে আস্তে দেখলাম যে সোহেল ভাই আস্তে আস্তে আবার আগের মতোই সুস্থ হয়ে গেলেন, আগের মতো তিনি লেখাপড়া শুরু করলেন, তারপরে আগে যে নামাজ পড়তেন পাঁচ ওয়াক্ত সে নামাজও শুরু করলেন, এবং উনি এখন ভালো আছেন, বিয়ে শাদী করেছেন, ভালো আছেন দেখলাম যে।
অলরাইট, এবং আপনার তৃতীয় ঘটনা এটা ছিল, আরো বেশ দুটো ঘটনা আমরা শুনবো সোহেল আমাদের প্রথম যিনি গেস্ট রয়েছেন তার কাছ থেকে, বাট এদিকে আরো অনেককে দেখতে পাচ্ছি, যেমনটা আমাদের সাথে রয়েছেন ইফতি। হাই ইফতি, ওয়েলকাম টু দ্য শো, এবং আজকের এপিসোডটা ভালো লাগছে, এবং একই সঙ্গে আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি অনেক আগে একবার এসেছিলাম এবং আরো বেশ কিছু ঘটনা কালেক্ট করেছি। প্লিজ মোস্ট ওয়েলকাম, আপনি কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন, যেমনটা আজকে যারা যারা শুনছেন তাদেরকে যেটা বলবো যে আপনি হয়তোবা এর আগে একবার এসে গেছেন, অনেকগুলো ঘটনা আপনি বলে গেছেন কিন্তু নতুন বেশ কিছু ঘটনা রয়েছে, তাহলে ঝটপট করে চলে আসতে পারেন। 26969 নাম্বারটা কিন্তু ওপেন, জেএফএম স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। RBS যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, আবারও বলছি RBS, তারপর নাম লোকেশন প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে। আর অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, সেটা ভালো লাগা হোক মন্দ লাগা হোক, তখন আপনি JFM লিখবেন কিংবা কমেন্ট করতে পারেন ফেসবুকের কমেন্ট সেকশনে, লাইভে কমেন্ট করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে ভূত স্টুডিওর সাথে আপনি কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েট থাকেন, কমেন্ট সেকশনে হোক, ভূত স্টুডিও শুনে হোক, কিংবা স্টুডিওতে এসে একদিন গল্প বলেন, রাইট? এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে হিমু। হাই হিমু, ওয়েলকাম টু দ্য শো। তন্নি বলছেন যে তার বাসায় তিনি একটা অদ্ভুত রকম জিনিস ফিল করেন, প্রায় সময় রাত্রেবেলা পড়তে বসলে যেটা হয় যে কেউ হয়তোবা তাকে দেখছে, এবং জানলার দিকে দেখালে একটা ছোট্ট মুখ তিনি দেখতে পান, যেমনটা কোন ছোট শিশু মারা গেলে তাকে কাফনের কাপড় দিয়ে আবৃত করলে যেরকমটা লাগতে পারে তার মুখটা, ওরকমটা আর কি মনে হয়। অলরাইট, হতে পারে, হতে পারে, আবার হ্যালোসিনেশনও হতে পারে। তো আমাদের অনেক কিছু আমাদের আশপাশে ঘটে, এবং অনেক সময় যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে কিছু জিনিস ঘটে যায়, আপনি হয়তো বা নিমিষেই ঘটে গেল, আপনি টেরই পেলেন না, বা হালকা করে একটা কিছু অনুভব করলেন, হুট করে আপনার জীবনে ঘটে গেল। যেমনটা সাইয়ারা আছেন আমাদের সাথে, এবং তিনি শুনছেন এই মুহূর্তে মিরপুর থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ওহিদুল ভাই কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে, আরো বেশ কিছু বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি, বাট এখন আরো একটা স্টোরি আমরা শুনি আমাদের শরীফ ভাইয়ের কাছ থেকে। শরীফ ভাই, এটা কোথাকার ঘটনা?
এটা আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি। তো আব্বা মারা গিয়েছেন 2017 সালে, আব্বার জন্য দোয়া করবেন সবাই।
অবশ্যই,
তো তখন আমরা ছোট আর কি, আমরা আমাদের নানির বাসাতে বেড়াতে যাই, আমার নানির বাসা ছিল হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। তো আব্বা ঢাকা থেকে আমাদেরকে আনার জন্য ওই ওখানে গিয়েছেন আর কি। তো রাতের বেলা আব্বা লঞ্চে যায়, আগে তখন তো আপনার নারায়ণগঞ্জ থেকে লঞ্চ চলতো আর কি। তো আব্বা লঞ্চে উঠে, লঞ্চটা যে টাইমে গিয়ে নিয়ে নামাই দেওয়ার কথা ছিল ওই ঘাটে, সন্ধ্যার দিকে আর কি। তো ওদিন আসলে বিভিন্ন কারণে, যান্ত্রিক কারণে লঞ্চটা ডিলে হয় আর কি। আবার লঞ্চ থেকে ওই যে ঘাটে গিয়ে নামেন, তখন রাত্রে প্রায় 11:30 বেজে গিয়েছে আর কি। তো আব্বা আবার যাওয়ার সময় কিছু যে মিষ্টি জাতীয় খাবার টাবার এগুলো নিয়ে যায় আর কি হাতে করে। তো আব্বা লঞ্চ থেকে নামার পরে অনেকক্ষণ ঘাটে বসে থাকে যে ওখানে কোনো নৌকা পাওয়া যায় কিনা বা অন্য কোনো যানবাহন পাওয়া যায় কিনা। আমি আমার নানির বাড়ি আসলে লঞ্চ ঘাট থেকে 4-5 কিলো দূরে ছিল আর কি। এছাড়া হেঁটেও যাওয়া যায়, আবার ওদিকে নৌকা চলে আর কি। আব্বা অনেকে বসে থাকার পরে যখন কিছু পায় না পায়, তখন আব্বা হাঁটাই শুরু করে আর কি। শীতকাল ছিল, আব্বা যেটা বলছে তখন শীতকাল ছিল এবং বেশ চানি রাত ছিল, সবকিছু দেখা যাচ্ছিল আর কি। তো আব্বা ওই যে হাঁটাই শুরু করলো, যেহেতু অনেকক্ষণ বসেছিল প্রায় 12টা বেজে গেছে, এখন তো আর অন্য কোনো নৌকা বা কিছু পাওয়ার সম্ভাবনা নেই, আব্বা হাঁটাই শুরু করে। তো কিছু দূর হাঁটার পরে আব্বা ফিল করে যায় আব্বার সামনে দিয়ে একটা বড় সাইজের একটা বিড়াল। আব্বা বললো যে এত বড় বিড়াল সাধারণত দেখা যায় না, অনেক বড়, প্রায় ছোটখাটো একটা কুকুরের মতো নাকি দেখতে অনেকটা। আব্বার সামনে দিয়ে বারবার হাঁটতেছে, আর ওই যে হাতে যে ইয়াটা ছিল মিষ্টির যে প্যাকেটটা ছিল ওটার মধ্যে ঘেঁষতেছে আর কি, মানে সে এটা নিতে চাচ্ছে এরকম ভাবে আর কি। আব্বা এটাকে বিড়াল হিসেবে ভাবছে, হয়তো বা ভাবছে যে এটা একটু জঙ্গলি টাইপের বিড়াল, এই জন্য হয়তো বা সাইজে বড় হয়ে গেছে আর কি। তো কিছুক্ষণ হাঁটার পরে দেখে যে বিড়ালটা নাই, বিড়ালটা চলে গেছে, ফিনিশ হয়ে গেছে মুহূর্তের মধ্যে আর কি। তখন আব্বা একটু ভয় পেয়ে গেল, কারণ ওই যে রাস্তা দিয়ে হাঁটতে নির্জন একটা রাস্তা আর কি, নদীর পার দিয়ে নির্জন রাস্তা, আশেপাশে কোনো লোকজনও নাই, কোনো লোকালয় নাই। আচ্ছা, এরপরে যেটা মনে হলো যে ওই যে ব্যাগটা হাতের মধ্যে ছিল ওইটা ধরে কেউ পিছন দিয়ে টানতেছে আর কি নেওয়ার জন্য বা কিছু। আব্বা তখন বেশ ভয় পাইল আর কি। তো পিছনে এমনি ঘুরে দেখছে যে কিছুই নাই, তো তারপর ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ওই যে ব্যাগটা তো তখন হাতে ঝোলানো ছিল, এটা একটু মানে ইয়ে করে হাতের মধ্যে নিয়ে নেয় আর কি, ফুলের কাছে নেয় যাতে করে কেউ ধরতে না পারে। তো এরকম করার পরে আব্বা অনেকক্ষণ পর্যন্ত হাঁটলো, যেখানে 4-5 কিলো পথ আসতে মানে 40 মিনিট বা 1 ঘন্টা বেশি লাগার কথা না হাঁটা হাঁটা পায়ে আসতে। সেখানে আব্বা যেটা বললো যে প্রায় 2-2.5 ঘন্টা হেঁটে গেছে, কিন্তু তারপরও ওই নানির বাড়িতে গিয়ে পৌঁছতে পারতেছে না। এবং ঘুরে ফিরে উনি ওই যেখান থেকে হাঁটা শুরু করেছিল ওখানেই বারবার উনি চলে আসতেছে ঘুরে ফিরে। তারপরে আবার আবার একটু এতক্ষণ আব্বা ঘেমে গেছে, এই শীতের মধ্যে আব্বা ঘাম শরীরে ঘাম বেরোতেছে আর কি। তো উনি করলো কি, আর একটু বসলো আর কি, বসে আবার হাঁটা শুরু করলো। এবং এতক্ষণ যে রাস্তাঘাট সব খুব স্পষ্ট দেখতেছিল, যেহেতু চানির রাত ছিল, কিন্তু এখন জানি কেমন রাস্তা মানে ঝাপসা দেখতেছে, মানে রাস্তাঘাট ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তারপর হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে আরো প্রায় এরকম এই 1-1.5 ঘন্টা হাঁটছে। হাঁটার পরে দেখে যে আব্বা মানে একটা অন্য একটা জায়গায়, এই জায়গাটা আব্বা কোনো যায় নাই, অন্য একটা জায়গা নদীর পারে আবার চলে গেছে। নদীর পারে চলে যাওয়ার পরে এবং আব্বা নদীর দিকে নামতেছে, কারণ আপনারা জানেন যে নদী থেকে যে তার যে তীরগুলো থাকে একটু উঁচু থাকে, আব্বা ওই নদীর দিকে নামতেছে। তো হঠাৎ করে একজন ওই যে জেলেরা মাছ ধরতেছিল রাতের বেলা, তো কারো নজরে পড়ছে যে এই লোকটা এই পানির দিকে নামতেছে কিনা। তো রাতের বেলা তখন রাত প্রায় 3-4 হয়ে বেজে গেছে, 4-4.5 মতো হবে আর কি। পরে একজন ওই যে জেলে কুশ লোকে আব্বাকে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরেও দেখে যে আব্বার ওই সেন্স নাই, উনি পানির দিকে নামতেছে। পরে তাদের মধ্যে থেকে একজন দৌড়ে যায় আব্বাকে চাপটে ধরে ফেলছে আর কি। ধরে ফেলার পরে তো আব্বার জ্ঞান হারিয়ে ফেলছে। তো যাই হোক, তারা উপরে নিয়ে আসছে, উপরে এনে আব্বাকে নাকে মুখে পানি টেনে দিল। দেওয়া টেওয়ার পরে আব্বা কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল। তো জ্ঞান ফেরার পর বলতেছে যে আপনি কোন বাড়িতে যাবেন, ওই কি আসবে। পরে আব্বা আমার নানার ঠিকানা বললো, বলছে তো আপনি এদিকে কেন আসছেন, ওনার বাসা তো এদিকে না, ওনার বাসা তো ওইদিকে, তো আপনি এদিকে কেন আসছেন। আব্বা বলছে আসলে আমি তো কোনো কিছু ইয়া করতে পারতেছিলাম না, কেমন যেন সবকিছু আমার কাছে এলোমেলো লাগতেছিল। তখন ওরা বুঝতে পারছে যে এটা নিশ্চয়ই কোনো একটা মানে অশরীরী কোনো কিছুটা তার উপর ভর করেছিল, যেহেতু ওনার হাতে ওই যে মিষ্টির প্যাকেট টেকেট ছিল এগুলো। তো যাই হোক, তারা অনেকক্ষণ বসে রাখছে, আগুন ওদের কাছে আগুন থাকে সবসময়, আগুন টাগুন দিয়ে ছেক টেক দিল আব্বাকে। তো ছেক টেক দেওয়ার পরে দিয়ে আস্তে আস্তে করে ওই আজান দিয়ে ফেললো, ফজর ওয়াক্ত হয়েছে। অথচ উনি প্রায় 4-4.5 ঘন্টা শুধু উনি ঘুরছি শুধু যাওয়ার মধ্যে কোনো রাস্তা খুঁজে পায়নি। পরে যখন আজান দিলে সবকিছু পরিষ্কার হয়ে গেল আর কি, তখন আব্বাকে বলো যে আপনি এভাবে আস্তে আস্তে চলে যান, দেখবেন যেন সমস্যা হবে। পরে আব্বা ওই অবস্থায় আস্তে আস্তে করে আমার নানির বাড়িতে চলে আসলো। আসার পরে আব্বা বেশ কিছু অসুস্থ ছিল, জ্বরে আক্রান্ত ছিল, অসুস্থ ছিল, পরে ধীরে ধীরে আস্তে আস্তে করে সুস্থ হয়ে যায় আরকি। এটা ছিল আমার আব্বার সাথে ঘটনা, একটা ঘটনা।
ওকে, চতুর্থ ঘটনা ছিল এটা। ওকে, আমরা আরো একটা ঘটনা শুনবো, তারপরে হচ্ছে আমরা শরীফ ভাইকে বিদায় দিব আজকের মতো। বাট তার আগে অনেকে আমাদের সাথে অনেকেই কানেক্টেড রয়েছেন, যেমন রাসেল বলছেন তিনি আছেন আমাদের সাথে সাভার থেকে, তিনি শুনছেন। এবং বিগত বেশ কিছুদিন যাবৎ ভূত স্টুডিও ফলো করি, বাট কখনো এসএমএস করা হয় না। এরকম অনেক বন্ধু আছেন যে আমাদের সাইলেন্ট লিসেনার, আমি শিওর এই মুহূর্তে যারা শুনছেন এই মুহূর্তে প্রচুর সাইলেন্ট লিসেনার রয়েছেন যারা হয়তো বা সবসময় শুনে যান, কখনো টেক্সট করেন। একটা ছোট করে টেক্সট করলে কিন্তু একটু জানতে পারি যে আপনি কোথা থেকে শুনছেন আমাদেরকে। সো ব্যাপারটা আমাদেরকে বেশ আরো ইন্সপায়ারও করে। রিফাত আছেন আমাদের সাথে, রিফাত ভুইয়া তিনি শুনছেন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে, তিনি আমাদের সাথে রয়েছেন। তানজিল শেখ বলছেন তিনি শুনছেন আমাদের সাথে, এবং নূর বলছেন তিনি তার প্রায় রুমে একটা জিনিস ফিল করেন, সেটা হচ্ছে যে একটা মিষ্টি আতরের গন্ধ হুট করে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা গায়েব হয়ে যায়। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে অনেকেই যেটা বলে থাকেন যে জিন জাতি যখন হচ্ছে আমাদের আশপাশ দিয়ে পাস করে, হয়তো বা কোনো একটা আপনাকে নোটিফিকেশন দিয়ে যায় বা একটা টের আপনি পান, বা অনেক সময় কিন্তু আমার ক্ষেত্রে এরকমটা হয় যে কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছি হুট করে একটা কড়া আতরের গন্ধ, এবং সেটা প্রচন্ড রাত। যেই সময়টা আমি বলছিলাম যে অনেক দিন আগের একটা ঘটনা আমার সঙ্গে ঘটে চিটগাঙে, তো চিটগাঙে যে কোনো একদম যদি রিমোট একটা এরিয়া, তো সেখানে গ্রাম এরিয়ার একটা ঘটনা, সেখানে সচরাচর রাত্রেবেলা কোনো মানুষের বিচরণ ওই রাস্তাটায় হয় না, এবং সেই রাস্তাটা দিয়ে যখন আমি বাইক নিয়ে পাস করছিলাম যে খুবই কড়া একটা আতরের স্মেল আমার নাকে ধাক্কা লাগে। তো আমি জানি না সেটা আসলে কি ছিল, তো এরকমটা কিন্তু অনেকের সঙ্গেই ঘটে। তো শরীফ ভাই শেষ কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে?
আমি শেষ যে ঘটনাটা বলবো এটা আসলে ভৌতিক কিনা জানি না, এটা একটা ঢাকার একটা সরকারি হাসপাতাল, আমি এটার অ্যাড্রেসটা প্রপারলি মানে অ্যাকচুয়ালিটা বলছি না, এটা অনেকে চিনেন, নিউরোলজিক্যাল প্রবলেম গুলো এখানে মানে ট্রিটমেন্ট করা হয়। তো এটা 2017 সালের দিকে আমার আব্বা মানে ব্রেন হেমোরেজ আক্রান্ত হয়ে ওখানে ট্রিটমেন্ট ছিলেন, মানে ভর্তি ছিলেন। তো একদিন আমি তো ওখানে প্রায় আব্বার সামনে পাশে বসে থাকতাম, কারণ আপনারা জানেন যারা নিউরোলজিক্যাল প্রবলেমে যারা ভোগেন তাদের কিন্তু এক ধরনের কোমার মধ্যে তারা থাকেন, ম্যাক্সিমাম রোগীরাই একদম সেন্সলেস অবস্থা থাকেন। তো এরকম বেডে আব্বা তখন বেডে ছিলেন, আইসিইউতে ছিলেন, আইসিইউ থেকে ওনাকে বেডে রেফার করা হয় আর কি। তো বেডে আব্বা প্রায় এক সপ্তাহ মতো ছিলেন। তো তৃতীয় কি চতুর্থ দিনের ঘটনা, তো হঠাৎ দেখলাম যে আব্বার পাশের বেডে একজন বয়স্ক লোক ওনাকে ভর্তি করা হলো, উনি এক্সিডেন্ট করে মাথা আঘাত পেয়েছেন আর কি, অনেক বয়স্ক, প্রায় 70 আপনার এজ হবে, আবার একদম পাশের বেডে। তো ওই পেশেন্টের অবস্থা এরকম ছিল যে আসলে ওনার মাথার ভিতর প্রচন্ড আঘাত পেয়েছেন এবং উনি একদম কোমাতে, ডিপ কোমাতে চলে গিয়েছেন আর কি। তো ওনার আসলে ডাক্তাররা তখনই বলছিলেন যে ওনার আসলে এখান থেকে ইউনাইটেড অথবা অন্য কোনো হসপিটাল উনি রেফার করলে ভালো হবে, স্কোয়ারে বা ইউনাইটেড, কারণ তখন এই হাসপাতালে ওই আইসিইউ বেড ফাঁকা ছিল না, সবগুলো বেডই ব্লক ছিল আর কি। তো ওনাকে দুদিন রাখার পরে ওনাকে সম্পূর্ণ অক্সিজেনের উপর ডিপেন্ড করে ওনাকে রাখা হয়েছে এবং ওনার ডিপ কমাতে উনি, এবং ওনার যারা আত্মীয় স্বজন ছিলেন তারা আসলে ওই মানে প্রাইভেট আইসিইউতে নেওয়ার মতো হয়তো বা ওনারা এতটা ইয়ে ছিলেন না, তো ওনারা আসলে নিতে চাচ্ছিলেন না, এখানেই রাখতে চাচ্ছিলেন আর কি। তো একদিন হলো কি যে ডাক্তাররা ওনার যারা আত্মীয় স্বজন ছিলেন, বিশেষ করে ওনার এক ছেলে এবং এক মেয়ে ছিলেন, আরেক ছেলে সমুদ্র দেশের বাইরে ছিলেন আর কি, তো ওনাদেরকে ডেকে বললেন, আমি পাশে বসা ছিলাম যেহেতু আমার আব্বার বেডের পাশে একেবারে, তো ডাক্তার বললেন যে দেখেন পেশেন্টের যে অবস্থা ওনাকে তো সম্পূর্ণ অক্সিজেন উপর ভিত্তি করে রাখা হয়েছে, এবং ওনার কিন্তু ওনারা বিভিন্ন টেস্ট করেছিল, ওনার টেস্ট করে যেটা বলেন যে ওনার আসলে রিকভারি হওয়ার সম্ভাবনা একেবারেই কম, নাই বলেই চলে, যেহেতু পেশেন্টের বয়স অনেক বেশি এবং তার যে আঘাতটা ছিল মাথায় ওটা খুবই ডিপ ছিল আঘাতটা। তো এখন আপনারা আসলে এই পেশেন্টকে কষ্ট না দিয়ে আপনাদের, আমার মনে হয় ডাক্তার বলতেছেন ওনাদেরকে, আমি শুনছিলাম যে আপনারা অন্য কোনো চিন্তা আমরা করতে পারেন, কেন দেখেন। পরে ওনারা একদিন সময় চেয়েছেন আর কি, সময় চাওয়ার পরে ওনার যে ছেলে ছিল দেশের বাইরে উনিও খুব ইমার্জেন্সি চলে আসছেন, দেশে চলে আসছেন। তো আসার পরে ওদিন সম্ভবত শুক্রবার ছিল, আমি আব্বার পাশে বসা জুম্মার নামাজ পড়ে আসছি, এর মধ্যে ওনাদের যারা আত্মীয় স্বজন ছিল সবাইকে নিয়ে ডাক্তাররা বসছেন আর কি। তো বসার পর ওনার সার্বিক অবস্থা যেটা বললো যে আসলে ওনার সব দিক মিলিয়ে ওনার রিকভারি হওয়ার সম্ভাবনা একদম নাই বলে চলে, 0%। এখন আপনারা যদি চান আমরা ওনাকে ওই অক্সিজেনের ইয়েটা কমে দিতে পারি এবং উনি আল্লাহর রাস্তায় চলে যাবে, এরকম একটা কিছু বললেন আর কি। তো বলার পরে ওনার একটু সময় চাইলেন, ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন একটু সময় চাইলেন, সময় চাওয়ার পর আধা ঘন্টা পরে ওনারা মতামত দিলেন যে ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন করেন, ডাক্তারকে বললেন আর কি। তো এটা আসরের পরে আমার মনে আছে আমি আব্বার পাশে বসে কোরআন শরীফ পড়ছিলাম, তো ওই ডাক্তাররা আসলেন আর কি, এসে ওই ওনার যারা আত্মীয় স্বজন ছিলেন ওই পেশেন্টের ওই সবাইকে বের হয়ে যেতে বলে যে ঠিক আছে আপনারা সবাই বাইরে চলে যান, আমরা ওনাকে অক্সিজেনটা আমরা খুলে দেবো আস্তে আস্তে করে আর কি। আমার দিকে তাকিয়ে বলেন ঠিক আছে আপনি থাকতে পারেন, আপনি যেহেতু এখন কোরআন শরীফ পড়ছিলেন আপনি থাকতে পারেন। পরে ওই পেশেন্টের একজন মেয়ে সম্ভবত উনি বড় মেয়ে হবে, উনি আমার কাছে এসে বললেন কি ভাইয়া আমরা তো চলে যাচ্ছি সবাই বাইরে, ডাক্তার তো আমাদের থাকতে দিবে না, আপনি কাইন্ডলি আমার আব্বার পাশে বসে একটু দোয়া কলম পড়বেন, আব্বার তো অক্সিজেন খুলে দেবে আজকে। পরে আমি ওই পেশেন্টের পাশে গিয়ে বসলাম একটা চেয়ারে, বসে ওনার কপালে আমি হাত রাখলাম আর কি। উনি তো লম্বা হয়ে শুয়ে আছে, ওনার তো কোনো সেন্স নেই, উনি একদম ডিপ কমাতে উনি। পরে দেখলাম যে আস্তে আস্তে করে ডাক্তার এবং তার অ্যাসিস্ট্যান্ট যারা আছেন ওনার যে অক্সিজেন যে ইয়েটা ছিল চালু ছিল ওটা ধীরে ধীরে করে কমে দিচ্ছেন আর কি। তো আমি ওনার কপালে হাত রেখে মানে হাত রেখে বসে আছি আর কি, বসে বসে দোয়া কলম পড়তেছি। একটা পর্যায়ে গিয়ে দেখলাম কি আপনার ওই পেশেন্টটা একদম মানে এতদিন যে পেশেন্ট অসহায় অবস্থায় শুয়েছিল, কোন নাড়াচাড়া করতে পারতেছিলেন না, হঠাৎ মনে হয় যে ওনার চোখটা একটু একটু করে খোলার মতো অবস্থা আর কি। এটা কয়েক সেকেন্ড হলো, এটা আমি তো ওনাদের তাকিয়ে আছি আর যে সুরা কলম পড়তেছি, তো হঠাৎ দেখলাম যে উনি একটা টানা মারলেন, মানে ওনার দুটা হাত দুটা পা একটা শক্ত করে টানা দিলেন। টানা দেওয়ার পরে প্রচন্ড ঘাম দিল শৈলে, মানে শৈল মানে কি কপালে, আমি তো ওনার কপালে হাত রাখা, আমার মানে হাতটা পুরো ভিজে গেছে ওনার ঘামে, কপালের ঘামে। কয়েক সেকেন্ড পরে দেখলাম যে উনি আবার সেই আগের মতো একদম অসার হয়ে গেলেন, হাত পা ছেড়ে দিলেন এবং ওনার চোখ বন্ধ হয়ে গেল। পরে ওনার অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হলো, ইসিজি করা হলো, যেন ইসিজি পুরো ব্ল্যাঙ্ক আসছে। মানে এই ঘটনাটা আমাকে আসলে প্রচন্ড রকম একটা নাড়া দিয়েছিল ওদিন, কারণ আমি নিজে দেখলাম যে আসলে মানুষ মানে কতটা মানে অসহায় অবস্থা দুনিয়া থেকে চলে যেতে হয়। এই যে যে রুহটা আমাদের মধ্যে থাকে এটা বের হয়ে যাওয়া মানে কিন্তু আমি ডেড বডি, তখন কিন্তু আর কেউ আমাকে মানুষ বলবো না, ওগুলো ডেড বডি বলবে। তো এটা আসলে আমাকে খুব নাড়া দিয়েছিল এবং আমি নিজের কখনো এইভাবে দেখি নাই যে মানুষ মৃত্যুকালীন সময় কখনো ছিলাম না। এরপরে আবার আমার আব্বা মারা যায় দুই সপ্তাহ পরে, এটা অন্য একদিন বলবো। তো ধন্যবাদ জাগরণ এফএমকে এখানে আমন্ত্রণ জানার জন্য, ধন্যবাদ অপূর্ব ভাইকে, ধন্যবাদ যারা শ্রোতা আছেন দর্শক আছেন সবাই,
এবং একই সঙ্গে আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই যে রাত বিরাতে এত দূর থেকে এসে ঘটনাগুলো শেয়ার করার জন্য। খুব ভালো থাকবেন শরীফ ভাই। এনিওয়েজ আমরা শরীফ ভাইকে বিদায় দিচ্ছি, বাট তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা টেক্সট করে একটা ফিডব্যাক জানাতে পারেন যে কেমন লাগলো আজকে শরীফ ভাইয়ের ঘটনাগুলো। দ্বিতীয়ত যেটা আগামী পর্বে যদি আপনি আসতে চান, RBS তারপর আপনার নাম আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ফিরছি এরপর আপনাকে সঙ্গে নিয়ে চলছে Studio brought to you by Pran Potata.
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro, texture ta ektu different. Eta tahole biscuit? No bro, eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro.
Bashai kora alur sathe spicy seasoning er twist holo prawn potato.
Guys thamo, eta chips ta ki biscuit ke bujhe nao.
স্বাগত আপনাকে আরো একটাবার ভূত স্টুডিওর নতুন একটা এপিসোড, এবং সেই নতুন এপিসোডে এই মুহূর্তে আমি অপূর্ব দ্বিতীয় যিনি গেস্ট তাকে নিয়ে আমরা চলে এসেছি এবং তার কাছ থেকেও কিন্তু আমরা বেশ কিছু ঘটনা শুনবো। ফেসবুকের থ্রুতে কিন্তু অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটা হচ্ছে ইমরান ভাই, তিনি শুনছেন যে তিনি ফরিদপুর থেকে শুনেন এবং ফরিদপুরের বেশ কিছু ঘটনা তিনি বলতে চান। ওকে ইমরান ভাই, রেজিস্ট্রেশনটা করে ফেলেন অ্যান্ড আশা করি আগামী কোনো একটা পর্বে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ফরিদপুরের বেশ কিছু ঘটনা এর আগে আমাদের মাসুদ ভাই শুনিয়ে গেছেন, কিন্তু প্রচুর পরিমাণে ঘটনা আমরা শুনেছি। অম্বিকাপুর শ্মশান যেটা রয়েছে সেখানের বেশ কিছু ঘটনা আমরা শুনে গেছি, কিন্তু রাইট রাজু আছেন আমাদের সাথে শাহানারপাড় থেকে, তিনি আমাদেরকে শুনছেন। বেরাদ হোসেন জয়েন করে আছেন। ফজলে রাব্বি বলছেন তিনি শুনছেন এবং ভূত স্টুডিওর আজকের এপিসোডের ঘটনাগুলো আসলেই বেশ ভালো লাগছে। শামসুল উদ্দিন মন্ডল তিনি রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে ধানমন্ডি থেকে। পারভিন আক্তার দেখছেন আমাদেরকে কাব্য জয়েন করে আছেন, মরিয়ম আক্তার আছেন আমাদের সাথে, এবং আরো অনেকে দেখতে পাচ্ছি, যেমন ওয়াহিদুর রহমান সহ আরো বেশ কিছু বন্ধু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ আপনার সময়টা বেশ ভালো কাটছে। দ্বিতীয় যিনি অতিথি তার সাথে আমরা একটু পরিচিত হব। অনেকদিন আগে ভূত স্টুডিওর একটা এপিসোডে তাকে আমরা পেয়েছিলাম এবং আজকে আবার তিনি এসেছেন এবং তার কাছে বেশ কিছু ঘটনা তিনি কালেক্ট করেছিলেন। সো বন্ধুদের সাথে আমরা একটু পরিচিত হব, এবং তার আগে যেটা বলবো, এই যে যেই মানুষটার সাথে এখন পরিচিত করাবো না, এই মানুষটা আমার আপনার মতো হয়তোবা দুনিয়াটা এত সুন্দর করে দেখতে পারে না, আপনি আমি যেভাবে খুব সুন্দর করে অবলোকন করতে পারি অনেক বিষয়, তো এই জিনিসগুলো তিনি আসলে দেখতে পারে না। বাট হ্যাঁ, এই মানুষটা শুনতে পারে এবং এই মানুষটা অনুভব করতে পারে যে এই অনুষ্ঠানটা তার ভীষণ পছন্দের একটা অনুষ্ঠান, তিনি বারবার করে সবসময় আমাদেরকে বলেন এবং সেই জন্য আজকে আমরা তাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম তোমার?
জি ওয়ালাইকুম আসসালাম অপূর্ব ভাই, আমি সুজন।
ওকে সুজন, কেমন আছো তুমি ভাই?
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। আজকে আমরা সুজনের কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনবো। পেশায় একজন স্টুডেন্ট, রাইট, একটা মাদ্রাসায় লেখাপড়া করছে, পাশাপাশি যদি বলি যে এই ধরনের হরর ঘটনাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখান থেকে তিনি শুনে আমাদেরকে সবসময় যেটা বলেন, যেটা আমি আসতে চাই, আমার ঘটনাগুলো আমি বলবো। তো অবশেষে গাজীপুর থেকে আজকে কিন্তু চলে এসে, উত্তরখান থেকে চলে এসেছে আমাদের সুজন, তার ঘটনাগুলো বলার জন্য। খুবই সহজ, তুমি যেখানটায় আছো, তো যদি তোমার কাছে বেশ কিছু ঘটনা থাকে তুমিও আসো, তুমিও শেয়ার করো তোমার ঘটনাগুলো, রাইট? তো সুজন, প্রথম কোন ঘটনাটা শুনবো, একদম সরাসরি ঘটনায় চলে যাই।
জি, আমরা হচ্ছে যে প্রথম যে ঘটনাটিতে যাব সেটা খুলনার একটি ঘটনা দিয়ে শুরু করছি আজকে।
ওকে,
তো এই ঘটনাটিও আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি, উনি হচ্ছে যে আবার তার বন্ধু জামিল ভাই, উনার কাছ থেকে শুনেছি আর কি। সো উনার বন্ধুর নাম হচ্ছে জামিল, তো তার কাছ থেকে আর কি শোনা ঘটনা। আর আমি আসছি হচ্ছে দক্ষিণখান থেকে। তো ঘটনায় যাচ্ছি, তারা ছিলেন তিন বন্ধু, জামিল ভাই, আরেকজনের নাম ছিল শান্ত, আর আরেকজনের নাম ছিল হচ্ছে শরীফ ভাই। তো তারা, ওনারা হচ্ছে তিন বন্ধু ছিলেন। তো একদিন যখন তাদের খুলনা কলেজ ছুটি হয় কোনো একটা উইকে, তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা ঢাকার দিকে চলে আসবে, মানে ঘোরার জন্য খুলনা থেকে ঢাকা আসবে। তো তারা আগে থেকে প্ল্যান করে রাখে যে ঠিক আছে দোস্ত, আমরা যখন ছুটি হবে তখন ঢাকায় যাব। তো যে ভাবা সেই কাজ, তারা আসলে ঢাকায় আসার জন্য সবকিছু গুজগাছ করে। তো তাদের হচ্ছে যে তারা প্ল্যান করেছে যে তারা বাইকে আসবে। তো জামিল ভাই উনি প্রথম বলেছিলেন যে না, বাইকে যাব না, চল বাসে যাই। তো শরীফ ভাই বলল যে না, আমরা বাইকেই যাব, বাসে যাব না। তো জামিল ভাই আবার বাইক নেই, কিন্তু শরীফ আর শান্ত যিনি আছেন তাদের বাইক আছে। তো জামিল ভাই আর শরীফ ভাই তারা হচ্ছে এক বাইকে, আর শান্ত ভাই তার সে হচ্ছে আরেক বাইকে। তো জামিল ভাই শান্ত ভাইকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুই একাই চলে যা, আর আমরা দুইজন এক বাইক দিয়ে আসছি। তো শান্ত বলল যে আচ্ছা ঠিক আছে। তো তারা হচ্ছে ঢাকার কোন একটা জায়গায় আসার কথা ছিল। তো শান্ত ভাই হচ্ছে যে তিনি আগেই চলে আসেন, আর এদিক দিয়ে হচ্ছে জামিল ভাই এবং শরীফ ভাই তারা দুজনে দুপুর 12টার দিকে রওনা দেয়। তো রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই, মানে খুলনা বাইপাস সড়ক যখন তারা মানে আসে, সড়কে যখন আসে, তখন বিপরীত দিক থেকে একটি পিক আপ এসে তাদের বাইককে ধাক্কা দেয়। তো বাইককে যখন ধাক্কা দেয় অপূর্ব ভাই, তখন ওই পিছনে থাকা যে বন্ধু জামিল ভাই সে ছিটকে পড়ে যায়, এবং যে ড্রাইভ করছিলেন তিনিও পড়ে যায়। তো দুজনের অবস্থা মোটামুটি ভালোই গুরুতর হয়। তো স্থানীয়রা তাদেরকে হচ্ছে যে খুলনার একটি মেডিকেলে ভর্তি করে, সেই মেডিকেলের নামটি আমি আসলে বলবো না, কারণ সেটা এখনো চলমান রয়েছে। তো জামিল ভাইয়ের অবস্থা নাকি খুবই গুরুতর হয়। তো যিনি ড্রাইভ করছিলেন উনি আবার হেলমেট পরছিলেন, তো উনার তেমন ক্ষতি না হলেও জামিল ভাই আবার হেলমেট আসলে কোনো কারণে পড়েননি, কিংবা কেন পড়েননি সেটা জানি না, কিন্তু সে মোটামুটি ভালোই ব্যথা পেয়েছেন। তো তাকে হচ্ছে যে এক পর্যায়ে আইসিউতে রাখা হয়। তো সেখানকার কর্মরত চিকিৎসকরা তার পালস চেক করে, কিন্তু তারা দেখতে পায় যে তার কোনো পালস নেই, মানে এখন বিষয়টা এমন ভাবে দাঁড়িয়েছে, সে মৃত না জীবিত তা বোঝা বড় দায়। তার কোনো পালস তারা পাচ্ছে না। তো এক পর্যায়ে তারা অনেক যন্ত্র দিয়ে বা মেশিন দিয়ে চেক করে পালস, কিন্তু তারা পালস পায় না। তো কয়েক ঘন্টা আইসিইউতে থাকার পর সেখানকার যে কর্মরত চিকিৎসক আছে তারা তাকে মৃত ঘোষণা করে। তো যেহেতু এখন জামিল ভাই খুলনা থেকে ঢাকা আসবেন, যেহেতু মেডিকেলে ভর্তি, স্থানীয়রা তাকে ভর্তি করেছে, মৃত ঘোষণা করেছে, এখন কি করবে? এখন শান্ত তো অসুস্থ, তাকেও লাইফ সাপোর্ট মানে তাকেও আইসিইউতে রাখা হয়েছে, সেও মোটামুটি ভালোই ব্যথা পাইছে। তো এখন তারা বলল কি, যেহেতু মৃত, তারা কোন একটা মাধ্যমে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে তারা দেখে লাশটিকে আসলে ময়নাতদন্ত করতে বলে এবং জামিল ভাইয়ের পকেট থেকে তার দেওয়ার ঠিকানা খুঁজে পায়। তো উনি হচ্ছে খুলনার পাইপগাছা উপজেলায় থাকে আর কি, তো ওই ঠিকানাটা পায়। তো যেহেতু হসপিটালে ভর্তি এবং কি যেহেতু মারাও গেছে, মানে চিকিৎসক তাদেরকে তাকে মৃত ঘোষণা করছে আর কি জামিল ভাইকে, তো এখন লাশটাকে তো অবশ্যই ময়নাতদন্ত করতে হবে আর পুলিশও ওয়ার্ডার দিয়ে গেছে। তো তখন বিকাল 4:30 সময়, তো তারা বলতেছে যে না, লাশটা আসলে রাতে তারা কাটবে না, কিন্তু সকালবেলা কাজ করবে আর কি। তো যেই ভাবা সেই কাজ, বিকাল 5:00 কিংবা 6:00 দিকে লাশটা তারা মানে অর্থাৎ ওই জামিল ভাইকে আইসিইউ থেকে বের করে ওই মেডিকেলের যে হিমঘর থাকে মর্গ সেখানে রাখা হয়, কারণ রাতে তারা কাজ করবে না, তাদের সিদ্ধান্ত তারা সকালে কাজ করবে। তো রাখা হয় যেহেতু চিকিৎসক মৃত ঘোষণা করছে, তার কোনো পালস নেই, কোনো সাড়া শব্দ নেই, তারা বিভিন্ন ওয়েতে চেষ্টা করেছেন কিন্তু কোনো পালস তার পায়নি, তো সেই হিসাবে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। তো তাকে যেহেতু হিমঘরে রাখা হয় এবং হিমঘর তো এমনিতেই অনেক ঠান্ডা থাকে, মর্গে লাশগুলো আসলে সতেজ রাখার জন্য কিন্তু প্রচুর ঠান্ডা থাকে, তো হিমঘরে রাখা হয়েছে। এক পর্যায়ে নাকি জামিল ভাইয়ের হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে। তো জামিল ভাই যখন জ্ঞান ফিরে, জামিল ভাই আসলে দেখতে পায় যে সে শুয়ে আছে, তার গায়ে একটি সাদা কাপড় পেঁচানো এবং তার গায়ে অনেক ঠান্ডা লাগছে। তো আনুমানিক তার হাতে একটা ঘড়ি ছিল নাকি, সে বলেছে যে আমার হাতে ঘড়ি ছিল। তো সে দেখতে পায় যে তার ঘড়িতে সময় তখন রাত প্রায় 1:30। তো হয়তোবা চিকিৎসকরা তার ঘড়ি খুলে নাই, হয়তো হাতেই ছিল। তো সে 1:30 দেখতে পায়, তো সে দেখতে পায় কি যে তার সামনে অনেকগুলো লোক শুয়ে আছে সিরিয়ালে, কিন্তু সবারই একই পোশাক, মানে তাকে যেই পোশাক দিয়ে রাখা হয়েছে অন্য অন্য লোকের পোশাকগুলো ঠিক তেমনি ভাবেই। তো উনি জেগে ওঠে, ওঠার পর উনি বসে যায়, বসে উনার পাশে থাকা একজন লোককে বলতেছে যে ভাই আপনার কাছে কি কোনো কথা আছে, আমার না অনেক ঠান্ডা লাগছে। তো উনি প্রথম মনে করেছেন কি যে হয়তোবা উনি মেডিকেলে আছে, হয়তোবা তার পাশে লোকজন ঘুমাচ্ছে, ডাক্তার নেই, তো কারো কাছ থেকে আমি একটা কম্বল বা কাঁথা চেয়ে নিচ্ছি। তো কেউ না কথা বলে না। উনি আবারও জিজ্ঞাসা করে যে ভাই আপনাদের কাছে কি কোনো কাঁথা বা কম্বল আছে, আমার না অনেক ঠান্ডা লাগছে। তো উনার কথায় কেউ সায় দেয় না, কিন্তু উনার পিছন থেকে একজন লোক শোয়া থেকে উঠে বলে কি যে কি ভাই আপনার কি অনেক ঠান্ডা লাগছে? তো উনি একটু ভয় পেয়ে যায় জামিল ভাই, যে কি হয় মানে কে এটা। তো পিছনে তাকিয়ে দেখে একজন লোক হেঁটে হেঁটে এসে বলতেছে কি যে ভাই আপনাকে ঠান্ডা লাগছে? তো উনি কিছু মনে না করে বলতেছে কি যে হ্যাঁ ভাই আমার তো অনেক ঠান্ডা লাগছে, আপনার কাছে কি কোনো কাঁথা বা কম্বল আছে? তো উনি বলে যে না, এখানে তো কাঁথা বা কম্বল নাই, এখানে যে সাদা কাপড়গুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্বল। তো উনি তেমন কিছু মনে করেন না, এমনিতেই ওনার শরীর ব্যথা কাটরাচ্ছে, কেউ নেই, এখন উনি এমন একটা পর্যায়ে আছে যে কাউকে যে ডাকবে কেউ নেই, কারণ সবাই তো নিচে আর মর্গ তো বন্ধ থাকে, রাত্রে কেউ আসে না, সিকিউরিটি গার্ড সবকিছু দেখে চলে গেছে, এখন তো আর কেউ নাই। তো উনি বলতেছে যে ভাই এটা কোথায়? তো উনার জবাবে আরেকজন পুরুষ সে কর্কশ কণ্ঠে বলে উঠছে আপনি কোথায় আছেন, আপনি কি জানেন না? তো জামিল ভাই বলতেছে ভাই এটা কোথায়, আমি তো জানি না। পরে সে বলতেছে এটা তো আমাদের রাজ্য। পরে জামিল ভাই বলতে স্যার আপনাদের রাজ্য মানে? পরে বলে যে হ্যাঁ, আপনি যে জায়গায় আসছেন সে জায়গায় তো শুধু আমরাই থাকি, আর কেউ থাকে না। তো জামিল ভাই আসলে তখনও বুঝতে পারছেন না যে আসলে সে কোথায় আছেন, কারণ তার এমনিতেই ঠান্ডা লাগছে, দ্বিতীয় কথা হচ্ছে তার শরীর খুবই ক্লান্ত এবং এসির যে বাতাস তার গায়ে লাগছে অনেক ঠান্ডা। তো জামিল ভাইকে সে একজন লোক বলতেছে যে আসেন আমাদের পরিচয় দেই। তো জামিল ভাই বললেন যে কিসের পরিচয় বলেন। তো তারা বলতেছে কি যে এই যে আমরা যে এখানে আছি আমাদের পরিচয় জানবেন না? তো জামিল ভাই বলেন, জামিল ভাই বলছিলেন যে আচ্ছা বলেন কি পরিচয় দিবেন। তো একজন লোক বৃদ্ধ টাইপের নাকি ছিল, সে বলতেছে কি যে এই যে আপনার পাশে যে লোকগুলো শুয়ে আছে না, তারা কে কোত্থেকে এসেছে আপনার কি জানতে ইচ্ছে করে না? জামিল ভাই বলল যে না আমার তো এগুলো জানতে ইচ্ছে করে না। পরে সে লোকটা বলতেছে আপনি যেহেতু এখানে আসছেন অবশ্যই আপনাকে জানতে হবে। পরে সে লোকটা তাদের পরিচয় দিচ্ছে, কেউ আত্মহত্যা করে এসেছে, কেউ এখানে অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আগুনে পুড়ে মারা গেছে। যখন এগুলো বলছে তখন জামিল ভাই আরো ভয় পেয়ে যায়। তখন সে বুঝতে পারে যে না আমি মর্গে আছি, তা হিমঘরে আছি। তো তখন জামিল ভাই সেখান থেকে বের হতে চায়, কিন্তু দেখে যে মর্গের যে দরজাটা থাকে সেটা বাহির থেকে লক করা, সে বের হতে পারছে না। এখন সে চিল্লানি দিলেও কেউ শুনবে না, কারণ তার গলা দিয়ে ওইভাবে আওয়াজও বের হচ্ছে না। পরে সে এক সময় ওই বিকট হাসি আওয়াজ শুনতে পায় এবং বলে যে আমাদের রাজ্যে আপনাকে স্বাগতম, মানে এগুলো অনেক কিছুই তাকে নাকি বলে। এবং দু একজন লোক নাকি উঠে দাঁড়ায় এবং হাঁটা, মানে উঠে দাঁড়ায় এবং হাঁটা শব্দ করে এবং মহিলার কান্নার আওয়াজ। তারপরে যে লোকটা তাকে পরিচয় দিচ্ছে সেই লোকটা বলতেছে কি যে এখন আমার পরিচয় নেন। তো সেই লোকটা তার মুখের কাপড়টা যখন সরায়ে জামিল ভাইকে তাকাতে বলে, তখন জামিল ভাই তাকায়, তাকিয়ে দেখে কি যে যেই বৃদ্ধ লোকটা এতক্ষণ অন্য অন্য মানুষের পরিচয় দিচ্ছে সেই বৃদ্ধ লোকটার মাথা থেকে মুখ পর্যন্ত পুরোটাই মানে ঝলসানো, মনে হয় যে কেউ তাকে এসিড দিয়ে পুড়িয়ে মেরেছে এবং জিব্বাটা প্রায় বের করা, রক্ত পড়ছে এবং তার মুখের যে গালের যে হাড়টি থাকে সেই হাড়িগুলো কালো হয়ে আছে, মানে পুড়ে গেলে যেমন কয়লার মতো কালো হয় না, ঠিক তেমনি ভাবে কালো হয়ে আছে। এটা দেখে রীতিমতো জামিল ভাই তো এমনিতেই শরীর দুর্বল, সে আবারও সেন্সলেস হয়ে যায়। সে আনুমানিক কয় মিনিট সেন্সলেস অবস্থায় ছিল তার জানা নেই, কিন্তু তার নাকি আবারও জ্ঞান ফিরে আসে। তো জ্ঞান ফেরার পর সে দেখতে পায় কি যে তার শরীরে হাত, কেউ হাত বলে আই দিচ্ছে, কেউ ফিস ফিস করে কথা বলছে, মানে তাকে নিয়ে কথা বলছে, মানে মনে হয় কি যে কোনো জিনিস যদি কেউ ভাগাভাগি করে যে আজকে পেয়েছি রে এরকম, আজকে তুই বেশি খাবি না আমি বেশি খাবো, মানে এরকম একটা কথা তারা বলতেছিল আর কি, সেটা আর কি জামিল ভাই বলেন। তো এবং তার গায়ে ঠান্ডা হাত বোলাই দিচ্ছে, মানে তার শরীরে যখন কেউ হাত দিচ্ছে মনে হয়েছে তার হাত অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, আর এমনি তো মর্গ অনেক ঠান্ডা সবাই জানে। তো উনি এগুলো দেখে এবং ফিসফিসানি আওয়াজ শুনে এবং তাকে একজন বলতেছে যে আজকে তো তুই বেঁচে ফিরতে পারবি না, তোর এখানেই শেষ, তো এরকম নাকি বলছিল। তো উনি নাকি বারবার আল্লাহ আল্লাহকে নাম নিচ্ছিল এবং শোনা পড়তেছিল, এক পর্যায়ে সে আবারও সেন্সলেস হয়ে যায়। তো আবার সেন্সলেস হয়ে যায়, এরপর উনি আবারও জ্ঞান ফিরে দেখতে পায় যে তার বুকের উপরে কেউ যদি বসে থাকে বা চাপ দিয়ে ধরে রাখে, এরকম লাগছিল মনে হয় যে 500 কেজি ওজনের কেউ বসে আছে এবং তার মুখ দিয়ে অবরত লালা পড়তে থাকে এবং সে চিৎকার করতে চায় পারছে না। তো এক পর্যায়ে সে মানে অন্যরকম পর্যায়ে চলে যায়, মানে এক পর্যায়ে সে আসলে অনেক দুর্বল হয়ে যায়, সে আবার সেন্সলেস হয়ে যায়, এরকম বারবার নাকি চলতে থাকে তার সাথে। তো লাস্ট যখন তার জ্ঞান ফিরে তখন দেখে কি যে সবকিছু স্বাভাবিক, মানে আর কেউ নেই, শুধু মর্গের এসিটা চলতেছে এবং তার পাশে সিরিয়াল করা কয়েক লাশ, সাদা কাপড় স্ট্রেচারে শোয়ানো। তো উনি হচ্ছে কি আস্তে আস্তে হাত দিয়ে, মানে সে দাঁড়াতে পারছে না, সে আসলে বসে বসেই ওই মর্গের দরজা বন্ধ গেছে। যখন তার চোখে আলো, মানে জানালার কাজ দিয়ে যখন আলো ঢুকছে তখন সে দরজার সামনে গেছে, যাওয়ার পর সে দরজায় হাত দিয়ে কড়া নাড়ছে। তো সিকিউরিটি গার্ড সকালবেলা আসছে, কারণ ওই মর্গের সবকিছু ঠিকঠাক আছে কিনা মর্গ খোলার জন্য। তো উনি দেখতে পাই কি যে মানে যে লাশটা অর্থাৎ জামিল ভাইকে যে কালকে রাখা হয়েছিল সেই জামিল ভাই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো উনি কি করবে, দরজাটা না খুলেই উনি চিৎকার দিয়ে সিকিউরিটি গার্ড আবারও নিচে চলে যায়। তো জামিল ভাই বারবার তাকে ইশারা দিচ্ছে এবং হাত দিয়ে বলছে, ভাই আমি বেঁচে আছি, ভাই আমি বেঁচে আছি, দরজাটা খুলেন খুলেন। তো সিকিউরিটি গার্ড তো ভয়ে, সে কিভাবে সম্ভব, কালকে তো পারছিল না, সেই লাশটা আমার সামনেই মর্গে রাখা হলো। তো জামিল ভাই কে সে বের না করে সিকিউরিটি গার্ড নিচে চলে যায় দারোয়ান। যাওয়ার পর সে অন্য অন্য যে চিকিৎসক আছে ডাক্তার তাদেরকে বলে যে, ভাই কালকে যে লাশটাকে আমরা মর্গে রেখেছি সে তো জীবিত। তো ডাক্তাররা বা অন্য অন্য যারা কর্মচারী ছিলেন তারা বলতেছে যে এটা কিভাবে সম্ভব, কালকে তো অনেকভাবে চেক করা হলো, পালস নেই, আর সে তো গুরুতর অবস্থায় মারা গেল, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলো, এটা কি অসম্ভব, তুমি হয়তোবা রাতে বেশি জাগত আর বেশি হয়তোবা কিছু করো, এর কারণেই তুমি ভুল দেখেছ। তো সিকিউরিটি গার্ড বলতে, স্যার ভাই চলেন না আপনার গিয়ে দেখেনি না। তো তাদের কথা অনুযায়ী তারা গেল কয়েকজন চিকিৎসক আর সিকিউরিটি গার্ড, গিয়ে দেখলো আসলেই জামিল ভাই দরজার সামনে তাদেরকে মানে বোঝাচ্ছে যে, ভাই আমি বেঁচে আছি, আমাকে বাঁচান ভাই, আমি মর্গে ভাই আমি মারা যাইনি। তো রীতিমতো তারা অবাক হয়ে যায়, তারা দরজাটা খুলে তাকে বের করে। তো বের করে দেখে যে তার অবস্থা খুব খারাপ, অলরেডি মানে রক্ত, যেহেতু সে ব্যথা পাইছে, রক্ত শূন্যতা, এবং মানে সে যে তার যে পাস মানে বেঁচে আছে সেটাই বেশি। তো তাকে আবারও পরবর্তীতে ওই ইয়াতে নেওয়া হয়, আইসিউতে নিয়ে ওই আবারও চেক করে, দেখে যে না এখন তার পাস আছে, বাট সে মারা যাওয়ার অবস্থা, মানে রক্ত শূন্যতা হয়ে গেছে শরীরে। তো পরবর্তীতে হয় তাকে হসপিটালের পক্ষ থেকে আসলে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি আস্তে আস্তে সুস্থতার পর্যায়ে ফিরে আসেন। পরবর্তীতে ওই ভুলতে আসলে মেডিকেল কর্তৃপক্ষের ছিল, মানে মেডিকেলের ছিল, তাদের মেশিন বা যন্ত্রতে কোনো সমস্যা ছিল বিধায় তার পালস ওইভাবে ধরতে পারে নাই। তো পরবর্তীতে তার কাছে ক্ষমা চায় এবং তার ফ্যামিলির কাছে ক্ষমা চায়, তিনি সুস্থ হয়ে সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে ফিরে আসে। তিনি এখনো সুস্থ আছে, বর্তমানে তিনি বাংলাদেশে নেই, তিনি বাইরের একটি কান্ট্রিতে অবস্থান করছে। তো এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, আমরা প্রথম একটা ঘটনা শুনছিলাম আমাদের বন্ধু সুজনের কাছ থেকে, রাইট? অনেকেই রয়েছেন, যেমনটা হচ্ছে সোহান গাজী, তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মিরপুর থেকে, তারই কাছে ওদের সাথে দেখতে পাচ্ছি। মৌমিতা বলছেন, ঘটনাগুলো বেশ ভালো লাগে ভূত স্টুডিওর, বাট আমার কখনো আসার সাহস হয় নাই, বাট আজকের এপিসোডটা দেখে মনে হচ্ছে যে আমারও যাওয়া উচিত। এক্স্যাক্টলি, আসলে ব্যাপারটা হয় কি, আপনি হয়তো বা দীর্ঘদিন যাবৎ আমাদেরকে শুনেন, দীর্ঘদিন যাবৎ আপনি জাগরণটা ফলো করেন, বাট আপনার কখনো এখানে আসা হয় নাই। তো এই ব্যাপারটা যখন আপনি ভাবেন যে কত মানুষই তো এখানে আসছে, কত মানুষ কত এপিসোডে কত রকম গল্প বলে যাচ্ছে, তো একটা সুযোগে তো আপনার আমার একটু দেখা হয়ে গেল, একটা ওসিলায় হয়তো বা দেখতে পারলাম যে এই মানুষটা আমাকে দীর্ঘদিন যাবৎ শুনেন জাগরণটাকে, রাইট? সো এটা একটা ভিন্ন রকম ভালো লাগা কাজ করবে যখন আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। ওকে, তো আমরা দ্বিতীয় ঘটনাটা শুনবো সুজনের। এই ঘটনাটা মানে কোত্থেকে কালেক্ট করা বা কার ঘটনা?
আচ্ছা, এই ঘটনাটা আমাদের যারা মধুবাগ দক্ষিণখানের আছেন রিসেন্টলি একটি ঘটনা, তবে এই ঘটনার কিছু অংশ আমি শোনাতে গেলে হচ্ছে আমাকে একটু পিছনে যেতে হবে।
ওকে,
তো যারা মধুবাগ দক্ষিণখানে আছেন তারা অবশ্যই এই ঘটনার সাথে জড়িত, এবং আপনারা সবাই জানেন ইতিমধ্যে এটা নিয়ে কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তো আমি যাচ্ছি সেই ঘটনাতে। এখনকার মধুবাগ আর যখন এই ঘটনাটা বলবো তখনকার মধুবাগ বা দক্ষিণখান কিন্তু একরকম ছিল না, এটা যারা এখন বর্তমানে মধুবাগ দক্ষিণখান আছেন তারা ভালো জানেন। তো যাচ্ছি ঘটনাতে। মধুবাগে এখন বর্তমানে অলরেডি একটা সুনামধন্য শিল্প কারখানা রয়েছে, সেটা আমি আসলে পুরোটা বলছি না, তা সেই ফ্যাক্টরির মালিকের নাম আমি বলছি না, কারণ অনেকেই চিনেন অলরেডি মধুবাগ, 80% মানুষ সেখানে কাজ করে এখনো। তো সেই ফ্যাক্টরির কিছু রিসেন্ট ঘটনা আমি এখন বলতে যাচ্ছিলাম। তো চলে যাচ্ছি ঘটনাতে। 1999 সালে যখন এই ফ্যাক্টরির জন্য জায়গা চয়েস করা হয় তখন এই মধুবাগ এই জায়গাটা ছিল। তো সেটা আসলে একটা শ্মশানঘাট ছিল, হ্যাঁ, তো শ্মশানঘাট ছিল। তো সেই জায়গাটা বর্তমান যিনি MD স্যার আছেন সেই ফ্যাক্টরির, তো সেই ফ্যাক্টরির স্যার ওই জায়গাটা কেনার জন্য চেষ্টা করেন। তো এক পর্যায়ে সে কিনেও নেন, যেহেতু সেখানে একটা গার্মেন্টস তৈরি করবে মধুবাগ। তো তখনকার সময় মধুবাগে একটু বৃষ্টি হলেই পানি পুরো হাঁটু পরিমাণ বা কোমর পরিমাণ উঠে যেত, আর বন জঙ্গল কিংবা মানে অনেক রকমের ড্রেন ছিল সেখানে, মানে বসবাসের অযোগ্য ছিল জায়গাগুলো। এখন তো রাস্তাঘাট মোটামুটি ভালো হয়েছে, কিন্তু সেটা হচ্ছে 1999 সালের কথা যেটা আমি শুনেছি। তো তখন সেই জায়গাটা কিনে নেয়। তো কেনার পর সেই জায়গাতে তারা হচ্ছে যে ফ্যাক্টরি দেওয়ার জন্য ইয়া করে আর কি, চেষ্টা করে। তো সেই শ্মশানঘাটটা ভেঙে দেওয়া হয় এবং সেখানে হিন্দুদের একটা বসবাস ছিল। তো তাদের যে একটা জায়গা সেইখানে শ্মশান ছিল, লাশ দাহ করা হতো, পুরানো হতো, এই শ্মশানঘাটটা ভেঙে তারা মাটি কাটার চেষ্টা করে, সেখানে ফ্যাক্টরি দিবে আর কি। তো মাটি কাটার কাজ যারা করতেছিল, তো যখনই একদিন মাটি কাটে, কেটে তারা রেখে যায়, পরের দিন এসে দেখে কি যে মাটি ভরাট হয়ে যায়, মানে কাটার পর তারা রেখে যায় কিন্তু পরের দিন এসে দেখে যে ভরাট। এভাবে দু একদিন চলতে থাকে। বিষয়টা মালিকের কাছে জানানো হয়, মালিক বলে যে এগুলো কিছু না, এগুলো হয়তো বা এমনি মনের ভুল, কাজ করো সমস্যা নাই। তো একদিন দুজন মিস্ত্রি মাটি কাটতেছিলেন, তো হঠাৎ করেই এক মিস্ত্রি মাটি কাটতে কাটতেই সে পড়ে যায় এবং তার মুখ দিয়ে বমি হতে থাকে এবং লাল লালা বের হতে থাকে, জিপাটা বের হয়ে যায় এবং চোখটা অনেক বড় বড় করে ফেলে। তো বড় বড় করে ফেলে তো তাকে সেখান থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় এবং অপরজন যে মাটি কাটতেছিলেন সেও ভয়ে সেখান থেকে দৌড় দেয়। তো তাকে নিয়ে যাওয়া হয় একটা মেডিকেলে। তো সে আর হয়তো বাঁচে নাই, মারা গেছে। তার এমন অবস্থা হয়েছিল যে সে আর বাঁচেইনি, মারাই গেছে। তো সেটা ছিল, সেটা মালিককে জানানো হয়। তো মালিক এটা দেখে কাজ অফ করে দেয়, কিছুদিন অফ করে দেয়। তো জায়গাটা আগের মতোই থাকে। আবারও কিছুদিন পর মালিকে চেষ্টা করে মাটি কাটা এবং পাইলিং করানোর জন্য, এই ফ্যাক্টরিটা দেওয়ার জন্য সেই জায়গায়। তো আবারও একই রকমের ঘটনা ঘটে, মাটি কাটতে রেখে কিন্তু মাটিটা আবারও ভরাট হয়ে যায়। তো মালিক এবার চিন্তা করলো যে এটা কিভাবে সম্ভব, আমরা কষ্ট করে মাটি কাটি, মাটিটা আবার সমান হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, কেন এটা হয়। তো মালিক নাকি প্রথমে একজন ইমাম সাহেবের কাছে যায়, যাওয়ার পর সে নাকি বলে যে এটা তো অন্যরকম জায়গা, একটা ছোটখাটো মিলাদ মাহফিল দিতে হবে। তো দেয় দেওয়ার পরে হচ্ছে যে ওই মাটি কাটার যে সমস্যাটা সেটা আসলে কিছুটা সমাধান হয়। এরপর সেটা একতলা ফ্যাক্টরি হয় প্রথম। তো কিছু কিছু শ্রমিক সেখানে কাজ করতে থাকে অলরেডি, একতলা ফ্যাক্টরি হওয়ার পরে হালকা পাতলা সেখানে কাজ চলে। তো একদিন এক সিকিউরিটি গার্ড, যেহেতু তখন পাহারা দেওয়ার জন্য দারোয়ান দরকার হয় বা শ্রমিকরা কাজ করে, তো একদিন অফিস সন্ধ্যা 7টায় ছুটি হয়ে যায়। তো সিকিউরিটি গার্ড বসেছিলেন সেখানে পাহারা দেওয়ার জন্য। তো হঠাৎ করেই সে দেখতে পায় কি যে ভীষণ শব্দ, মানে মেশিন চলছে ভিতরে। তো উনি বলে যে ভিতরে তো কেউ নেই, কারণ অফিস তো সন্ধ্যায় ছুটি হয়ে গেছে। তো ভিতরে উনি দেখার জন্য যায় দৌড়ে, যে আসলে কোনো মানুষ আটকা পড়লো কিনা, যেহেতু গার্মেন্ট ফ্যাক্টরি। তো যায় গিয়ে দেখে কি যে মেশিনের শব্দ, প্রোডাকশন অবিরত চলছে, মেশিন চলছে, কাজ চলছে, সুতা কাটছে কেউ। তো উনি পিছন থেকে গিয়ে দেখে কি যে কালো একটা বোরকা পরা মহিলা, সে অবিরত মেশিন চালিয়ে যাচ্ছে বসে। তো সিকিউরিটি গার্ড তাকে ধমক দিয়ে বলে, আই অফিস তো ছুটি হয়ে গেছে, আপনি এখানে এখনো কি করছেন। তো সে মহিলা কোনো কথা বলছে না, মহিলা তার মতো মেশিন চালিয়ে যাচ্ছে। সিকিউরিটি গার্ড আবারও বলে যে আরে এখন তো অফিস ছুটি হয়ে গেছে, আপনি বের হন না। তো মহিলা কোনো কথা বলছে না। যখন তিনবার সিকিউরিটি গার্ড তাকে বলছে, তখন সে মহিলা বলে কি যে তুই তোর কাজে থাক, আমাকে আমার কাজ করতে দে, তুই নিচে যা, এখান থেকে চলে যা। তো সিকিউরিটি গার্ড তো রাগ হয়ে যায় যে আর মহিলাকে আমি ভালোভাবে বলছি, সে আরো আমাকে উল্টা কথা বলে। তো সে আবার কি করে, একটু রাগের মাথায় সে মহিলার পিছনের যে মাথায় কাপড় ছিল সেটা ধরে টান দেয়। যখন সে মহিলার কাপড় ধরে টান দেয়, মহিলা তার দিকে তাকায়, সে দেখে কি যে মহিলার পুরো মুখ লোমে ভরা, তার নখগুলো ছিল অনেক বড় বড়, দাঁতগুলো চোখা টাইপের, সিকিউরিটি গার্ডের দিকে হা করে তাকিয়ে আছে, চোখগুলো অনেক বড় বড়, আগুন বের হচ্ছে। এরপর সে মহিলা বলতেছে যে তুই বাঁচতে চাইলে এখান থেকে যা, আমার কাজ আমাকে করতে দে, তুই তোর কাজে থাক। তোকে কি আমি কিছু বলেছি? তো সে সিকিউরিটি গার্ড সেটা দেখে দৌড়ে নিচে চলে যায়। তো বিষয়টি পরবর্তীতে অফিসের লাইন চিফ সুপারভাইজার জিএমপিএম কে জানায় সিকিউরিটি গার্ড, তারা হয়তোবা তেমন আমলে নেয় না, বলছে যে তুমি এটা হয়তোবা ভুল দেখেছো। সেটা গেল প্রথম দিনের ঘটনা। ফ্যাক্টরি তো চলছে, একতলা ফ্যাক্টরি হয়েছে তখন 2001 সাল। তো এক সময় আরেক দিন অফিস ছুটি হয়ে যায়, তখন অপর একজন সিকিউরিটি গার্ড ছিলেন, সে আর ছিলেন না, আরেকজন ছিলেন ডিউটিতে। তো রাত নাকি প্রায় 12:30, তো 12:30 দিকে হচ্ছে কি, এক মেয়ে, 8 থেকে 10 বছরের একটা মেয়ে, সে ওই দারোয়ানকে এসে বলতেছে যে ভাইয়া আমাকে একটু ভিতরে যাইতে দেন, উপরে আমার মা কাজ করছে। তো দারোয়ান বলতেছে আরে না তো, অফিস তো অনেক আগে ছুটি হয়ে গেছে, তোমার তো এখানে কেউ নাই, তুমি হয়তো বা ভুল করছো, তুমি বাসায় চলে যাও। তো সে মেয়ে বলতেছে না না, আমার মা উপরে আছে, আপনি আমাকে যেতে দেন। তো সেখানে আরেকজন দারোয়ান আসে, এসে বলছে ভাই কি হয়েছে, কয় দেখেন না একটা পিচি এসে বলতেছে তার মা নাকি ভিতরে। তো পিচিকে আসলে অনেক ভাবে বোঝানো হচ্ছে, সেই মেয়েটাকে বোঝানো হচ্ছে, সেই মেয়েটা কোন রকম ভাবে বুঝতে চেষ্টা করছে না। তো এক পর্যায়ে তাদেরকে ধাক্কা দিয়ে সেই মেয়েটা ভিতরে চলে যায়, এবং তারাও পিছনে পিছনে দৌড় দেয়। দৌড় দিয়ে দেখে কি যে সে মেয়েটা আর নাই, কিন্তু উপরে মেশিন চলছে। মেয়েটা আর নাই বাট উপরে মেশিন চলছে। মেশিনে দেখে কি যে সেই মহিলা অবয়ব সে মেশিন চালাচ্ছে, এবং সে মেয়ে তো হাসি দিয়ে বলতেছে কি যে কিরে আবার আসছিস, তোকে না বলছি যে আমার কাছে আমাকে থাকতে দে, তোরা তোর কাছে থাক, এটা নাকি বলেছে। তো তারা রীতিমতো দেখে ভয় পেয়ে যায়, এবং সে মহিলার বিকট চেহারা, মানে চোখা দাঁত চিব্বাটা বের হয়ে আছে, এরকম কঙ্কাল টাইপের মহিলা সে মেশিন চালাচ্ছে অবিরত। তো পরের দিন সকালবেলা শ্রমিকরা এসে দেখে যে মেশিন উল্টাপাল্টা হয়ে আছে, এক এক বডি এক এক জায়গায়, এক এক কাজ এক এক জায়গায়। তো বিষয়টা আসলে আস্তে আস্তে ইয়া হয়ে যায়, মানে একটু ভাইরাল হয়ে যায়। এরপরে ঘটে আরেক ঘটনা, এটা তো চলতে থাকলো। তো আরেকদিন এক মহিলা নাকি মানে বাথরুমে যাওয়ার জন্য যায়, ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এক পর্যায়ে দেখে যে ওয়াশরুমের ভিতরে একটি কালো রকমের পা ঝুলে আছে, কালো পা, লম্বা টাইপের পা ঝুলে আছে, আর রক্তাক্ত পা, এবং ওয়াশরুমের মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, এবং কোন কাঁচা মাংস বা হাড়টি খাওয়ার যেমন একটা শব্দ হয় শব্দ হচ্ছে। তো মহিলাকে নাকি বলতেছে কিরে তুই খাবি, চল খাই। তো মহিলা বলতেছে যে আপনি কে, কোথেকে আসছেন? তো মহিলাকে বলতেছে যে তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, তোরা তো কেউ বাঁচবি না, তোদের কত বড় সাহস যে এই জায়গায় ফ্যাক্টরি তুলেছে, আমাদের জায়গা, আমাদের, আমরা থাকি, আমাদেরকে ডিস্টার্ব করিস, তোদেরকে তো ছাড়বো না কাউকেই, তোরা সবাই মরবি, তোদের যে মালিক তাদেরকেও তাকেও ছাড়বো না। তো এই কথা বলে আর বিকট ভাবে হাসি দেয়, এবং সে কাঁচা মাংস চাবিয়ে খেতে থাকে। তো মহিলা রীতিমতো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে এসে সেন্সলেস হয়ে যায়। পরে তাকে পানি ঢালা হয়, পানি ঢেলে সেই তাকে জ্ঞান ফিরানো হয়, সে বলে সবকিছু। তো মালিক পক্ষ এটা শুনে, শোনার পর তারাও বিষয়টা নিয়ে আসলে চিন্তিত হয়ে যায় কিভাবে সম্ভব, কি কি করা যায়। তো একদিন নাকি সেই মালিককে স্বপ্ন দেখানো হয় যে তুই তো এই জায়গাতে তোর ফ্যাক্টরি তুলেছিস, তো এখন এটা তো আমাদের জায়গা, তো আমাদেরও তো কিছু নিয়ম কারণ আছে, এখন তোর কাছে কয়েকটা জিনিস চাইব, যদি দিতে পারিস তাহলে আমরা তোকে আর কিছু করব না, বা তোদের শ্রমিকদেরকে কোনো ক্ষতি করব না। তো মালিক নাকি স্বপ্নে বলেছিলেন যে কি চাস। তো মালিকের যে ছেলে প্রথমে তাকে চেয়েছিল ভোক হিসাবে যে তোর ছেলেটাকে আমাদেরকে দিতে হবে, তো মালিক নাকি সেটা না রাজি হয় না। মালিক নাকি বলেছিল যে না আমি ছেলে দিতে পারবো না, আমি গরু কিংবা খাসি দিব। তো তারা বলেছে আচ্ছা ঠিক আছে, যদি ছেলে না দিতে পারিস তাহলে তোর প্রতি বছরে তোদের একটা করে শ্রমিক আমি নিয়ে যাব, যেহেতু এখানে অনেক শ্রমিক কাজ করে তোদের প্রতি বছরে একটা করে শ্রমিক আমি নিয়ে যাব। তো মালিক সেটাতেও রাজি হয় না, কারণ এটা তো সম্ভব না, কিভাবে সম্ভব। পরবর্তীতে মালিক নাকি বলে যে না আমি প্রতি বছরে 2টা করে গরু ভোগ দিব এবং খাসি বা গরু দিব। তো তারা নাকি বলে যে আচ্ছা ঠিক আছে, যদি নিয়ম কারণ চেঞ্জ হয় তাহলে কিন্তু সমস্যা হবে। তো মালিক বলে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে ফ্যাক্টরিটা আর আস্তে আস্তে বড় হয়ে যায়, এখন অলরেডি প্রায় দু তিনটা ফ্যাক্টরি সেখানে হয়ে গেছে। তো মালিক এগুলো নিয়মিত দিতে থাকে, কিন্তু প্রতি বছরে একটা করে শ্রমিক কেন যেন মারা যায়, অদ্ভুত টাইপের। কেউ হয়তোবা কারেন্ট দিয়ে শর্ট করে মারা যায়, কেউ হয়তোবা ছাদ থেকে পড়ে মারা যায়, কেউ না কেউ কোনো না কোনো কারণে মারা যায় হঠাৎ করে। তো রিসেন্টলি কয়েকদিন আগের ঘটনা, সেটা আমি আসার আগের ঘটনাই, তো জুলাইয়ে যখন ছাত্র গণ উত্থান হয় তখন মালিক দেশ ছেড়ে যায়, মানে কোনো একটা কারণে সে পালিয়ে যায়, মানে দেশ থেকে চলে যায়, কিন্তু তার গার্মেন্টসটাও এখনো আছে, বা সে চলে যায় কোনো একটা কারণে। তো দুই বছর নাকি সেখানে ভোগ দেওয়া হয় নাই। তো মালিক যখন ছিল তখন কিন্তু ঠিকই নিয়ম মাফিক সবই চলছিল। তো দুই বছর থেকে ওই গরু বা খাসি যেটা দেওয়া দরকার মাথা রক্ত সিঁড়িতে বা ফলরে, সেটা দেওয়া হয় নাই। তো এই কুরবানির যাওয়ার পর রিসেন্টলি কয়েকদিন আগেই এক শ্রমিক ফ্যাক্টরিতে চাউল ভাজা খাচ্ছিল, এক মেয়ে শ্রমিক। তো চাউল ভাজা খাচ্ছিল, তো চাউল ভাজা খেতে খেতেই মানে মেশিনে কাজ করা অবস্থায় সে পড়ে যায়। তো তার পাশে থাকে একজন অপারেটর, সে বলতেছে কি যে ভঙ্গি করতেছ, কাজ জমা, তাড়াতাড়ি কাজ দাও। তো যখনই সে কথা বলছে তখনই সে পড়ে যাওয়া অবস্থায় তার গলা টিপে ধরে, সেও পড়ে যায়, সেও অপারেটরটাও পড়ে যায়। এভাবেই মুহূর্তের ভিতরে প্রায় দশ বারো জন শ্রমিক মেশিন থেকে পড়ে যায়। পড়ে গিয়েই সে গ্যাং মানে গোংরানো একটা আওয়াজ করে আর জিভ বাটা বের হয়ে যায়, বের হওয়ার উপক্রম হয়ে যায়। তো সেটা তো সেদিনের ঘটনা, মানে এই বুধবারের ঘটনা। রাতের বেলা অবস্থা খারাপ, যে কিভাবে কি মানে কি হলো, সবাই হইচই লেগে গেছে, এত বড় একটা ফ্যাক্টরি। তো সেদিন ছুটি দিয়ে দেয় রাতের বেলা। পরের দিন সকালবেলা আবারও যারা মানে অফিসে কাজের জন্য যায়, মাত্র আধা ঘন্টা পরেই দশ থেকে বারো জন এক সিরিয়ালে পড়ে যায়, পরেই জিভ বাটা বের হয়ে যায়, মানে জিভ বাটা বের হওয়ার মতো গলা দিয়ে গ্যাংগানো একটা আওয়াজ করে আর অদ্ভুত রকমের হাসি দেয় আওয়াজ করে, মানে পিকট আওয়াজ করে। তো যেহেতু মালিক পক্ষ তো এখন বাহিরে, এখন অফিসে যে জিএমপিএম ডাইরেক্টর বা অন্যান্য মহোদয় আছেন, তারা তো বিষয়টি নিয়ে খুবই চিন্তিত, কিভাবে কি হলো, কিভাবে কি হলো। তো পরবর্তীতে ইমাম সাহেব আনেন, ইমাম সাহেব আনার পরে একটি বাসায় মানে যে মানে যারা পড়ে যায় তাদেরকে নিয়ে মাদ্রাসা মসজিদে নিয়ে যাওয়া হয়। তো তারা তাদের ভিতরে একজনকে মানে প্রজেস করেছে, মানে তাদের ভিতরে একজন ছিল, তাকে হাজির মানে তাকে একটি বাসায় নিয়ে হাজির করা হয়, মানে জিন হাজির করা হয় তার শরীরে। তো সেই জিন এসে বলতেছে যে আমি যে দুই বছর থেকে কিছু খাই না, আমার কি খাওয়ার দরকার নেই, আমাকে তো তারা দুই বছর থেকে খাওয়ান দিচ্ছিস না, তোদের যে নিয়ম সেটা তো তারা পালন করছিস না, আগে তো মালিক পক্ষ ছিল ছিল তারা দিয়েছে, এখন তো মালিক পক্ষ ঠিকই দেয় কিন্তু তোরা আমাকে দেস না। তো এইগুলো বলতেছে, মানে দুই বছর থেকে কোনো গরুর মাথা দেওয়া হয় নাই বা অন্য অন্য রক্ত যাবতীয় জিনিস দেওয়া হয় নাই। তো পরবর্তীতে তারা বলছিল কি যে মালিক তো আমাদেরকে দেয় না, পরে জিনে বলতেছে কি যে না মালিক তো আমাদেরকে ঠিকই দেয় কিন্তু তোরাই আমাদেরকে দেস না, এখন তোদের অবস্থা খুব ভয়াবহ করব, তোদের প্রত্যেকটা শ্রমিককে আমি নিয়ে যাব, আমার তো খাবার দিতে হবে, আমার নিয়ম তোরা মানিস নাই, তোদেরকে আগে বলা হয়েছিল। পরবর্তীতে বলতেছি কি যে আমাকে একটা মুরগি এনে দে। তো আমাদের চোখের সামনেই একটা মুরগি আনা হলো, সে মুরগি এনে বলতেছে কি যে একটা মুরগিটাকে জবাই করে দিব না এমনি দিব। পরে সে মহিলা বলতেছে মানে যার উপর জিনা চয় করা হয়েছে, সে বলতেছে কি যে তোমরা কি আমার চেয়ে বেশি বুঝো, আমাকে মুরগিটা দাও। তো সে হাতে নেয়, নেওয়ার পরে সে মুরগিটার মাথাটা শুধু উপর থেকে টান দিয়ে ছিঁড়ে রক্তটা খেয়ে আর বাকি মুরগি যে বডি সেটা ফেলে দেয়। তো ফেলে দেয়, তারপরে বলে যে দেখেন আমাদের কিছু নিয়ম কারণ আছে, আপনাদের মালিক পক্ষ আমাদেরকে ঠিকই দিত, আপনারা দেন নাই, এর কারণে আমরা এই অবস্থাটা করছি, আপনাদের এখনো সময় আছে, আপনাদের এই কুরবানি ঈদে দেওয়ার কথা ছিল, এই কুরবানিটাও দেন নাই, এরপর আপনাদেরকে দেড় মাস সময় দিছি তারপরেও আপনারা দেন নাই। তো পরে বলতেছে এখন কি দিতে হবে, তো সেই জিন বলতেছে যে আমাকে এখন বারোটা গরু দিতে হবে, যদি দিতে পারেন তাহলে আমি আর কোনো সমস্যা করব না। তো পরবর্তীতে তারা মাফ চায়, ক্ষমা টমা চায়, চাওয়ার পরে বলে যে দেখেন এখন তো আমরা বারোটা গরু দিতে পারবো না, আমরা দুইটা গরু দিতে পারবো। তো জিনে কোনোভাবেই মানতে চেষ্টা করে নাই, পরবর্তীতে বলে যে আচ্ছা ঠিক আছে দুইটা গরু দিতে হবে। তো বলছে যে একটা কালো একটা লাল গরু দিতে হবে এবং মাথা রক্ত পুরো ফলর বা সিঁড়িতে বা ছাদের ভিতরে রাখতে হবে। তো যেই নিয়ম সেই কাজ। পরবর্তীতে তারা হচ্ছে যে গরু এবং দুটা গরু নিয়ে আসে এবং নিয়ে এসে তারা হচ্ছে যে ভোগ দেয় এবং জিনে বলে দেয় যে তোমরা প্রতি এক বছর পর পর যদি ভোগ দাও গরু তাহলে আমরা কোনো ক্ষতি করব না, যদি না দাও তাহলে আমি যে কোনো একজন শ্রমিককে আমি নিয়ে যাব প্রতি বছর। এবং সেখানে মানে একটি অদ্ভুত রকমের ঘটনা ঘটবে, সেটা পরবর্তীতে আমাদেরকে দুষতে পারবে না। এবং যেহেতু এটা আমাদের জায়গা, এটা আগে একটা শ্মশানঘাত ছিল, যেহেতু মালিকে একটা ফ্যাক্টরি তুলেছে, তো এখানে আমরাও কাজ করি, আমরাও থাকি। তারা বলে যে আমরাও কাজ করি আমরাও থাকি, সেটা আমাদের সাথে মালিকের সম্পর্ক। মালিক ভালো জানে যে আমরা মালিকের কাছে কি চেয়েছিলাম। তো মালিকই আমাদেরকে বলেছে যে তারা আমাদেরকে গরু দিবে, তো তোমরা যেহেতু অন্যায় করছো এর কারণে আমি এরকম করছি। তো যাই হোক, পরবর্তীতে আসলে গরু ভোগ দেওয়া হয়। দেওয়ার পরের দিন থেকেই মিলাদ মাহফিল দেওয়া হয়, কুরআন শরীফ খতম করানো হয়। এরপর দিন থেকে আসলে অদ্ভুত রকমের যে ঘটনাটা ছিল সেটা আর ঘটে নাই। তবে প্রতি বছরেই কোনো না কোনো শ্রমিক সেখান থেকে আর কি যে কোনো কারণে মারা যায়। এটাই ছিল দ্বিতীয় ঘটনা।
তো আমরা দ্বিতীয় ঘটনাটা শুনছিলাম সুজনের কাছ থেকে। তো ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা আপনি অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। অনেকে রয়েছেন, যেমনটা হচ্ছে ইমাম ভাই, তিনি আমাদেরকে লিখেছেন ওয়ারি থেকে, তিনি সবসময় শুনেন আমাদেরকে এবং কখনো এসএমএস করা হয়নি। আজকে অনেকগুলো মানুষকে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে এসএমএস করছেন। সো ব্যাপারটা আসলেই যথেষ্ট পরিমাণে আমাদেরকে ইন্সপায়ার করছে যে দিন শেষে আপনারা শুনেন এবং ভালো লাগা মন্দ লাগাগুলো যখন শেয়ার করেন বেশ ভালো লাগে। কায়সার ভাই আছেন আমাদের সাথে, আবরার আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইশতিয়াক বলছেন ঘটনাগুলো বেশ এনজয় করছি এবং আশা করছি কোনো একটা পর্বে আমিও আসবো প্লিজ। আমিনা আছেন আমাদের সাথে, ওমর ফারুক ভাই জয়েন করে আছেন, কামরুল ইসলাম বলছেন দারুণ লাগছে আজকের এপিসোডটা, সারাদিন মারাত্মক রকম ব্যস্ত ছিলাম এবং রাত্রেবেলার এই সময়টা বেশ উপভোগ্য একটা এপিসোড দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ যারা পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনকে বিদায় দিব, বাট তার আগে তার কাছ থেকে শেষ একটা ঘটনা শুনবো। এই ঘটনাটা কোথাকার ঘটনা সুজন?
এটা হচ্ছে যে আমাদের শেরপুর শ্রীপুরের একটি ঘটনা।
ওকে, শুনি আমরা।
তো এই ঘটনাটা ঘটেছিল আমাদের শেরপুর শ্রীপুর দিতে। আমাদের একজন দাদা ছিলেন, উনার নাম হচ্ছে মোয়াজ্জল দাদা, উনি নাই, মারা গেছে। তো উনার কাছ থেকে শোনা একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো উনারা অনেক 1978-79 সালের ঘটনা, উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে আসলে বলার চেষ্টা করছি। তো উনারা হচ্ছে কি, জমি যে জমির ক্ষেত ফসলাদির ক্ষেত তারা এগুলো পহরা দিতেন। তো উনাদের অবস্থাটা আগে অন্যরকম ছিল, আগে দেশে কিন্তু মানে তেমন রাস্তাঘাট ছিল না, অনেক জঙ্গল ছিল, অনেক জায়গা অন্যরকম ছিল, বাসে যার ছিল বা আড়া বলা হয় শেরপুরের ভাষায়, যারা শেরপুর থেকে শুনবেন তারা বুঝতে পারবেন আড়া বলা হয়। তো আড়া ছিল। তো উনারা হচ্ছে কি যে সবাই মিলে আগে যাত্রাপালা করতো, নাটক গান টান করতো, এগুলো করতো এবং তাদের পেশা ছিল মাছ ধরা এবং জমি পহরা দেওয়া। মানে রাতে ধান ক্ষেত বা ফসল আদি জমি যেগুলো থাকে সেগুলো হচ্ছে পহরা দেওয়া। তো একদিন মোয়াজ্জল দাদা একটা ফসলের ক্ষেত পানি দিবেন, রাতের বেলা সেলো মেশিন দিয়ে পানি দেয় এবং মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য সে একদিন ক্ষেতে কাজ করতে ছিল রাতের দিকে এবং সেখানে তা থাকতে হবে কোনো একটা কারণে। তো যেভাবে সেই কাজ, সে বিকেল বেলা সবকিছু বাসা থেকে গুছিয়ে নিয়ে সে জমিতে যায় এবং সে জমিতে যাওয়ার আগে সে জমিতে একটা টিনের টিন দিয়ে সে ছাপনা তৈরি করে যে সেখানে সে থাকবে। আর সময়টা ছিল অন্যরকম, হালকা গরম ছিল। তো উনি পানি দেওয়ার জন্য সেই ক্ষেতে যায় এবং পানিও দেয়, সবকিছু ঠিকঠাক করে মেশিনটা স্টার্ট দিয়ে সে হয়তো বা একটু বাইরে ঘোরাফেরা করে আশেপাশে দেখতে থাকে যাতে ফসল কেউ নষ্ট না করতে পারে, আশেপাশে যাতে ইঁদুর বিড়াল বা কুকুর এগুলো যাতে না আসে। তো উনি হচ্ছে যে সবকিছু ঠিকঠাক করে মেশিনটা স্টার্ট দিয়ে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে উনি উনার যে টিনের ছাপরা সেখানে চলে যায়। তো যাওয়ার পর উনি কিছুক্ষণ বসে থাকে, বসে বসে গান গায় এবং সে একা একা গান গাইতে থাকে। তবে উনার চারপাশ দিয়ে শিয়াল ঘুরতে থাকে। তো শিয়াল তখনকার মানে একটা ইয়া ছিল যে শিয়াল থাকবেই সেখানে, তখনকার যেহেতু জায়গা জঙ্গল আড়া টাইপের ছিল, দেখতো অনেক ভুতুরে এবং ভয়ঙ্কর ছিল, মানে কারেন্টের কোনো ইয়া ছিল না তখন। তো ওনার কাছে একটা হারিকেন ছিল, সেই হারিকেনের আলোতেই তার সে টিনের ছাপড়াতে বসেছিল। তো হঠাৎ করেই বসে থাকতে থাকতে তার চোখে কিছুটা ঘুম চলে আসে, আর মেশিন তো চলতেই ছিল, তো তার ঘুম চলে আসে। কিছুক্ষণ পর একটি বিকট শব্দে তার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করেই। তো উনি তাড়াতাড়ি উঠে পড়েন যে কে এলো ক্ষেতের ভিতরে। তো উনি উঠে দেখে কি যে মেশিনটা অফ হয়ে গেছে, তো মেশিনটা অফ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস তিনি লক্ষ্য করেন কি যে টিনের ফাঁকা দিয়ে সে দেখতে পাচ্ছে কি যে তার ফসলের জমির উপর দিয়ে একটি ষাঁড় গরু দৌড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে। তো উনি এত রাতে গরু কোত্থেকে আসলো সেটা চিন্তা না করে সে চিন্তা করতেছে কার গরু এত রাতে ছেড়ে দিয়েছে এই ফসল খাওয়ার জন্য, আসলে সে সেটা দেখবে। তো উনি কোনো ভূমিকা না করে বের হয়ে যায় কিনা ছাপা থেকে বের হয়ে আগে সে মেশিনের কাছে যায় যে মেশিনের কি হলো। তো মেশিনের রীতিমতো আসলে তেল শেষ হওয়ার কারণে সেটা অফ হয়ে যায়, সেটা হচ্ছে আরেক বিষয়। তবে উনি দেখতে পান যে তার ফসলের জমির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তিন চারটা গরু একসাথে দৌড়াচ্ছে এবং তার ফসল নষ্ট করছে এবং ছিঁড়ে 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 খেয়ে ফেলছে। তো উনিও গরুর সাথে দৌড়াতে থাকে। তো উনি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই একটা গরুর সাথে ধাক্কা খায়, মানে ধাক্কা খায়। গরুটা নাকি অনেক বড় ছিল, মানে সাধারণত গরু কিন্তু তেমন বড় থাকে না, কিন্তু প্রাণীটা আসলে গরুর মতো থাকলেও তার সাইজটা নাকি অন্যরকম ছিল, আর তার পাগুলো নাকি অনেক উঁচা উঁচা ছিল। এবং সে অবিরত মুখ দিয়ে ফসল ছিঁচছে আর মানে নষ্ট করছে, ফসল ছিঁচছে আর নষ্ট করছে আর খাচ্ছে কিছু কিছু। আর বাকি তিন চারটে গরু নাকি তার ফসলের ক্ষেত দিয়ে দৌড়াচ্ছে, মানে গরু দৌড়ালে যেমন ফসল ভেঙে নষ্ট হয়ে যায় ঠিক তেমনই হচ্ছে। তো উনি এখন হাতে কিছু নাই, পরবর্তীতে উনি কি করে টিনের ছাপা থেকে তার একটা লাঠি নিয়ে সে গরুগুলোকে আসলে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে গরুগুলো যাচ্ছে না। পরবর্তীতে সে যে গরুর লগে ধাক্কা খায় সে গরুটা আসলে আস্তে আস্তে রূপ চেঞ্জ করে, মানে সে গরুটা নাকি আরো উঁচা এবং লম্বা হতে থাকে এবং একটি অবয়বের রূপ নেয়। রূপ নিয়ে তাকে বলতে থাকে যে আজকে তোর এখানে শেষ দিন, তোর কত বড় সাহস, তুই এখানে আসছিস আমাদেরকে তাড়ানোর জন্য, তুই কি চিনিস আমি কে বা আমরা কে। তো দাদা নাকি সেটা দেখে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে টিনের যে ছাপড়াটা আছে সেখানে ঢুকে যায়। কিছুক্ষণ পর সেই টিনের ছাপড়ায় এমন মানে টিনের ছাপড়ায় সেই গরুগুলো এমন ভাবে পা দিয়ে লাঠি দিচ্ছে মনে হয় যে টিনের যে একাংশ ভেঙে পড়ে যায়। এবং এরপর হচ্ছে যে দাদাকে নাকি সেখান থেকে টেনে হেসড়ে বের করে নিয়ে সেখান থেকে নিয়ে ওই ফসলের যে জমি মাছ বরাবর আছে সেই মাছ বরাবর পর্যন্ত ফেলে রেখে তাকে গলায় চাপ দিয়ে ধরে এবং কিছু কাঁটা ছিল সেই কাঁটাতে নাকি দাবিয়ে দেয়, মানে মাথাটা উল্টো দিকে দাবিয়ে দেয়। তো দাদা আর কোনোভাবে উঠতে পারছে না এবং তাকে নাকি গলা চাপ দিয়ে ধরে থাকে কিছুক্ষণ। তো এক পর্যায়ে নাকি তার গলার এক পাশ দিয়ে মানে ব্লিডিং শুরু হয়, মানে রক্ত পড়তে থাকে আর কি। তো এক পর্যায়ে হঠাৎ করেই মানে ফজরের আজান কানে ভেসে আসার আগ মুহূর্তেই মানে ছেড়ে দেয় এবং বলে যে আজকে তুই বেঁচে গেলি, তোর সাহস ছিল ভালো, তুই আজকে বেঁচে গেলি, তোরে যদি কোনো সময় আরেকবার পাই তাহলে সেদিন তো শেষ দিন হবে, আর তুই ভুলেও এই জমিতে আসবি না পহরা দেওয়ার জন্য, কারণ তুই আজকে আমাদের সাথে করেছিস তা বলার বাইরে। তো এক পর্যায়ে দাদা মানে কাদার ভিতরে আসলে দেবে থাকে এবং পরবর্তীতে আসলে তাকে ফজরের নামাজ পড়ার জন্য যখন মুসলিরা যায় তখন তাকে সেই ফসলের ক্ষেত থেকে উদ্ধার করা হয় এবং তাকে জ্ঞান ফেরানো হয়। তো যখন বাসায় নিয়ে যাওয়া হয় তখন যে দেখে যে গলার আসলে ডান সাইড থেকে অবিরত রক্ত পড়তেই থাকে। তো এক পর্যায়ে সেটা ঘা হয়ে যায় এবং পচন ধরে যায়। তো আস্তে আস্তে চিকিৎসা করতে করতে সে ভালো হয়, কিন্তু সেই দাগটা এখন মানে সেই দাগটা থেকে যায়। তো এক পর্যায়ে সে আবারও মানে যে কোনো একটা লিভার ক্যান্সারে সে এক পর্যায়ে মারা যায়। তো এই ছিল লাস্ট ঘটনা আর কি।
একটা স্যাড স্টোরি শুনছিলাম আমরা, এবং ভূত স্টুডিওর ঘটনাগুলো আসলে এক এক রকম ঘটনা, এবং আজকে বেশ কিছু ঘটনা শুনছিলাম বিভিন্ন জায়গার ঘটনাগুলো, অনেকের কাছে অনেক রকম ঘটনাই পছন্দ। আশা করছি আজকে সব ধরনের টেস্টের ঘটনা কিন্তু আপনি ভূত স্টুডিওতে শুনতে পাচ্ছেন। নেহা আছেন আমাদের সাথে, প্রসেনজিৎ বলছেন তিনি শুনছেন আমাদের সাথে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অ্যালেক্স বলছেন তিনি আছেন আমাদের সাথে, ময়না তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, আচ্ছা খুলনা থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং ঢাকার বাইরে থেকে কিন্তু প্রচুর বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কেউ কুমিল্লা থেকে, কুষ্টিয়া থেকে, খুলনা থেকে প্রচুর বন্ধু আমাদের সঙ্গে থাকেন, চিরগং থেকে আছেন অনেকেই দেখতে পাচ্ছি। ফরিদ ভাই তিনি শুনছেন এবং তার কাছেও বেশ আজকে ইন্টারেস্টিং লাগছে ঘটনাগুলো। অ্যান্ড তানভীর বলছেন রাত্রেবেলা আসলে এখন ওয়ার্ল্ড কাপের এই সময়টাতে বেশ ভালো লাগে সবসময়। থ্যাংক ইউ সো মাচ। এবং আরও বেশ কিছু বন্ধু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমনটা নরিন আছেন আমাদের সাথে, স্নিগ্ধা জয়েন করে আছেন, আরও বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। তো আমরা এই মুহূর্তে যেটা করব, আমাদের দ্বিতীয় যিনি অতিথি তাকে আমরা বিদায় দিব, এবং একই সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে পরের পর্বে কিন্তু তুমিও চাইলে ঠিক এভাবে করে আসতে পারো ফুল স্টুডিওতে। RBS তারপর তোমার নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারটাতে। তো আমাদের সেকেন্ড যিনি অতিথি সুজন, সুজনকে আমরা দিচ্ছি বিদায়। সুজন খুব ভালো থেকো,
তোমার কথা বলা ছিল সবার উদ্দেশ্যে,
বলো।
প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে অনেক কষ্ট করে আসলে ঘটনা কানেক্ট করে বলতে আসি, তো আমাদের ভিতরে আসলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে ভুলগুলো আসলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমরা পরবর্তীতে শোধানোর চেষ্টা করব। কিন্তু আপনারা কেউ কমেন্টে এসে কাউকে এভাবে আসলে আন্ডার এস্টিমেট করবেন না, কারণ এতে করে আসলে মানুষের মন ভেঙে যায়। আর অবশ্যই যারা যারা আসতে চান তারা অবশ্যই চাইলে আসতে পারেন, এখানে কোনো ভয় নেই। অবশ্যই RBS স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে।
থ্যাংক ইউ সুজন, খুব ভালো থেকো তুমি। এবং একই সঙ্গে সুজনের সঙ্গে আমিও যেটা অ্যাড করতে চাই যে আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে বুলিং করি, নট অনলি ভূত স্টুডিওর কমেন্ট সেকশন, সেটা যে কোনো কমেন্ট সেকশন, যে কারো কমেন্ট সেকশনে কিন্তু আপনার কাউকে বুলি করার কোনো রাইট নেই। বুলি মানে একটু খুলে বলি, সেটা হচ্ছে যে আপনি তাকে হয়তো বা অপমান অপদস্থ করে একটা কমেন্ট করছেন, বা হচ্ছে এমন একটা মন্তব্য আপনি করলেন সেই মন্তব্যটা আসলেই একটু সামাজিকভাবে একটু কেমন যেন। সো আমরা কখনোই এই ধরনের কাজগুলো করব না, এগুলো থেকে একটু বিরত থাকি, বি স্মার্ট, রাইট? সো ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পর তৃতীয় গেস্টকে নিয়ে আমরা ফিরছি, সঙ্গেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning it twist halo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning it twist halo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao.
ওয়েলকাম ব্যাক। এবং একদমই শেষবারের মতো আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি, না এখনো অনেকটা সময় বাকি, এবং দুজন গেস্ট তাদের কাছ থেকে বেশ কিছু ঘটনা আজকে আমরা শুনলাম, আরও বেশ কিছু ঘটনা শুনব সর্বশেষ যিনি অতিথি তার কাছ থেকে। তো এভাবে করে আজকে বেশ কিছু ঘটনা আই হোপ একদম শেষ পর্যন্ত আপনাকে বেশ এন্টারটেইন করবে। ভয় দেখানোটা আসলে আমাদের মূল উদ্দেশ্য না, চারপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটে। আপনি দেখবেন যে ঢাকা কিংবা ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটে, এবং এই ঘটনাগুলো যাদের শুনতে আসলে বেশ ভালো লাগে, প্যারানর্মাল ঘটনা, আপনি দেখবেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটছে, রাইট? আমার খুব কাছের একটা বন্ধু UK-তে থাকে, তো ওর কাছ থেকেও কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম, সেখানে একটা পরিত্যক্ত বাড়িকে ঘিরে একটা ঘটনা। তো ঘটনাগুলো কিন্তু ঘটে, বিভিন্ন জায়গায় ঘটে, এবং আমরা চেষ্টা করি যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার হন্টেড বিভিন্ন ঘটনাগুলো বা হন্টেড প্লেসে কি কি হয়, কি ঘটে, এই ঘটনাগুলো আসলে শোনানোর জন্য। এবং প্রবাসে আমাদের অসংখ্য প্রবাসী বন্ধুরা রয়েছে, তো হয়তোবা আপনি নারীর টানে, দেশের টানে, প্রিয় মানুষের টানে আপনি যখন এখানে আসেন বাংলাদেশে, আমরা চাই আপনিও আসুন একটা বার জাগো এখানে ঘুরে যান, এবং এবং প্রবাসী জীবনের ফেস করা কিংবা জানা কিছু ঘটনা আপনি শেয়ার করতে পারেন চাইলে আমাদের সাথে। এনিওয়েজ, আমাদের সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা একটু পরিচিত হব। সালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার নাম মুশারফ হোসেন শিহাব।
আচ্ছা শিহাব ভাই, আমরা একটু জোরে কথা বলবো।
জি জি,
এক এক করে বেশ কিছু ঘটনা আপনার কাছ থেকে শুনবো। প্রথম যে ঘটনাটা শুনবেন, এটা কোথাকার ঘটনা?
জি, এটা টাঙ্গাইলের। এটা আমার এক শিক্ষক, আমার একসাথে চাকরি করি এক মাদ্রাসায়, তো উনার বাড়ি টাঙ্গাইলে আমার পাশের এলাকা, তো উনার কাছ থেকে কালেক্ট করা ঘটনা।
উনি শুনি আমরা।
জি, ঘটনা চলে যাচ্ছি। তো উনি উনার আপন চাচার সাথে এই ঘটনাটা ঘটে যায়। তো উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এই ঘটনাটা শুনি। এই গত মঙ্গলবার এখানে আসবো মোটামুটি মাদ্রাসার ওস্তাদদের কাছে বলেছি। তো এরপর উনার সাথে গল্প করতেছি, উনি হঠাৎ করে ঘটনা বললো, আমার জেনে নিয়ে নিলাম, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো আমাদের ওইদিকে বা আর অন্যদিকে আপনারা জানবেন যে মানুষ কি করে যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে কাপড় বিক্রি করতে যায়। তারা মাথায় করে গ্রামে গ্রামে কাপড় সেল দেয়, গ্রাম অঞ্চলগুলোতে আর কি, এভাবে এক সপ্তাহ ব্যাপী ঘুরে ঘুরে কাপড় সেল দেয়। তো তারা আপন চাচা, বড় চাচা যিনি, তিনি আমাদের টাঙ্গাইল থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করে এরকম কাপড় সেল করার জন্য। তো যে কথা সেই কাজ, সকালবেলা কাপড় নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তো যাওয়ার পথেই তাকে কোন একটা বদ্ধিন দূর থেকে আর কি দৃষ্টান্ত করে আর কি নজর রাখে, তার উপর আসর করে। তো তিনি সারাদিন সফর করে বিকালবেলা সেই রংপুরের তার জায়গায় পৌঁছে যায়। তো সেখানে পৌঁছে যাওয়ার পর তিনি দিনটা ভালোভাবেই কাটায়, রাত্রের খানাও খায়, তার সাথে আরো চার পাঁচজন মানুষও যায়। তো তারা রাত্রে একটা জায়গায় থাকার জন্য বন্দোবস্ত করে এবং সেখানে তারা রাত কাটায়। তো রাত যখন দেড়টা কিংবা দুইটা বাজে, তখন তার অনেক জোরে ইস্তেনদার সাড়া পায়, মানে বাথরুম জরুরতের সাড়া পায়, বড় জরুরত। তো তিনি সেটা সারার জন্য একা একাই বের হয়ে যান। আর সাধারণত আমরা জানি যে গ্রামের বাড়িগুলোতে আপনার যে বাথরুমগুলো ওয়াশরুমগুলো থাকে, সেগুলো বাড়ির থেকে একটু দূরে পাশজার বা জঙ্গল টাইপ এরকম জায়গায় সাধারণত হয়ে থাকে। তো উনিও এরকম ওই জায়গায় একটা জঙ্গলের পাশে এরকম বাথরুম, কাঁচা বাথরুম হয় ওইদিকে গ্রাম অঞ্চলের ওইদিকে রংপুর ওইদিকে। তো তিনি সারার জন্য যখন বাহিরে যায়, তো তখন তিনি বাহির হয়ে দেখেন যে একটা আগুনের গোলা তার সামনে ঘুরপাক খাচ্ছে, অনেক বড় আগুনের গোলাটা, একবার বড় হয় আবার ছোট হয়, এরকম আগুনের গোলা ঘুরপাক খাচ্ছে। কিন্তু মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিলে এরকম কোনো কিছু খেয়াল থাকে না তার, যে প্রকৃতির সাড়া দিলে অতটা ভয় কাজ করে না, আমার এই প্রকৃতির ডাকটাকে আগে ক্লিয়ার করতে হবে, পরে সে এই ভয়গুলা কাজ করে। তো উনি এই জরুরত খেয়াল করে, এই জরুরতের কারণে সেই যে আগুনের গোলা একে না পাত্তা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এবং তিনি বাথরুম করার জন্য যখন যায়, তো এইভাবে ঘন্টা দেড় ঘন্টার মতো, 30 মিনিট 35 মিনিট চলে যায়, এই লোক আর আসে না। তার যে সাথী সঙ্গী তারা সবাই তো চিন্তায় পড়ে যায় যে হ্যাঁ, নতুন এক জায়গায় আমরা আসলাম, আর এতক্ষণ কি একটা মানুষের বাথরুম করতে লাগে, এই লোকটা গেল কই, এখনো আসে না, চল তো গিয়ে দেখি এখনো আসে না কেন। তো সবাই মিলে যায়, দেখে যে ওই যে বাথরুমটা ছিল সেটা আপনার সাইড দিয়ে বাঁশ গাড়া এবং চারপাশে আপনার ইয়ের পাটের ছালা বা চট এরকম কিছু দিয়ে বেড়া দেওয়া ছিল, ত্রিফল জাতীয় জিনিস দিয়ে এরকম বেষ্টন করা ছিল। তো দেখে যে সেই বেড়াগুলো নিয়ে সে মুড়ে মাটিতে পড়ে আছে। তো তাকে সবাই ধরাধরি করে তুলে বাড়িতে এনে পানি টানি ঢালে, এবং ঢালার পর তারা আরো এখানে দেরি করে না, এই ঘটনা ঘটে যাওয়ার পর পরই তারা সেখান থেকে চলে আসে পরের দিন বাড়িতে। তো আমার বন্ধুর সেই বড় চাচা তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর দুই তিন দিন যেতে না যেতেই তিনি এক ধরনের পাগলামি শুরু করে দেয় বাড়ির মধ্যে, মানে লাফালাফি, হুড়াহুড়ি, উলু উলু এক ধরনের শব্দ দিতে থাকে, রাত্রিবেলায় গভীর রাত্রে একা একা চিৎকার করে ওঠে, পুরা বাড়িতে ভাঙচুর করতে থাকে। এমন অবস্থায় কয়েকদিন যায়, মানুষজন অনেক চিন্তিত হয়ে যায় যে হ্যাঁ, হঠাৎ করে এক জায়গায় কি হলো তার সাথে, যে তিনি কেন এরকম রাত্রিবেলায় চিল্লাফাল্লা করে, বাড়ি ঘর ভাঙচুর করে। তো তাদের বাড়িতে সবার একটা আন্দাজ হয়ে গেল যে নিশ্চিত তাকে কোনো খারাপ জিনিসে ভর করেছে বা আসর করেছে। তো এরপর থেকে বিভিন্ন কবিরাজ দেখানো শুরু করলেন, যাকে ফকির বা ওঝা বলা হয়, তারা এসে অনেক ধরনের ঝাড়ফুঁক দেয়। কিন্তু ঝাড়ফুঁক দেওয়ার পর দুই তিন দিন ভালো থাকে, আবার যেই সেই একই রকম হয়ে যায়। তো আরেকটা ঘটনা বলে রাখি, যে সেই হাবেশ সাহেব যার কাছে ঘটনা শুনেছি, তাদের বাড়িতে আমি গিয়েছি। তো তাদের বাড়ির পিছনে একটা বড় মোটা সোটা গাব গাছ রয়েছে, তো সেই গাব গাছেও একটা খারাপ জিন বসবাস করত। এখন এই জিনটা আসার পর এই দুই জিন মিলে তাদের বাড়িতে আরো অতিরিক্ত উৎপাত তৈরি করে ফেলল এবং সর্বশেষ তার বাড়ির সেহাবের সাহেবের দাদা যিনি, তিনি অত্যাচার সইতে না পায় যে আপন ছেলে রাত্রেবেলা ঘুমায় দেখে ঘরের থেকে সেই গাব গাছের উপরে নিয়ে তাকে রেখে দেয় এবং পরের দিন সকালবেলা সবাই তাকে ধরাধরি করে নামায় রাখে এবং কি তার সেই চাচাকে কখনো একা রাখতো না, ঘরে রাখতো না। তো এই চারজন পাঁচজন মানুষ মিলে তাকে মাঝখানে রেখে সাইড দিয়ে তারা শুয়ে শুয়ে তাকে পাহারা দিয়ে রাখত এবং কেউ পুরা রাত ঘুমাতো না, ডিউটি ভাগ করা ছিল যে একজন জেগে থাকতো আর একজন বসে থাকতো যে যাকে থাকতে রাত্রেবেলা ওই গাব গাছের উপরে না নিয়ে যেতে পারে। তো এক পর্যায়ে এরকম চলতে চলতে হঠাৎ একদিন তাদের বাড়িতে অনুষ্ঠান, এদিন তো এই খুব পাগলামি শুরু করে দিল যে লাফালাফি করতেছে, হঠাৎ করে ঘরের মধ্যে যেয়ে ধন্নার উপর হাত পা ছেড়ে দিয়ে বসে হি হি করে হাসতেছে, আবার কাঁদতেছে। এমন জ্বালাতন দেখা আমার সেই হাবের সাহেবের দাদা যিনি, উনি আর সহ্য করতে পারলেন না যে আমার ছেলের সাথে এগুলা কি ঘটতেছে, এরকম পাগলামি বাড়িতে মানুষজন থাকতে পারে না। তো তিনি ওই রাত্রেই রাত দশটা সাড়ে দশটা বাজে তখন তিনি রওনা দিয়ে দিলেন যে কবিরাজ বা ওঝা ডাকার জন্য। এবং তৎকালীন সময়ে আমাদের ওই পাশের এলাকার মধ্যে হাবেশ সাহেবের একজনের নানা ছিল, মানে তার দাদার বিয়াই তার নানা, তিনি অনেক নাম করা একজন কবিরাজ ছিলেন। তো তাকে আনার জন্য যায় যে তিনি হয়তো পারবো তাকে সুস্থ করতে, এবং যাওয়ার পথেই হাবেশ সাহেবের যিনি দাদা যে তার নানাকে ডাকতে যাবে তার সামনে সেই দিন তার নিজের অবয়ব আকৃতি নিয়ে দাঁড়ান এবং তার মুখ থেকে শোনা ঘটনা যে তিনি বলেন যে সেই জিনেটার এরকম অবস্থা যে তার পা মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত এরকম বড় সড় বিশিষ্ট এক ভয়ঙ্কর তার শরীর এবং তার শরীর দিয়ে জায়গা জায়গার থেকে পচে পচে পচাগোলা রক্ত মাংস গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং দুর্গন্ধ জনিত আবাস তার নাকে ভেসে আসতেছে এবং তার দাদাকে বলতেছে এই তুই কোথায় যাস, তুই দাঁড়া, তুই আর কোথাও যাবি না কোনো কিছু ডাকে আনতে, যদি তুই যাস তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হবে। কিন্তু হাবের সাহেবের দাদাও অনেক সাহসী ছিল, কারণ প্রত্যেক দিন এরকম সাধারণ ঘটনা ঘটেই থাকতো মানুষদের সাথে আমাদের ওই অঞ্চলে, অনেক জিন টিনে দেখা হতো, তারা খুব সাহসী ছিল এবং তারা ভয় পাইত না, এরগুলোকে এড়িয়ে চলতো। তো তার দাদাও সাহস করে বলে যে তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার যা করার করে নিস, আমি আমার মতো যাইতেছি। তো এইগুলা বলে তো হাবের সাহেবের সেই নানাকে নিয়ে আসেন। তো তার নানা আসার পর প্রায় এক দেড় ঘন্টা ওই জিনের সাথে কথোপকথন কাটাকাটি হতে থাকে যে তুই কেন এসেছিস, কোথা থেকে এসেছিস, এবং সেই জিনের একটাই জিত যে সে এখান থেকে এই রুগী ছেড়ে কোথাও যাবে না, যে ও আমার সাথে বেদবি করছে, আমাকে নামাই না কেন, ও সে এখানে গেল আমার ড্যাঙ্গায়, আমার ওরে পছন্দ হয়েছে, আমি এখান থেকে কোনোভাবেই যাব না। তো যতই যাই করলো এই রুগীর থেকে সরাতে পারে না। শেষমেশ রাত দুইটা বা আড়াইটা এরকম দিকে অনেক কঠিনভাবে তিনি অজু ইস্তিনজা করে সুন্দরভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে এই জিনটাকে এবং সেই হাবের সাহেবের চাচার শরীরকে বন্ধ করে দেয় যাতে জিন আর তার শরীরে না ঢুকতে পারে। তো এরকম এক কাজ করে দিল যে জীবনে কখনো সেই জিন তার চাচার শরীরে ঢুকতে পারবে না, কিন্তু সেই জিনও এমন একটা জিদ ধরল যে আমি যদি ওর শরীরে না ঢুকতে পারি এই বাড়ির থেকে আমি কোনো দিন যাবো না, এই বাড়িতেই থাকবো। তো জিন তার কথা অনুযায়ী সেই বাড়িতেই থাকলো। তো এরপর যে ঘটনা সেটা আরো ভয়ঙ্কর, এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু তার হাবের সাহেবের নানা তখন রাত দুইটা বাজে এই কাজগুলো সম্পূর্ণ করে রাত তিনটার দিকে তিনি তার বাড়ির দিকে রওনা দেয়। যে আমরা জানি যে বিশ পঁচিশ বছর আগে মানুষ রাত যতই হোক তাদের বাড়িতে ফিরে যাইত যেখানেই থাক, তো যেই কথা সেই কাজ, তিনি রাত তিনটা বাজে রওনা দেয়। তো আমাদের ওইখানে একটা জায়গার নাম আছে দেওপুর, একটা গ্রামের নাম। তো ওই গ্রামের পরেই তার বাড়ি ছিল। তো ওই গ্রামে যখন তিনি যায়, সেই গ্রাম এবং তার বিয়ে বাড়ি গ্রাম, এই দুই গ্রামের মাঝখানে গ্রাম। তো সেখানে একটা ভাঙ্গা ব্রিজ বা হাটখোলা ব্রিজ নামে একটা জায়গা আছে, খারাপ জায়গা মানুষের মুখে প্রচলিত। তো সেই ব্রিজের গলায় যখন যায় তখন তিনি সেখানে গিয়ে দেখে যে তার সামনে একটি সেই ভয়ঙ্কর অনুরূপ এক ভয়ঙ্কর আকৃতির এক লোক দাঁড়িয়ে আছে, যা অনেকটা এরকম যে তার গলার সাথে কোনো মাথা নেই এবং সেখান থেকে রক্তগুলো ফিটকি দিয়ে মাটির দিকে পড়তেছে এবং পচা গলা পুঁজ সেখান থেকে জ্বলছে জ্বলছে পড়ছে। এরকম অবস্থা দেখে সেই হাবের সাহেবের নানা সেখানে থমকি মেরে দাঁড়িয়ে যায় এবং যেহেতু সে কবিরাজ মানুষ ছিল সে অনেক দোয়া কালাম পড়তে থাকে এবং সেই বদ জিনটাও তার কুফরি কালাম পড়তে থাকে। এভাবে দুজন দুজনে চলতে চলতে কেউ কারো ক্ষতি করতে পারতেছে না বা কেউ কারো পথও ছাড়তেছে না, এরকম অবস্থায় যখন ফজর আদান দিয়ে দেয় তখন সেই জিনটা সেখান থেকে সরে যায় এবং হাফেজ সাহেবের নানা বাড়িতে চলে যায় এবং তারপরের দিন থেকেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এবং এইভাবে অসুস্থ হতে হতে এক পর্যায়ে দেখা গেল ওই অবয়ব জিনটা যেরকম মুন্ডুকাটাহীন এবং তার গলাতে যেরকম পচা গোলা রক্ত পুষ পড়তেছিল, 15 দিন এক মাস যেতে না যেতেই দেখা গেল যে সেই হাবের সাহেবের নানার গলা দিয়ে এরকম পচা গোলা রক্ত পুষ পড়া শুরু হলো এবং 1-1.5 মাসের মাথায় সেই হাবের সাহেবের নানা এরকম রোগে আক্রান্ত হয়ে সেই অনুরূপ সেই ভয়ঙ্কর জিনের মতোই তার মৃত্যু হয় এবং মৃত্যুবরণ করে সেই দুনিয়া ত্যাগ করেন। তো এই ছিল আমার প্রথম খণ্ডটা।
প্রথম একটা ঘটনা শুনছিলাম আমাদের সর্বশেষ যিনি অতিথি রয়েছেন শিহাব ভাই তার কাছ থেকে। অনেকে রয়েছেন, যেমনটা হচ্ছে প্রিন্স আছেন আমাদের সাথে, শেখ সুলাইমান জয়েন করে আছেন এবং মেসেজ করেছেন, আমরা অনেককে দেখতে পাচ্ছি। সো ফিডব্যাক অলওয়েজ ইম্পর্টেন্ট আমার কাছে এবং সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে ভালো লাগাটাও জানাবেন, মন্দ লাগাটাও জানাবেন। সাবরিন যেমন আজকে বলছেন সেটা হচ্ছে আজকের গল্পগুলো বেশ ইন্টারেস্টিং, বাট আরো ভালো লাগতো যদি ব্ল্যাক ম্যাজিকের কোন ঘটনা শুনতাম। সেভাবে আমরা কি ব্ল্যাক ম্যাজিকের কোন ঘটনা শুনবো?
এরপরে যে ঘটনা সেটা ব্ল্যাক ম্যাজিক
রিলেটেড। তো আমরা শুনছি ব্ল্যাক ম্যাজিকের সেই ঘটনাটাই তাহলে এখন শুনি, যে এটা কি আপনার সঙ্গে ঘটেছে নাকি অন্য কারো সাথে?
এটা আমার নিজের সঙ্গে ঘটে গিয়েছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এবং এটা বেশি দিন আগে না, এই 17 সালে সেপ্টেম্বর অক্টোবর মাস এরকম অবস্থাতে আর কি এই ঘটনাটি শুরু হয়। তো এক শুরুটা যেভাবে হয়, একদিন রাত্রে রাত আনুমানিক 1-1.5 আমি ঘুমাচ্ছি স্বাভাবিক দিনের মতোই, হঠাৎ করে স্বপ্নে দেখি কে যেন আমাকে আম গাছ থেকে ধাক্কা মেরে ফেলাই দিতেছে এবং আমি সেই ধাক্কাটা আমার পুরো ঘুমের মধ্যে আমার পুরো শরীরে অনুভব করতে পারতেছি এবং আমার পুরো শরীরটা এরকম ঝাঁকি দিয়ে উঠে এবং সেই ঝাঁকি দিয়ে ওঠার পর আমি চিৎকার মেরে বিস্তার মধ্যে বসে যাই। তো পাশের রুম থেকে আমার মা এবং বাবা বলতে থাকে কি হয়েছে কি হয়েছে, চিৎকার করলি কে? পরে বললাম যে আব্বা আমি এরকম খারাপ স্বপ্ন দেখলাম। তো তারা বলল যা কিছুই ঠিক হয়ে যাবে, এরকম স্বপ্ন মাঝে মধ্যে হয়তো দেখেই মানুষ। তো এই দিন থেকে শুরু। তো এর 1 সপ্তাহ পরে আমি একটা পুকুর ধারে যাই, আমাদের বাড়ির পাশে অনেকগুলাই পুকুর আছে, গ্রাম অঞ্চলে যেরকম পুকুর থাকে যে মাটি কাটে এক জায়গায় গর্ত করেছে বিশাল, সেখানে মাছটা আবাদ করে এবং সারা বছর পানি জমা থাকে, তার পাশ দিয়ে চালার মতো থাকে যেখানে মানুষ হাঁটা চলা করতে পারে। তো এরকম জায়গায় আমি একদিন দুপুরবেলা হয়তো গিয়েছি। তো ওই সময় আপনারা জানেন যে দুপুরের সব সময় সূর্যটা পশ্চিম দিকে থাকে এবং ছায়া মানুষের ছায়াটা পূর্ব দিকে পড়ে। তো আমি যখন হাঁটতেছি হঠাৎ করে খেয়াল করি যে আমার সাথে একটা ছায়া হাঁটতেছে, যে ছায়াটা অনুরূপ আমার অপর দিকে, যে দিকে সূর্য সেদিকে ছায়া, এটা কিভাবে সম্ভব? তো এরকম একটা ছায়া আমার সাথে হেঁটে আসতেছে, তো আমিও দাঁড়াই ছায়াও দাঁড়ায়। তো নির্জন এক পুকুর চালা আমার মধ্যে এক ভয় কাজ করলো এবং মানুষ যখন এরকম একটা কিছু দেখে ছায়াটা হঠাৎ করে তখন কিন্তু সে আতঙ্ক হয়ে যায়, যতই সাহসী থাক হঠাৎ করে নির্জন একা একা যখন দেখে তিনি আতঙ্কে হয়ে যায় এবং দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। তো আমিও তাই করি, দৌড় দিয়ে বাড়িতে চলে আসি এবং তার কিছুদিন পরে শুরু হয় এরকম ছায়া তো প্রায়শই দেখতে পাই, তো ছায়া ইনফেক্ট না, ধীরে ধীরে আমার মাথা ব্যথা শুরু হয় এবং আমার চেহারা ধীরে ধীরে কালো বর্ণের হতে থাকে এবং আমি নিজে শুকিয়ে যেতে থাকি। এরকম অবস্থা দেখে আমার বাড়ির মানুষজন সবাই হতাশ হয়ে যায় যে কিরে ভালো ছেলে হঠাৎ 2-2.5 মাসের মাথা এরকম হয়ে গেল কেন, এবং তারা জিগায় কিরে গেদা তোর কি হয়েছে, তুই এরকম করিস কি জন্যে? তো আমি বলি যে আমার এরকম আমি ঘুরি তো একটা ছায়া দেখি আমার মাথা ব্যথা করে, ছায়া তো আমার সাথে চলে, আমি থামলে থামে এটা আমি হঠাৎ হঠাৎ দেখি। তো ছায়াটা আমি কখন দেখি, যখন আমি একা একা নির্জনে থাকি তখন আমি এই ছায়াটা দেখি, কিন্তু মানুষজনের মাঝখানে আমি যখন থাকি তখন এই ছায়াটা কিন্তু আমি দেখি না। তো বাড়ির মানুষ সবাই চিন্তা হয়ে গেল যে মনে হয় কোন জিন ভূতে আসর করছে, বদ জিনে হয়তো বদ দৃষ্টি দিয়েছে। তো তারা এটা ভেবে অনেক কবিরাজ টবিরাজ আনে, কবিরাজ বা ওঝা এক ধরনের কথা বলে আর আমাকে হালকা ঝাড়ফুঁক দিয়ে চলে যায়। তো ঝাড়ফুঁক দেওয়ার পর আমি 2-3 দিন ভালোই থাকি, মাথা ব্যথাও নাই, সুখ স্বাভাবিক লাগতেছে, কিন্তু 3-4 দিন যাওয়ার পর সেম একই কাহিনী, আমি সেই ছায়াগুলো অনুরূপ ভাবে দেখতে পাই এবং রাত্রেবেলায় তো খারাপ স্বপ্ন চলতেছে, হঠাৎ বিছনার থেকে পড়ে যাই, লাফ দিয়ে উঠে পড়ি, চিৎকার দেই, এরকম মাথা ব্যথা করে এবং আমার শরীরও ধীরে ধীরে কালো হতে থাকে আর চিকন হতে থাকে, এরকম চলতেছে 3-4 দিন ভালো থাকি। এক একটা কবিরাজ আছে তারা একটু তদবির করে যায়, তারপরে আবার আমি এরকম অনুরূপ হয়ে যাই। তো এইভাবে চলে গেল 17 সাল এবং 18 সালে আমি পা রাখলাম। তো তখন থেকে যেখানে একটা ছায়া ছিল সেখানে দুইটা ছায়া বা তিনটা ছায়া আমার সাথে ঘুরপাক ঘুরপাক শুরু করে এবং আমার মস্তিষ্ক ধীরে ধীরে একটু অন্যরকম টাইপের বানিয়ে দেয়, মানে খুটখেটে মেজাজ বা রাগী মেজাজ, কেউ কিছু বলতে আসলে তাকে মারতে যাওয়া বা ভালো কথায় আমার কাছে খারাপ মনে হতে থাকা এবং বকা দেওয়া। আমাকে যখন মানুষ বুঝে যে তুই এগুলা করতেছিস এগুলা ভালো না, তো আমি বুঝি যে আসলে এগুলা ভালো না, কিন্তু আমি এগুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু কোনো এক অজানা শক্তি মনে হয় আমার ভিতর থেকে এগুলো বের করে, এরকম অবস্থা আমার তৈরি হইতেছিল তখন। তো এইভাবে চলতে চলতে ওই সময় ডিএসসি পরীক্ষা ছিল 2018 সালে, তো আমি এইটে দিয়েছি পরীক্ষার সময়, তো তখন এই সমস্যা আরো বেশি হতে লাগলো, এবং কি মানুষকে আমি মারতে যাইতাম কথায় কথায়, তাদেরকে দা নিয়ে বড়ি নিয়ে কোপাতে যাইতাম, এরকম একটা আগলামি টাইপের খেপাটে এক অবস্থা। ভালো কথা বলতে আসছে আমার আপন জন, তাদের সাথে আমি এরকম আচরণ করতেছি, তো সবাই তো হতাশ যে ভালো একটা ছেলে হঠাৎ করে এরকম আচরণ কেন শুরু করলো। এবং সেই রাত্রেবেলা হলে আমাকে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যাইতো না, হঠাৎ মাগরিবের পর থেকে আমি নাকি গায়েব হয়ে যাইতাম। তো বাবা সারাদিন কাজ করে দোকান শেষ করে রাত্রেবেলা আসতো, তো বাবা এসে আমাকে বিভিন্ন জায়গার থেকে অমুক এক নির্জন জায়গার থেকে ধরে নিয়ে আসতো, বুঝে টুজে বাড়িতে না রাখতো। তো এরকম দিয়েছি পরীক্ষা কোনোভাবে শেষ করার পর তো আমার অবস্থা আরো দিনে দিনে আরো খারাপ হতে থাকে, এই ছায়াগুলো ক্রমশ আমাকে কেমন যেন আক্রমণ করতে থাকে, কয়েক ধরনের ছায়া, নানান ধরনের কুমতলব বা আমাকে দেয়া খারাপ খারাপ এরকম কাজ করানোর মতো, যেগুলো কাজ সাধারণ মানুষ না, পাগল অথবা জীব জন্তু যেরকম কাজ করে এরকম আর কি আমার দ্বারা করানো শুরু করে দিল। এবং এগুলো আমার পরিবার বুঝতে পারলো যে আসলে ছেলের সাথে কোনো খারাপ কিছু হইতেছে, যে হঠাৎ এরকম ছেলে শুকিয়ে যাইতেছে, তার চেহারা এরকম কালো হয়ে যায়, এর পিছনে উদ্দেশ্য কি। এবং সেই সর্বশেষ যে ঘটনাটা ঘটল, এই চলতে চলতে এরকম আমার এরকম অবস্থা করে ফেললো তারা জিনেরা, যে আমি আমার পুরা শরীর নিজেই নিজের শরীরে আচর কাটতাম, এরপরে দেখা যাইতো অনেক গাছের উপরে নির্জন জায়গায় দেয় পাতি টাইলে বসে থাকতাম, মানুষজন আমাকে বুঝায় বুঝায় নিয়ে আসতো, এবং শেষ পর্যায়ে কি হলো যে নিজের শরীর নিজেই বেলেট বা অন্য কিছু দ্বারা কাটা শুরু করে দিলাম, এবং সেখান থেকে আমার শরীর দিয়ে রক্ত পড়তো, যে সেই রক্তগুলো দিয়ে নাকি আমি এরকম হাতে নিয়ে এরকম জায়গায় জায়গায় আঁকাতাম এবং কাগজের মধ্যে এটা ওইটা আঁকাতাম, এরকম দেখে সবাই ভয় পেয়ে যেত যে মানুষ কিভাবে নিজের শরীরে রক্ত নিয়ে এরকম খেলতে থাকে। তো আমি কে বুঝাইতো যে তুই এরকম কেন করিস, একদিন না দুই তিন দিন এরকম হতে থাকলো, তো আমি বুঝতাম যে না এগুলো আসলে খারাপ জিনিস, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, কেমন যেন মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমার হাত দ্বারা এগুলো করাইতেছে আমার পাশে বসে দেখা। তো এমন অবস্থা দেখা আমাকে একদিন আমার বাড়ির সবাই শিকল দিয়ে বাইধা রাখলো গাছের সাথে, যে ও তো এরকম করে মারা যাবে, কখন নিজের শরীর কাটতে কাটতে পুরা বুক কেঁচায় হাত কেঁচায়। তো এরপরে তারা এক কবিরাজ আমাদের বাড়ির পাশে আমার আপন ফুবু, তো তিনি ওই সময় নাম করা আর কি এগুলো জিন ভূতের তবদির করত, জিন ভূত ধারা অনেক ভালো, তার নাম এখনো আছে এলাকায় এবং তিনি অনেক মানুষের এরকম উপকার করেছেন। তো তার কাছে যায়, বলে যে ওকে তাহলে অমুক দিন নিয়ে আসো। তো তার পরের দিনই রাত্রেবেলা আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তো ভাই যেই কথা, ওইখানে যখন আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরই মনে হয় আমার শরীর স্বাভাবিক অটোমেটিক অর্ধেক সুস্থ হয়ে যায়, আমি সেখানে যাওয়ার পর কোনো ছায়াও দেখি না আর আমার সাথে কিছু নাই, মনে হয় যে আমি সুস্থতা এবং বলতে আমি মনে হয় সুস্থ হয়ে গেছে, আমার শরীর খুব হালকা লাগতেছে, এরকম এরকম মনে হয়। তো সে ফুবু তার জিনদেরকে হাজির করলো, তো জিনদেরকে হাজির করার পর বলল ওই ছেলে তুমি আমার সামনে এসে দাঁড়াও। তো আমি তার সামনে যেয়ে যখন দাঁড়ালাম, তখন আমার পায়ের কাছে সেই জিনটা তার মুখ দিয়ে চুষা শুরু করলো, যে ফুস ফুস এরকম আওয়াজে তারা চুষতে থাকলো এবং একটা সাদা মগ নিল, যে মগটা শুরুতে খালি ছিল আমি দেখছি আমার মনে আছে, এবং সেখানে সে জিনগুলা বমি করতে থাকলো, ওয়াক ওয়াক এরকম করে চুষে, প্রায় এরকম 20 মিনিটের মতো তারা শোষণ করতে থাকলো এবং সেখানে বমি করতে থাকলো। এরপর আমাকে বললো যাও এখানে যায় বসো। এরপর সেই পাত্রটা কাছে নিল, আমার ফুবু যখন স্বাভাবিক হলো, এবং কাছে নেওয়ার পর সেই পাত্রে যখন হাত দিল, পাত্রের থেকে এত বড় একটা টোপলা বের হয়েছে, যেই টোপলাটা খোলার পর সেখানে দেখলাম যে এত বড় একটা তাবিজ, এবং সেই তাবিজের মধ্যে ছিল কিছু গাছ গুছন্ত এবং একটা হাড় মানে হাড্ডি, তারপর কিছু চুলের অংশ বিশেষ, এরপর একটা শুকনা মরিচ, এরপর একটা ভয়ঙ্কর পাগল আকৃতির একটা অবয়বের ছবি সেখানে লাল কালি দিয়ে আঁকানো ছিল একটা কাগজের মধ্যে, আরো কিছু হাবিজাবি লেখা ছিল, এবং এই লেখাগুলোর সেই প্রভাব নাকি সেই এক বছর যাবৎ করা হয়েছিল, তিনি বলল যে এর উপরে এইগুলা দ্বারা কালো জাদু বা কুফুরি কালাম করা হয়েছিল, যার কারণে এরকম ধীরে ধীরে সে পাগলামি করা শুরু করলো। আর কিছুদিন যদি এরকম যেত তাহলে নাকি আমি পরিপূর্ণভাবে পাগল হয়ে যেতাম, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে সুস্থতা দান করেছেন।
এই ধরনের কাজগুলো থেকে আমরা প্রায় ম্যাক্সিমাম এপিসোডে যেটা বলি যে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকেন। দেখেন, আপনি কারো হয়তো বা ক্ষতি করার ট্রাই করছেন, জানেন না যে আগামী দিনটা হয়তো বা আপনার ক্ষতিও কোনো না কোনো ভাবে কিন্তু হতে পারে। সো প্লিজ এই ধরনের ক্ষতিকর কাজ থেকে আমরা বিরত থাকি। আগামী পর্বে যদি আপনি এখানে আসতে চান আপনার ঘটনাগুলো বলার জন্য, খুবই সহজ রেজিস্ট্রেশন করাটা। এখন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে সেন্ড করে দিবেন 26969 নম্বরে। চলছে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। সো প্রাণ পটাটা কিন্তু খেতে বেশ ইয়ামি। সো যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই, ট্রাই করেন, খেয়ে কিন্তু জানাবেন যে কেমন লাগছে প্রাণ পটাটা। তৃতীয় ঘটনাটা শুনবো আমরা, এটা কোথাকার ঘটনা?
জি, এটাও টাঙ্গাইলের। এটা 2025 সালে ঘটে যাওয়া ঘটনা,
শুনি আমরা। জি, ঘটনাটা
তো এটা, আমি গত বছর 2025 সালে আমি টাঙ্গাইলে ছিলাম আমাদের নিজের বাড়িতেই। তো সেখানে আমি একটা মসজিদে ইমামতির দায়িত্ব অবস্থায় ছিলাম, যে আমাকে সেখানে ইমামতির দায়িত্ব পাই। তো সে জায়গাটা হলো আমাদের গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে একটা গ্রামে আর কি। তো সেই গ্রামটা বলে রাখি যে একটা মেন রাস্তা, বড় সড়ো, সেই রাস্তায় সচরাচর গাড়ি চলাফেরা করে। তো সেই রাস্তায় যাওয়ার পর ওই গ্রামে গেলেই ওই গ্রাম থেকে একটা মোড় নেমে গেছে। তো ওই মোড়টা এরকম মেন রাস্তার থেকে এরকম নেমে আসার পর এখানে একটা বাড়ি, বাড়ির পর একটা অন্ধকার বাজার, এবং বাজারের সাথে একটা কালো পুকুর, এবং তারপরে একটা হচ্ছে মন্দির হিন্দুদের, তারপর হচ্ছে আমাদের যে মসজিদ, আমি যে মসজিদে ছিলাম, এবং মসজিদের পর একটা হচ্ছে কালীঘর। তো যে ঘটনা ঘটে সেটা আমাদের সেক্রেটারি সাহেবের সাথেই ঘটে। তো সেক্রেটারি সাহেবের বাড়িটা আবার হচ্ছে এই যে রাস্তার থেকে নামলে যে এখানে মন্দির, মন্দির আগে যে বাজার, বাজারে এখানে যে পুকুর, তো এই পুকুরের অপোজিট সাইডেই তার বাড়ির ঘেরটা। তো রাস্তার এপার আর ওপার পাকা রাস্তা। তো আমার যে মসজিদে আমি ছিলাম, তো এখানে আমার ই ছিল যে আমি প্রত্যেক দিন এক এক বাড়িতে খাইতাম, অর্থাৎ মাসে 30 দিন 30টা বাড়িতে আমার খানা খাওয়া হইতো। তো ওই দিন যে খানা খাওয়ার দিনটা ছিল, ওই দিনটা ছিল আমাদের সেক্রেটারি সাহেবের বাড়িতেই। তো আমি সাধারণত সবসময় সেক্রেটারি সাহেবের বাড়িতে খানা খাই, সেক্রেটারি সাহেবের সাথেই খাই। এবং ওই দিন আমি দুপুরবেলা খানা খাইতে যাই, যাওয়ার পর দেখি যে সেক্রেটারি সাহেব আসেন নাই। তো আমি আমার মতো খানা খাইতেছি, হয়তো যে তার কোনো দেরি, হয়তো আসতে দেরি হবে এরকম। তো খানা খাইতেছি খাইতেছি, খাবার শেষ। তো আমি সেক্রেটারি সাহেবের বিবিজানকে জিগাইতেছি যে ভাবি আজকে আপনাদের ব্যাপারি সাহেব কোথায়, সেক্রেটারি সাহেব কোথায়, উনি তো প্রতি যখন খানা পড়ে উনার সাথেই তো আমি খানা খাই, তো আজকে তারে দেখতেছি না কেন, তিনি কোথায় গেছেন? তো তখন তিনি বলতেছেন যে আপনার ভাই তো কালকে রাত্রে সেই 1টা বাজে ঘরে ঢুকছে, ঢুইকা তখন যে ঘুমাইছে, ঘুমানোর পরে তো এখন আর ঘুম থেকে উঠে নাই। বললাম কি বলেন, একটা মানুষ সাধারণত তিনি ফজরের পর পর উঠেন প্রতিদিন, ফজরের পরে তো তাকে রাস্তায় পাচ্ছে, এখনো ঘুম থেকে উঠে নাই, তো দেখি তো তার কি হয়েছে। তো ভাই এই কথা বলে আমি তার ধরতার সামনে গেছি, যে দাঁড়াইছি, তো তিনি শুয়ে আছেন, তো তার এই চোখ দুটো মনে হয় এরকম ভিতর দিকে চলে গেছে, এবং চেহারার এখানে এক ভয়ঙ্কর আকৃতির একটা সাপ মনে হয় এখান দিয়ে বসে গেছে। তো সেক্রেটারি সাহেবকে দেখলেই কেমন যেন একটা ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ হিসেবে দেখা যাইতেছে। সাধারণত তারে দেখলে খুব হাসি মুখী সুন্দরী দেখা যায়, কিন্তু ওই দিনটা দেখি যে তাকে এক ভয়ঙ্কর আকৃতির মানুষের মতো দেখা যাইতেছে। তো আমি বললাম যে ভাবি এটা তো কোনো সাধারণ ঘটনা না, এর কোনো ডাক্তার টাক্তার দেখাইছেন নাকি। তো ই করেন, একে কোনো ঝাড়ফুঁক করেন, কোন যারা ভালো ঝাড়ফুঁক জানে তাদেরকে তারা ঝাড়ফুঁক করেন। তো ওই যে জায়গাটা মসজিদ ছিল সে জায়গাটার সম্পর্কে আরো বিভিন্ন কথা আছে অনেকের মধ্যে। অনেক সময় শুনেছি যে সেখানে একটা ক্লাব করছিল, সেখানে নাকি মুরগির বাচ্চা ঘোরাফেরা করত, অথবা কারো সামনে মানুষের আকৃতি নিয়ে, বাচ্চার আকৃতি নিয়ে বসে থাকতো, অথবা কেউ হাইটে আসতেছে উপর থেকে তাদের উপর মুতে দিছে শয়তানে বা জিনে, এরকম অনেক কথা সেখানে প্রচলিত ছিল। তো এদিন আবার আমি চলে আসতাম, মসজিদে খানাটা খায় দিনের বেলায়, আইসা পরে আবার রাত্রে বেলায় খানা খাওয়ারই। তো আমি মুসল্লিদেরকে বললাম যে সেক্রেটারি সাহেবের তো এরকম এরকম অবস্থা, তিনি তো দেখি বিছনায় পড়ে আছে, কথা টথাও কয় না, কালকে রাত্রে আসছে। তো এই কথা শোনার পর আমার মসজিদের মুসল্লি সহ সবাই রাত্রে বেলায় সেখানে যাওয়ার প্রোগ্রাম করে যে তারা ওরা যায় তাহলে দেখে আসি যে কি হয়েছে। তো সব মুরব্বীরা যেই কথা সেই কাজ, এশার নামাজ পড়ে তার বাড়িতে সবাই যায় এবং তার কাছে জিগায় কিরে আইনাল, তার নাম পার আইনাল, যে তোর কি হয়েছে, তুই হঠাৎ এইভাবে বিছনায় পড়ে আসিস, তুই রাত দশটা বারোটা বাজে আসছিস এখন উঠিস নাই, তোর চেহারা এরকম ভয়ঙ্কর অবস্থাকে কি হয়েছে কসিন তুই আমাদের কাছে বলতো। পরে তিনি বলেন যে ভাই আমরা তো সাধারণত রাত্রে সব সময় আমি বারোটা একটার সময় বিভিন্ন কাজ শেষ করে এই রাস্তা দিয়ে বাড়িতে ফিরি, তো প্রতিদিনের মতো কালকে রাত্রেও আমি রাত একটার দিকে বাড়িতে ফিরতেছিলাম এবং আমার সাথে আমার মোটরসাইকেল ছিল, আমি হাইটে আসতেছিলাম। তো আমি যখন হাইটা হাইটা আসি রাত বাজে তখন একটা, হঠাৎ করে আমি দেখি যে আমার পায়ের কাছে কে যেন কি যেন একটা বাজতেছে, কেমন যেন নরম নরম। আমি পাড়া দিয়েছি যে পাকা রাস্তা, শক্ত পিচের রাস্তা, এখানে নরম নরম কি আসলো এত বড় একটা ই নিয়া আকৃতি নিয়ে। তো আমি এটা দেখে যখন নিচের দিকে তাকাই তখন তাকে দেখি যে পুরা রাস্তা বলক করে একটা লোক শুয়ে আছে যার শরীরটা অনেক ঠান্ডা এবং নরম এবং তার শরীরের মধ্যে মাথা নেই, মাথা ছাড়া একটা লোক শুয়ে আছে। তো আমি তো এটা দেখে ভীষণ ভয় পেয়ে যাই এবং তিনি যখন এই কথাগুলো বলতেছিল আমাদের সবার শরীরের পশম দাঁড়ায় গেছিল এবং তার চোখ দিয়ে পানি পড়তেছিল, যে রকম ভয় আমি কোনো দিন পাই নাই এই অবয়বের আকৃতিটা দেখা। তো এরপরে তিনি এটা দেখা তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসেন এবং চলে আসে কারোর কাছে কিছু বলেন না, ওইভাবে শুয়ে পড়েন এবং সেদিন রাখতে তাকে অনেক খারাপ স্বপ্ন দেখাতে হয় যে তুই আমার এই পাড়া দেওয়া কাজটা ঠিক করলি না, তুই আমাকে অনেক কষ্ট দিলি, তোর একটা কিছু আমি করবো সেগুলা যেগুলো বলে এবং সেই ভয়ে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন এবং সে যে ঘুমাইছে আর সেই ঘুম থেকে তিনি সহজে চেতন পায় না। তো ওই দিন রাত্রে যেহেতু ঝাড়ফুঁক করানো হয়েছিল বিকালবেলা এর জন্য একটু সুস্থ হয়। এরপর থেকে ভাই বিশ্বাস করেন যে টানা পনেরো দিন সেই সেক্রেটারি সাহেবের চেহারার দিকে আর তাকানো যায় না, এরকম বিদ্রুষ্ট এক অবস্থা, চোখ দুইটা যখন মনে হয় ভিতরের দিকে চলে গেছে, চেহারার মধ্যে একটা কালো বর্ণের ছাপ, মনে হয় একটা ভয়ে বিবস্ত হয়ে গেছে, এরকম একটা আকৃতি টানা পনেরো দিন তিনি ভুগছেন এবং পনেরো ষোলো দিন টানা তাকে সকাল বিকাল ঝাড়ফুঁক করানোর পর তিনি সর্বশেষে সুস্থ হয়, এখন আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে আছেন। এই ছিল আমার তৃতীয় ঘটনা।
মানে এখন পর্যন্ত ভালো আছেন?
জি, এখন পর্যন্ত তিনি ভালো আছেন
আলহামদুলিল্লাহ। অনেকে রয়েছেন আমাদের সাথে, একদমই লাস্ট মোমেন্টে আমরা জিনাত আছেন আমাদের সাথে, উজায়ের জয়েন করে আছেন, সিরাজ চৌধুরী বলছেন তিনি আছেন আমাদের সাথে বাগেরহাট থেকে, তিনি দেখছেন এই মুহূর্তে আজকের এপিসোডটা, থ্যাংক ইউ সো মাচ। মাহফুজ আছেন আমাদের সাথে, রবিন খান জয়েন করে আছেন, তিনি বলছেন যে গত তিন এপিসোড আগে একবার একজন গেস্ট এসেছিলেন, তিনি তার রিলেটিভ হয়, ওকে, এন্ড তিনি তাকে ইন্সপায়ার করেছেন এখানে আসার জন্য, তিনি অলরেডি আজকে রেজিস্ট্রেশন করেছেন, ভেরি গুড ভেরি গুড। সো ব্যাপারগুলো আসলে এরকমই, এখানে আপনি দেখবেন যে যারা আসে, যেই মানুষগুলো আসে, প্রত্যেকেই কিন্তু স্বপ্রণোদিত হয়ে এখানে আসে, জোর করে আমরা এখানে কাউকে নিয়ে আসি না, প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন হয়। এবং সবসময় যেটা বলি যে অনুষ্ঠান চলাকালীন সময়ে যখন আপনি রেজিস্ট্রেশনটা করবেন তখন যেটা হবে সেটা হচ্ছে যে শনিবার আপনার কাছে সবার আগে একটা ফোন কল পৌঁছে যাবে, বাট হ্যাঁ, রেজিস্ট্রেশন আপনি পুরো সপ্তাহ জুড়েই করতে পারবেন, সেটা যে কোনো সময় আপনি করতে পারবেন, কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময় যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আগামীকাল যেহেতু মানে শুক্রবার ছুটির দিন, শুক্রবার ছুটির দিনে হয়তো আপনাকে ফোন দেওয়াটা হবে না, বাট শনিবার আপনার কাছে ইনশাল্লাহ একটা ফোন কল পৌঁছে যাবে। ওভার দ্য ফোন আগে আমরা ঘটনাগুলো শুনবো, এরপর যদি ব্যাটে বলে মিলে যায় নেক্সট এপিসোডে আপনি আসছেন ভূত স্টুডিওতে। নেক্সট কোন ঘটনাটা শুনছি ভাইয়া?
জি, এটা আমার পারিবারিক কেন্দ্রিক একটি ঘটনা। এটা হলো আমার খালার সাথে কিছুদিন আগে, তিন মাস সাড়ে তিন মাস আগে এই ঘটনাটি ঘটে যায়। তো সেই ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব। ঘটনাটা হয়তো একটু লম্বা হবে,
শুনি আমরা।
তো বল, শুরু থেকে শুরু করি। তো আমাদের বাড়ির বিবরণটা আগে দিয়ে নেই। তো আমাদের বাড়িটা হচ্ছে লম্বা চওড়া একটা বাড়ি, বাড়ির সামনের সাইডে হলো আমাদের তিনটা ঘর এক লাগাতার, এরপরে হচ্ছে আমাদের ওয়াশরুম, বাড়ির থেকে গ্রামে যেরকম দূরে হয় পাশে একটা বাসঝার, আর আমাদের সেই যে ওয়াশরুম সেটা ঘিরেই হচ্ছে একটা আম গাছ এবং তার ও পাশেই হচ্ছে একটা শেওড়া গাছ, বা আমাদের ওইদিকে সরা গাছ বলে যাকে। তো এই ঘটনাটি শুরুর যে ই তা হলো আমার দাদির মাধ্যমে। তো আমার দাদি ওই সময়ের একজন মানুষ ছিলেন এবং তিনি প্রায়শই ইন্ডিয়ার আজমিরি শরীফে যাইতেন। তো সেখানে যে একটা মাজার আছে আজমিরি মাজার, তার ভক্ত ছিলেন তিনি। তো এইভাবে যায় যায়, তো একদিন তিনি হঠাৎ দেখেন যে আজমিরি শরীফে তিনি গেছেন। সন্ধ্যাবেলায় তিনি দেখেন যে আজমিরি শরীফের গেট থেকে দুইজন বিশাল বড় আকৃতির মানুষ তার দিকে আগে আসতেছে। তো দাদি একা মানুষ গেছেন, তিনি তো এরকম মানুষ কখনো দেখেন না, এত সুন্দর লম্বা চওড়া মানুষ। তো তিনি দেখে প্রথমে ভয় পেয়ে যায়। এবং আমার দাদিও খুব সুন্দর একজন মানুষ ছিলেন, চেহারা একদম লাল সাদা বর্ণের সুন্দর এক চেহারা আকৃতির মানুষ ছিলেন। তো তিনি অনেক ভয়ে ভয়দুষ্ট হয়ে যায় যে আমি অচেনা একটা মানুষ এরকম ইন্ডিয়াতে আসছি আজমির শরীফ দেখার জন্য, তো এখানে দুইটা এরকম মানুষ আমার দিকে আসতেছে, কি না কি হয়। তো সেই মানুষগুলো আইসা তাকে আস্তে করে সালাম দেন এবং তারা বলে যে আমি অমুক প্রজাতির জিন, তাদেরকে হয়তো মাদার বা দেহ এরকম কিছু বলা হয়, যে আমি ওই প্রজাতির জিন, আমি তো তোমার সাথে তোমাদের দেশে যাইতে চাই। এবং তোমার সাথে তুমি যেহেতু আমার দাদির কথা আগে বলতে ভুলে গেছি যে তিনি মানুষকে চিকিৎসা করতো, দাঁতে পোকা ধরলে বা জিন পুরোতে ঝাড়ফুঁক দিত, আরো নানান ধরনের চিকিৎসা তিনি করতো। তো তুমি তো মানুষের উপকার করো, তোমার সাথে আমরা উপকার করতে চাই। তো সেই দিনগুলো দাদির সাথে চলে আসেন এবং সেই দাদি মানুষের অনেক জিন ভূত ধরা রোগীর চিকিৎসা করেছেন এবং দুই তিন গ্রামের মধ্যে দাদির অনেক নামও তিনি কামাই করে ফেলেছিলেন। এখন পর্যন্ত আগেকার মুরব্বীদেরকে জিজ্ঞেস করা যায় ও যে তুমি অমুকের নাতি, এরকম বললেই বলে যে হ্যাঁ হ্যাঁ অমুক তো অনেক ভালো কবিরা ছিল সেই। তো আমার দাদি 2005 অথবা 2006 এরকম অবস্থার দিকে তিনি এই দুনিয়া ত্যাগ করে পরকালে চলে যান। তো তারপর থেকে এই জিনগুলো তো দাদি ছাড়া একা একাই থাকেন। তো তখন থেকে প্রায় 10 বছর আর এই জিনগুলো কোনো সাড়া মিলে নাই বা কোনো কিছু ঘটনা ঘটায় নাই। তো মানুষের সাথে হঠাৎ মাঝে মাঝে দেখা দিত বা অবয়ব আকৃতি নিয়ে ও যে সেই আম গাছ অথবা শেওড়া গাছের কথা বললাম যে বাথরুমের দুই পাশে, তো এখানে দেখা যাইত যে দুই মাথায় দুই পা দিয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একজন লম্বা ব্যক্তি। তো এরকম অবস্থা মানুষকে হালকা পাতলা দেখা যেত, তার তার কোনো ক্ষতি করেনি। কিন্তু 2014-15 এমন দিকে এসে হঠাৎ করে জিনগুলা ক্ষিপ্ত হয়ে যায়। তো কেমন ক্ষিপ্ত যে আমার মা বাবা ঘুমাইতো, হঠাৎ করে মা রাত্রে ঘুঙ্গায় ঘুঙ্গায় উঠতো, আউ এরকম শব্দ করতে থাকতো। তো বাবা ডাক দিতে কি হয়েছে কি হয়েছে, তখন তার ঘুম ছাড়তো। অথবা রাত্রে বাবা কোনোদিন আসে নাই, বাহিরে ব্যবসার কাজে দূরে আছে, তো দেখা যেত যে মাকে কোন একজন মানুষ এসে ডাক দিত যে এই দরজা খুল। তো মা বাবার কণ্ঠ শুনে দরজা খুলতে থাকতো, বাহিরে কেউ নাই। এরকম ভাবে বেশ কয়েকদিন ডিস্টার্ব করে থাকলো। হঠাৎ করে একদিন আমার নিজের চোখে দেখার এই ঘটনাটা যে আমার সেই মা দরজার থেকে বের হয়েছেন। তো বের হওয়ার পর তিনি অটোমেটিক শূন্য উঠে গেলেন, আমি দেখতেছি, এবং শূন্য উঠে ঠাস করে তিনি নিচে পড়ে গেলেন। মানে কেউ তাকে জায়গায় আছাড় মারলো বা ফেলে দিল, এরকম একটা অবস্থা। আমি যা মাকে টাইনে উঠালাম, মা অনেক ব্যথা পেল। তো এরই এক সপ্তাহ পর আমার বড় বোন যিনি, তিনি আসছেন আমাদের বাড়িতে। তো তিনি আসার পর রাত্রিবেলায় তিনি একবার সেই আমাদের ওয়াশরুম যেটা বাড়ির থেকে দূরে সেখানে তিনি গিয়েছেন। তো যাওয়ার পর সেখানে তিনি ঢুকলেন এবং ঢুকে বের হওয়ার পর দেখে যে সেই আম গাছে এক পা আর সেই শেওড়া গাছের মাথায় এক পা, একদম বিরাট আকৃতির এক অবয়ব দাঁড়িয়ে আছে। তো আপু তো কিছু না বলে সেখান থেকে দৌড়ায় চলে আসলেন ঘরে এবং বললেন, তো মা বললো যে এরকম এরকম ডিস্টার্ব দিতেছে, মানুষের সাথে দেখা দেয় মাঝে মাঝে, সমস্যা নাই, কিছু হবে না। তো পরের দিন আবার সেই বোন যখন ওয়াশরুম করার দিন গেছে সকাল 8টা 9টার দিকে, তো তখন আপু বের হয়ে একটা চিৎকার দিলেন। তো আমরা সবাই দৌড়া যায় দেখি আপু মাটিতে পড়ে আছেন, তার মুখ থেকে কেমন যেন এক ধরনের ফেনার মতো এরকম এক গোল্টা গোল্টা এরকম বের হইতেছে। আপুকে না ডাক্তার টাক্তার দেখানো হলো, ঝাড়ফুঁক করানো হলো, এর পর আপু আলহামদুলিল্লাহ সুস্থ হলো। এরই এক মাস পর আমার আবার আরেক বোন, তিনি আস তো বাড়িতেই থাকে। তো তার সাথে আবার কি হলো যে হঠাৎ করে তিনি এক ভালো মানুষ, সুস্থ মেয়ে, তার মাথাগুলোর মধ্যে জট তৈরি হয়ে গেল অটোমেটিকলি, তার চুলগুলো এক দেড় সপ্তাহের মধ্যে জটলা জটলা বেজে একটা মাথার উপর ই হয়ে গেল, জটের মতো হয়ে গেল। তো এইগুলো দেখে তো বাড়িতে বাবা পেরেশান যে এরকম জটলা কি জন্য হলো, হঠাৎ করে ভালো মেয়ে আবার এরকম মার কথায় সব মিলিয়ে তখন চিন্তা করলো যে না এর একটা বিহিত করা দরকার, বাড়িতে নিশ্চিত কিছু কোনো একটা ই চলতেছে আর কি, এরকম ভৌতিক কোনো বিষয় কাজ করতেছে। তো তিনি আমার সেই ফুবুকে ডেকে আনেন, যে বলছিলাম যে তো ফুবু আসার পর তিনি বসেন, তার জিনদের মাধ্যমে জানান যে যেও যে দাদির জিনগুলো ছিল তাদের এখন থাকতে কষ্ট হইতেছে বা তাদেরকে অনেকদিন যাবৎ কোনো কিছু খাবার দেওয়া হইতেছে না, এর জন্য তারা এই যে ক্ষিপ্ত হয়ে এই কাজগুলো করতেছেন। তো শেষ পর্যায়ে দেখা গেল কি যে বলে দিল যে তার থাকার জন্য এরকম অমুক জায়গায় একটা সুন্দর ব্যবস্থা করে দাও, সেই জায়গাটা পরিষ্কার রাখবা আর কোনো সমস্যা হবে না, তাহলে আর তাদেরকে মাঝে মাঝে অমুক অমুক দিন খাবার দিও, আর তোমার মেয়ের মাথা জট আমি অমুক দিন ফালাই দিয়ে দিতেছি। তো এর বলে সেই জটলাবালা চুলগুলো কেটে দিয়ে যান এবং কথা অনুযায়ী আমার মা সেখানে একটা থাকার মতো একটা সুন্দর ব্যবস্থা করে দেয়, জায়গাটা পরিষ্কার রাখতাম বাড়ির থেকে এবং মাঝে মাঝে খাবার দেওয়া হতো। তো এমন অবস্থায় প্রায় 10 বছর চলে গেছেন, কোনো সমস্যা হয়নি। তো এই 2026 সালে এসে হঠাৎ করে এই 3 মাস না 2.5 মাস আগে, তো তখন কিন্তু এরকম সমাধান আমরা পেলাম। তো এরপরে থেকে আর কোনো সমস্যা হয়নি। তো আমার আপন খালা তো তিনি আসছেন আমাদের বাড়িতে, যে রুমটাতে আমি থাকি, যে প্রথমে আমার একটা ঘর, ওই ঘরে মা থাকে, এরপরের ঘরে আমি থাকি। তো আমার সাথেই কয়েক বছরের মধ্যে কোনো সমস্যা হয়নি বা কোনো কিছু হয় নাই। তো সেই ঘরের মধ্যে আমার সেই খালা এবং সেই খালুকে থাকতে দেওয়া হয়েছে রাত্রেবেলা। তিনি এর আগে আমাদের বাড়িতে আসতেন কিন্তু আমাদের ঘরে কোনোদিন এইভাবে থাকে না, আমার রুমে থাকে নাই। তো এবার প্রথম তিনি থাকতেছেন। তো ওই দিন রাত্রে, তো গ্রাম অঞ্চলে সাধারণত রাত 9টা 10টা মানে অনেক রাত, 10টা বা 10:30 বাজে, এমন অবস্থায় তিনি বিছানায় ঘুমে আছেন পাশে খালু। তো হঠাৎ করে রাত 10টা 10:30 দিকে তিনি যখন হালকা ঘুম ঘুম এসেছেন, তখন তিনি দেখেন যে তার পায়ের কাছে কোনো একটা কিছু ওই সুরসুরি দিতেছে বা খামছাইতেছে, এরকম কোনো অবস্থা, বিড়াল প্রজাতির কোনো একটা জিনিস তার পায়ের কাছে খামছাচ্ছে। তো আন্টি তখন সঙ্গে সঙ্গে উঠল, উঠার পর তিনি লাইট জ্বালান, লাইট জ্বালানোর পর তিনি খেয়াল করেন আশেপাশে, দেখেন যে কোনো কিছুই নাই। তিনি মনে করেন যে কোনো ইঁদুর টিদুর মনে হয় আসছিল, আসার পর মনে হয় এরকম পায়ের মধ্যে সুরসুরি দিয়ে আবার চলে গেছে। তিনি এটা ভেবে আবার শুয়ে পড়লেন এবং তিনি শুয়ে পড়ার পর মাত্র 3-4 মিনিট হতে না হতেই তিনি দেখেন যে তার মশারির উপর দিয়ে কালো বড় এক বিড়াল প্রজাতির পানি তার বড় বড় দুটি হাত নিয়ে সে আন্টির উপরে এসে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্টি তখন কোনো কথা বলতে পারতেছে না, শুধু উয়া শব্দ করতেছে এবং মোচড়ামুচড়ি করতেছে। এবং এরকম অবস্থায় এক পর্যায়ে ধস্তাধস্তি চলতে চলতে হঠাৎ করে আন্টি জোরে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে বসেন এবং বলে যে আমি আর এই ঘরে থাকবো না, আমি এই ঘরে এরকম এরকম সমস্যা হইতেছে, আমি আর একটু থাকবো না এই ঘরে। তো যেই কথা সেই কাজ, আন্টি ভয়ে সেই ঘর তখনই ত্যাগ করে দিয়ে আমার মা যে ঘরে ছিলেন ওই ঘরে চলে আসেন। এবং আমি যাওয়ার পর ঈদের সময় যখন আমি বাড়িতে যাই এই কুরবানি ঈদের সময়, তখন আমাকে এই কথাগুলো বলে। তখন আমি বললাম ও এরকম অবস্থা তো এর আগে হয়েছিল, তখন তো এরকম করা হয়েছিল, তো তোমরা এরকম একটা ব্যবস্থা করে দাও, মসজিদে কোনো সিন্নি বা ই দিয়ে দাও, তাহলে আর হয়তো এই জিন টিনগুলো সমস্যা করবে না। তো যেই এরকম কাজ টাজ করার পর তারপর থেকে আবার সেই বাড়ি স্বাভাবিক, মসজিদে একবার ছিন্নি দিয়ে দেওয়া হয়, মানুষকে মেহমানদারি করানো হয়, তারপর থেকে আর এই জিনে কোনো বদ আসর গুলো করে নাই, তারা এখন শান্ত আছে আলহামদুলিল্লাহ এবং বাড়িটাও স্বাভাবিক আছে,
ঠিকঠাক আছে।
জি জি,
থ্যাংক ইউ সো মাচ। এবং আজকের মতো আমরা এখান থেকে ভূত স্টুডিওটা শেষ করব, বাট তার আগে যেটা বলছি আমাদের শিহাব ভাই খুব ভালো থাকবেন,
আল্লাহ
আপনাকে খুব ভালো রাখুক এই দোয়া করি।
এবং আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে মানুষের সরাসরি অভিজ্ঞতা শেয়ার করার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন জাগো স্টুডিও, জাগো এফএম এর প্রত্যেকটা মানুষকে এবং বিশেষ করে আর যে অপূর্ব ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ,
অসংখ্য ধন্যবাদ। আপনারাও খুব ভালো থাকুন, আমরা চেষ্টা করি প্রতি পর্বেই আমরা চেষ্টা করি কিছু মানুষকে এখানে সরাসরি নিয়ে আসার জন্য, যাদের জীবনে কিছু ঘটনা মানে ঘটা ঘটনাগুলো এখানে যাতে শেয়ার করতে পারে। এনিওয়েজ, অনেকেই ছিলেন আমাদের সাথে কানেক্টেড একদম শুরু থেকে, যেমনটা জিহানকে দেখতে পাচ্ছিলেন যে তিনি ছিলেন আমাদের সাথে, মৃন্ময় ছিলেন আমাদের সাথে, সিদ্ধেশ্বরী থেকে ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে এতক্ষণ ছিলেন, তারা ছিলেন কানেক্টেড, তন্ময় ছিলেন আমাদের সাথে ছিলেন, নাফিজা সহ রাসেল সহ বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছিলাম। তো আশা করছি আজকের এপিসোডটা আপনাদেরকে ভালো লেগেছে বা আপনাদেরকে বিনোদন দিতে পেরেছে। তো চমৎকার কাটুক আপনার শুক্রবারটা, পরিবারের মানুষদের নিয়ে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।